তাহলে বিয়ের শপথ ভাঙতে তোমার কোনো অসুবিধা নেই, তাই তো?
এছাড়া আর কোনো উপায় নেই আমার।
কিসের জন্য ভাঙছ সেটা অন্তত শুনি।
ভালোবাসা, চিঠিতেই তো লিখেছিলাম।
তাই ডাঙ্কেন ফোবসের প্রতি ভালোবাসা? আমার বিশ্বাস হয় না। আমাদের বিয়ের আগেই তো তুমি বলেছিলে ওকে তোমার পছন্দ হয় না।
মানুষ পাল্টাতে পারে না।
পাল্টানোর প্রয়োজনটা কি সেটা আগে আমাকে বোঝাতে হবে।
তুমি কি বুঝতে পারছো না? আমায় যেতেই হবে। আমি যাকে ভালোবাসি তার সঙ্গেই আমায় থাকতে হবে।
তোমার ভালোবাসা আর তোমার প্রেমিক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
আমার তো আছে।
আমায় তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না। কিছুতেই বিশ্বাস করাতে পারবে না যে ওই ডাঙ্কেন ফোবসকে তুমি এত ভালোবাসো যে তার জন্য আমাকে ছেড়ে চলে যেতে হবে।
বাসি না, বাসি না। ডাঙ্কেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
মিস্ট্রি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছেন ডিএইচ লরেন্সের উপন্যাস অবলম্বনে লেডি চ্যাটারলিস লাভার। এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৮ সালে ইটালিতে এবং ১৯২৯ সালে ফ্রান্সে। ক্লাসিক সাহিত্যে নারী পুরুষ প্রেমের এমন নির্ভীক প্রকাশ সচরাচর দেখা যায় না। শুনুন লেডি চ্যাটারলিস লাভার।
ভাবিকালের ঐতিহাসিকরা এই সময়টাকে নিশ্চয়ই অন্ধকার যুগ হিসেবেই বর্ণনা করবেন, কিন্তু এই সময়ের মানুষেরা তা মেনে নিতে পারেন না বেঁচে থাকার তাগিদে। তাই এই অন্ধকারের মধ্যেই তাঁরা খুঁজে ফেরেন আশার রঙিন প্রজাপতিদের। নতুন অভ্যেস, নতুন স্বপ্ন বুকে বেঁধে অপেক্ষা করেন ভবিষ্যতের জন্য। যদিও তারা এও জানেন এই বিশ্বযুদ্ধের তাণ্ডবের পর হয়তো অপেক্ষা করার মতন কোনো ভবিষ্যৎই আর থাকবে না, তবু বেঁচে তো থাকতেই হবে যতই মাথায় আকাশ ভেঙে পড়ুক। আমাদের গল্পের নায়িকা কনস্ট্যান্স চ্যাটার্লির অবস্থাও ঠিক এইরকম। যুদ্ধ তার জীবনটাকেও উল্টে পাল্টে দিয়েছে, তবু সে বাঁচার আশা, শেখার আগ্রহ এখনো ছাড়তে পারেনি। কনস্ট্যান্স চ্যাটার্লির সামাজিক পরিচয় হল সে ক্লিফোর্ড চ্যাটার্লির স্ত্রী। ১৯১৭ সালে যুদ্ধ থেকে এক মাসের ছুটিতে বাড়ি ফিরে কনস্ট্যান্সকে বিয়ে করেছিল ক্লিফোর্ড। সে তখনও ত্রিশের কোঠায় পৌঁছয়নি, আর তার নববধূ কনস্ট্যান্স সবেমাত্র ২৩। বিয়ের পরপরই ক্লিফোর্ডকে চলে যেতে হয় বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সে, যেখানে তার পোস্টিং ছিল। কিন্তু ৬ মাসের মধ্যেই তাকে ইংল্যান্ডে ফিরেও আসতে হল। যে অবস্থায় সে ফিরল সেটাই এই যুদ্ধের বেশিরভাগ সৈনিকের পরিণতি। তবু ক্লিফোর্ডের ভেতরে তখনও লড়াই ছিল। টানা ২ বছর জমে মানুষে টানাটানির পর সে জীবনে ফিরে এলো ঠিকই, কিন্তু তার সঙ্গে রয়ে গেল মহাযুদ্ধের উপহার, আজীবনের পঙ্গুত্ব। তার কোমর থেকে পায়ের পাতা অবধি কোনো সার রইল না। অন্যদিকে তার স্ত্রী কনস্ট্যান্স চ্যাটার্লিকে জানতে হলে ফিরে যেতে হবে আরো ৮ বছর আগে, যখন সে ছিল কনি রিড। যখন ড্রেসডেন শহরে স্যার ম্যালকম রিডের ২ কন্যা হিলডা এবং কনি তাদের বাবার কাছে পাঠ নিচ্ছে শিল্প, সমাজ, স্বাধীনতা ও মানবাধিকারের, একদিন ২ বোন কনি ও হিলডার মধ্যে আলোচনা হচ্ছিল।
আচ্ছা কনি, তোর কি মনে হয় আজকের দিনে একজন আদর্শ নারীর জীবন কেমন হওয়া উচিত?
ঠিক আমাদেরই মতো, স্বাধীন।
এই যে বাবা আমাদের এত কম বয়সে এখানে পাঠিয়ে দিলেন, গান, সমাজতত্ত্ব, দর্শন, শিল্পের একটা মুক্ত ক্ষেত্রে আমরা বেড়ে উঠতে পারছি। মানছি এটা আমাদের ক্লাস প্রিভিলেজ, কিন্তু এই প্রিভিলেজটা কি যে কোনো সভ্য আধুনিক নারীর ন্যূনতম প্রাপ্য নয়?
হুম, অবশ্যই। তবে আমরা তো আর মধ্যযুগে নেই। মেধাচর্চার অধিকার, নিজেদের ইচ্ছে মতো জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরও আছে।
হ্যাঁ, তাহলে পুরুষের মন জুগিয়ে চলার আর দরকার নেই বলছিস?
দরকার তো কোনো দিনই ছিল না।
ওদের ছিল, আমাদের নয়। আমরা এতদিন বোকা হয়ে থেকেছি, নিজেদের ইচ্ছা, ব্যক্তিত্ব সবকিছুর নিয়ন্ত্রণ অন্যদের হাতে তুলে দিয়েছি, তাই ওরা আমাদের ব্যবহার করতে পেরেছে। কিন্তু এই শতাব্দীতে এসব আর চলবে না। তাছাড়া পুরুষ যে কি চায় তা কি সে নিজেও জানে?
ভেবে দেখ হেলডা, যখন তুই বা আমি ইউনিভার্সিটির ছেলেদের সঙ্গে রাজনীতি নিয়ে তর্ক করি, খোলা গলায় গান গাই, যখন তখন জঙ্গলে ক্যাম্পিং করতে চলে যাই, তখন ওরা এইসব অভিজ্ঞতা বা আলোচনার আনন্দ যত না উপভোগ করে তার চেয়েও বেশি ধন্য হয়ে যায় আমাদের সঙ্গ পেয়ে।
আমরা যত বুদ্ধিদীপ্ত কথা বলি ততই তাদের চোখে আকর্ষণীয় হয়ে উঠি। মনের ভাব নয়, বাহ্যিক রূপটাই মুখ্য হয়ে ওঠে।
এই এটা একদম ঠিক বলেছিস, আমিও দেখেছি জানিস। হয়তো খুব একটা ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে, মনে কর নিচের এক্সিস্টেনশিয়ালিজম নিয়ে। কিছুক্ষণ বাদেই দেখবি কথাবার্তা হয়তো সব স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু আশেপাশের পুরুষদের চোখে চর্চার আলোর চেয়েও বেশি যা চকচক করছে তা হলো মুগ্ধতা। হয়তো মনে মনে ভাবছে, আহা, এত সুন্দরী, আবার অমন বিদুষী, বিউটি উইথ ব্রেইন, এর সঙ্গে শুতে পারলে বেশ হয়। আসলে আমাদের শিক্ষা, বুদ্ধি সবই গৌণ। দিনের শেষে সব পুরুষই আমাদের আদর আর সেবা চায়, আমরা তাদের কাছে রক্ত মাংসের যন্ত্র ছাড়া আর কিচ্ছু নই। ওই ওয়াট সাহেবের নানাবিধ ইঞ্জিনের মতো একটা শারীরিক বিনোদনের যন্ত্র।
শেষ পর্যন্ত তারা ওই শরীরই চেনে হেলদা, ওদের দৌড় ওই পর্যন্তই। এই বিনোদনের উপরে যে সূক্ষ্ম অনুভূতির স্তর আছে সেখানে বেশিরভাগ পুরুষ মানুষ পৌঁছতেই পারে না। ইনফ্যাক্ট সেটা যে আছে তাই হয়তো জানে না। কিন্তু আমরা জানি, জানি বলেই আমরা যে কোনো পুরুষকে হাতের মুঠোয় রাখার ক্ষমতা রাখি। ক্ষমতাটা প্রয়োগ করব কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু রাখি। এই তো কদিন আগে অস্ট্রিয়ার ডক্টর ফ্রয়েডের কথা আলোচনা হচ্ছিল। উনি তো বলেই দিয়েছেন, শরীরের চাহিদাই মানুষের মূল চালিকা শক্তি, পুরুষের জৈবিক চাহিদা হচ্ছে বিনোদন, আর আমাদের ক্ষেত্রে বিনোদন পেরিয়েও অনুভূতি। যে সুখের আনন্দে ওরা মেতে থাকে তার চেয়ে বেশি দুঃখ আমি পাই ওদের এই অবস্থা দেখে। পুরুষেরা অনেকটাই ওই ক্ষুধার্ত শিশুর মতো, যতক্ষণ তাদের খিদে মেটাবে ততক্ষণ তারা খুশি। যদি বেচাল কিছু করো, যদি প্রশ্ন করো, তাহলেই হাত পা ছুঁড়ে কান্নাকাটি করবে, ভাঙচুর করবে, না হলে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবে যে তুমি আসলে ভুল। বোকাগুলো বোঝে না এটা ওদের কত বড় দুর্বলতা। এদিকে আমাদের কিন্তু ওদের সব দিয়েও কিচ্ছু না দেওয়ার ক্ষমতা আছে, বল।
এইসব আলোচনা যখন হচ্ছে, কনি এবং হেলডা দুজনেই বয়স সন্ধিতে দাঁড়িয়ে আছে। স্যার ম্যালকম রিড ও মিসেস রিড দুজনেই চেয়েছিলেন তাঁদের দুই মেয়ে যেন বিংশ শতাব্দীর আদর্শ নারী হয়ে উঠতে পারে। আধুনিকতা হল মুক্ত চিন্তার একটি ফসল, যার গোড়ায় শিল্পের সার আর সমাজবাদের জল দেওয়া অতি আবশ্যক। একথা রিড দম্পতি জানতেন, তাই শৈশব থেকেই কনি এবং হেলডা দেশ বিদেশ ঘুরেছে। প্যারিস, ফ্লোরেন্স, হেগ, বার্লিন তাদের আধুনিকতার দিকে একটু একটু করে টেনে নিয়ে গেছে। 15 বছর বয়সে তারা ড্রেসডেনে গিয়েছিল সঙ্গীত শিক্ষার জন্য। সেখানকার ইউনিভার্সিটিতেই তাদের প্রথম প্রেমে পড়ার অভিজ্ঞতা হয়। প্রাচীনকালে মহান প্লেটো বলেছিলেন নিষ্কাম প্রেমের কথা, তাতে শরীরের কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবের প্রেম কি তেমন হয়? সে তো দাবানলের মতো এসে শরীর মন সবকিছুকেই পোড়ায়। তাই কনি আর হেলডাও নিজেদের সবটুকু দিয়ে প্রেমকে অনুভব করতে শিখল। যৌবন চিরকালই উন্মাদ, কিন্তু তার স্বাভাবিক মাদকতাকে সভ্য মানুষ গোপন ও নিষিদ্ধ বলে চালাতে চায়। দুই বোন মনে করত নতুন শতাব্দীতে এই দ্বিচারিতা ভেঙে ফেলার মধ্যেই আছে আধুনিকতার চাবিকাঠি। কিন্তু তারপরেই যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ল দাবানলের মতো। রোজ ইউনিভার্সিটি ছেলেরা দলে দলে আর্মিতে নাম লেখাচ্ছিল। দেশের জন্য যুদ্ধে যাওয়ার মধ্যে যে পুরুষালী গৌরব আছে তার নেশায় তখন সকলেই মত্ত। 1914 ক্রিসমাসের আগেই সেই যুদ্ধে প্রাণ হারায় দুই বোনের প্রথম দুই প্রেমিক। এরই মধ্যে তাদের মা অর্থাৎ মিসেস রিডও পরলোকগত হন। দুই বোনের ওপর দিয়ে প্রচণ্ড মানসিক ঝড় বয়ে যায়। তারা ফিরে আসে কেনসিংটনে নিজেদের বাড়িতে। চারিদিকে প্রিয়জন ও পরিচিতদের মৃত্যু, তাদের চেতনা, চাহিদা, প্রথম যৌবনে দেখা সেই উদ্দাম জীবনের স্বপ্ন সবকিছু ওলটপালট করে দিয়েছিল। হিলডা হঠাৎ করেই তার চেয়ে বছর দশেকের বড় একটি লোককে বিয়ে করে নিল। আর কনি তার কেমব্রিজের বান্ধবী অ্যাগনেসের সঙ্গে যুদ্ধের কিছু দপ্তরি কাজে জুটে গেল। এই অ্যাগনেসের সূত্রেই কনির আলাপ হয় তার হবু স্বামীর সঙ্গে।
কনি, এই যে একে দেখছ, ইনি ব্যারন জেফ্রি চ্যাটেলির একমাত্র ছেলে ক্লিফোর্ড চ্যাটেলি। মাত্র 22 বছর বয়সে লেফটেন্যান্ট হয়েছেন। ও, আর ক্লিফোর্ড ইনি হচ্ছেন কনস্ট্যান্স রিড। তুমি হয়তো চিনবে রয়্যাল একাডেমিশিয়ান স্যার ম্যালকম রিডকে, কনি ওরই মেয়ে। দেখো, মেয়ে বলে আবার রাজাবাজা ঠাট্টা করে বসো না যেন। ড্রেসডেনের বাঘা বাঘা রাজনৈতিক তার্কিকরাও কনস্ট্যান্সকে সমঝে চলে। অ্যাগনেস,
বটে। তাহলে তো জানতে হয় এই যুদ্ধ সম্বন্ধে ম্যাডাম কি ভাবছেন।
যুদ্ধ মানে এই দুনিয়া জোড়া প্রহসনটার কথা বলছেন তো?
প্রহসন? প্রতিদিন যার জন্য এতগুলো মানুষ প্রাণ দিচ্ছে, বুকের রক্ত দিয়ে দেশের সেবা করছে, আপনি তাকে প্রহসন বলছেন?
দেশের সেবা? তাই বটে। আচ্ছা, কিসের জন্য এই যুদ্ধ বলুন তো লেফটেন্যান্ট? দেশের কোন মানুষের কোন উপকারটা হচ্ছে এতে? এই যে আপনারা রোজ অস্ত্রশস্ত্র নিয়ে বীরের মতো যুদ্ধক্ষেত্রে যান, প্রতিদিন এত এত মানুষ মেরে বাড়ি ফেরেন, ভেবে দেখেছেন কি যাদের মারছেন তারা কেউই আপনার থেকে কিছু কম মানুষ নয়? তাদেরও পরিজন ছিল, তাদেরও প্রেমিকা ছিল। ভগবান না করুন যদি আপনার কিছু একটা হয়ে যায়, আপনি কি আদৌ কারো স্মৃতিতে বেঁচে থাকবেন বলে আপনার মনে হয় লেফটেন্যান্ট?
এই উদ্দাম ঝড়ের মতো আলাপেই ক্লিফোর্ড বুঝল, যদি বিয়ে কখনো করতে হয় তাহলে এই কনস্ট্যান্স রিডকেই করতে হবে। যদিও সে র্যাগবির ব্যারন পুত্র হওয়ার সুবাদে বংশ পরিচয় কনস্ট্যান্সের থেকে কিছুটা ওপরেই রয়েছে, তার দাদা হার্বার্ট ও দিদি এমা দুজনেই বিয়ে করেনি, দুজনেই দেশের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর ক্লিফোর্ড নিজেও সেনাবাহিনীর মানুষ, যদিও সরকারের হাস্যকর দ্বিচারিতা নিয়ে তার মনে যথেষ্ট সংশয় আছে, সে জানে এই যুদ্ধের কোথাও শেষ নেই, এই যুদ্ধ শুধু নিয়েই যাবে। 1917 মাঝামাঝি সেই যুদ্ধ নিয়ে গেল তার দাদা হার্বার্টকে। পুত্রের মৃত্যুর খবর ক্লিফোর্ডের বাবা স্যার জেফ্রিকে বিচলিত করে তুলল। শুধুমাত্র পুত্র শোকে নয়, র্যাগবি হলের যে একজন উত্তরসূরী প্রয়োজন, এ কথা ভেবে তিনি উতলা হলেন। কন্যা এমা যদিও বা তাঁর আশায় জল ঢেলে বিবাহের প্রস্তাব প্রথমেই নাকচ করে দিল।
এমা, এমা জেদ করো না, আমার বয়স হয়েছে, আমি আজ আছি কাল নেই। বুড়ো বাবার এই অনুরোধটা রাখো, বংশে বাতি দেওয়ার মতো কাউকে দেখে যেতে না পারলে আমি যে মরেও শান্তি পাব না।
তা সেই পূর্ণ দায়িত্ব পালনের ভারটা আমাকেই নিতে হবে কেন? ক্লিফোর্ড তো রয়েছে, তাছাড়া আমার সন্তান যেন সত্যি এই বংশের উত্তরাধিকারী হবে, আমার এসব জানা আছে বাবা। ক্ষমতা আর সম্পত্তি যাবে ছেলেদের হাতে, আর দায়িত্ব পালনের বেলায় মেয়েরা, তাই তো?
উফ, অনর্থক এত তর্ক করো কেন? তুমি বয়সে বড়, তোমার আগে তোমার ছোট ভাইয়ের বিয়ে দিলে খারাপ দেখাবে না?
এই যুদ্ধের থেকেও বেশি খারাপ দেখাবে বুঝি? না বাবা, আই এম সরি, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। আমি মন দিয়ে দেশের কাজ করছি, তাই নিয়েই থাকতে চাই।
এমা,
পুরুষ মানুষ বিয়ের পরেও যুদ্ধে যেতে পারে, সে ঘরে থেকে সংসারের দায়িত্ব পালন করবে এটা কেউ আশা করে না, কিন্তু আমার কাছ থেকে সেই প্রত্যাশা থেকেই যাবে। দেশের কাজ করা আমার পক্ষে কঠিন হবে, আশা করি বুঝতে পারছো।
অতএব সেই বছরেই যখন কনি ও ক্লিফোর্ডের চার হাত এক হয়ে গেল, স্যার জেফরি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আর বিধাতা বোধহয় অলক্ষে একটু হেসেই নিলেন। যে কনস্ট্যান্স রিড নিজের সৌন্দর্য আর উজ্জ্বল দৃষ্টির সম্মোহনে পুরুষদের আবিষ্ট করে রাখতে জানত, তার বিয়ে হল এমন একজনের সঙ্গে যে আগে কখনো নারী সঙ্গ করেইনি। অর্থাৎ নরনারীর মিলন যে এক নৈসর্গিক আনন্দের ক্ষেত্র হয়ে উঠতে পারে, হওয়া উচিত, সেই ধারণাই তার মধ্যে কখনো তৈরি হয়নি। বিবাহই তার প্রথম রোম্যান্টিক সম্পর্ক, আর সেই বিবাহেরও মূল প্রেরণা ছিল সন্তান উৎপাদন। ফরাসি সাহিত্যিকদের কলমে আঁকা সেই নিজেকে উজাড় করা তীব্র দেহজ প্রেম ক্লিফোর্ডের শুধু অপরিচিতই নয়, সেই প্রেমের সম্ভাবনা সম্বন্ধেও সে ছিল উদাসীন। বিধাতার সেই তীর্যক হাসি নশ্বর মানুষের যাবতীয় পরিকল্পনা খড়কুটোর মতো ভাসিয়ে দিতে পারে। ফলে চ্যাটার্লি বংশে প্রদীপ জ্বালানোর উত্তরসূরির পরিকল্পনাও অধরা থেকে গেল। ১৯১৮ যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর আঘাতের ফলে ক্লিফোর্ডের নিম্নাঙ্গ প্যারালাইজড হয়ে যায়। ঝকঝকে এক সক্ষম যুবক ঘরে ফিরল পক্ষাঘাতগ্রস্ত এক অক্ষম পুরুষ হিসেবে। তখনও র্যাগবি হলের কোনো উত্তরসূরি আসেনি। হয়তো সেই আঘাত সহ্য করতে না পেরেই স্যার জেফরি চোখ বুঝলেন। হুইল চেয়ারে বসেই ক্লিফোর্ড চ্যাটার্লি রাতারাতি উন্নীত হল ব্যারন পদে। তবে নিজেকে সে ডুবিয়ে দিল লেখালেখির কাজে। আর কনস্ট্যান্স অসহায় স্বামীর প্রতি কর্তব্যনিষ্ঠ থেকে তার সেবা যত্নের তত্ত্বাবধানে মন দিল, তার সাহিত্য চর্চায় উৎসাহ দিল। তবু খরণ কি শুধু শব্দজালে আটকানো যায়? ভেতরে ভেতরে সেই স্বাধীন চেতা প্রাণোচ্ছল মেধাদীপ্ত মেয়েটি একাকিত্বের আর সর্বগ্রাসী ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষার আগুনে পুড়তে পুড়তে ক্রমে নিষ্প্রভ হয়ে উঠল। কনির একটাই পরিচয় তৈরি হল সমাজের কাছে, র্যাগবি হলের নতুন ব্যারনেস, সম্মানীয় লেডি চ্যাটার্লি। কনি আর ক্লিফোর্ড যখন পারিবারিক জমিদারি সামলাতে র্যাগবি হলে পাকাপাকিভাবে থাকতে এল, তখন এমা চলে গেছে লন্ডনে। ভাইয়ের পঙ্গুত্ব তার কাছে লজ্জার কারণ। র্যাগবিতে চ্যাটার্লিদের অর্থকরী কেন্দ্র হল কোলিয়ারি। কয়লা খনি, খনি শ্রমিক আর মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে থাকা তাদের গ্রাম। ক্লিফোর্ড সেখানে এসে কনিকে বলল,
দেখেছ কনি, আমি বলেছিলাম না এই জায়গাটা তোমার লন্ডনের থেকে বেশি ভালো লাগবে। এই এত বড় জমিদারি, কয়লা খনির এত মজুর, তাদের পরিবার, সবাই তোমার আর আমার মুখাপেক্ষী হয়েই বেঁচে আছে।
না ক্লিফোর্ড, কারোর কর্ত্রী হয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমি নিজে স্বাধীনভাবে বড় হয়েছি, তাই অন্যের স্বাধীনতার পথে বাধা হতে চাই না। তাছাড়া লন্ডনে আর যাই হোক, অন্তত নিঃশ্বাস নিতে হলে এত সালফার আর অ্যাসিডের গন্ধ শুঁকতে হতো না। কি আছে বলতো এই পাড়াগায়? ক্রিসমাস পর্যন্ত ঠিক করে হয় না এখানে।
আহা কনি, তুমি একটুতেই ধৈর্য হারিয়ে ফেলো, কটা দিন এখানে থেকেই দেখো না, এখানকার মানুষের সাথে আলাপ পরিচয় হোক, দেখবে আর অত খারাপ লাগছে না।
তোমার প্রজারা কেউ তোমার সঙ্গে আলাপ পরিচয়ে আগ্রহী নয় ক্লিফোর্ড।
কি বলছো কনি?
তুমি কি মনে করো খনি শ্রমিকদের স্ত্রীদের সঙ্গে আমি আলাপ জমানোর চেষ্টা করিনি? কিন্তু কিভাবে করব? আলাপ তো একটা দ্বিমুখী প্রক্রিয়া, তারা আমায় দেখলেই মাথা নিচু করে এমন ভাবে দাঁড়ায় যেন মাথা তুললেই আমি তাদের চাবুক মারব। তুমি এখানকার ব্যারন, তোমারই উচিত প্রজাদের এই অহেতুক ভয়কে মিটিয়ে দেওয়া। তা তো তুমি করো না, শুধু বাড়ির কাজের লোক ছাড়া আর কারোর সাথেই তুমি কথাই বলো না কোনোদিন। তুমি যদি ওদের মানুষ হিসাবে না দেখো, তাহলে তোমাকে ওরা মানুষ হিসাবে দেখবে এটা আশা করো কি করে?
কিন্তু ক্লিফোর্ড কোনোদিনই কনিকে বোঝাতে পারে না সে আসলে তার পঙ্গু দশা নিয়ে প্রবল হীনমন্যতায় ভোগে। হয়তো সে নিজেও বোঝে না। সমাজের নিয়ম বলে যারা কর্তা, যারা মালিক, তাদের প্রতিবন্ধী হওয়া চলে না। তাহলে তাদের কর্তৃত্বে সেই জোর আসে না। হয়তো সে কারণেই সে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি। কিন্তু এত সত্ত্বেও ক্লিফার্ড ভীষণভাবেই কনির ওপর নির্ভরশীল। অন্তত তার নিজের অস্তিত্বকে মনে করিয়ে দেওয়ার জন্য একজন মানুষ তার খুবই প্রয়োজন। ক্লিফার্ড সম্প্রতি গল্প লেখা শুরু করেছে। সেই গল্পের মধ্যে সুন্দর ভাষার ব্যবহার আছে, নানান রকম বুদ্ধিদীপ্ত আলোচনা আছে, কিন্তু সব থেকেও কি যেন নেই। কনির মনে হয় প্রতিটা গল্পেই যেন জোর করে নাটকীয়তা ঢুকিয়ে সামান্য বিষয়কে অহেতুক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে। তবে এসব কথা সে স্বামীকে বলেনি। আশেপাশের পত্রপত্রিকায় ঘটা করে ব্যারনের লেখা ছাপা হয়, তাতে ফাঁপা প্রশংসাই আসে বেশি। মাঝে মধ্যে সমালোচনামূলক দু একটা চিঠি এসে পড়লে ক্লিফার্ড ভয়ঙ্কর ভেঙে পড়ে। এরই মধ্যে একদিন স্যার ম্যালকম রিড এলেন মেয়ে জামাইয়ের এস্টেটে বেড়াতে। সারাদিন কোলিয়েরি, ড্রাম ইত্যাদি দেখে শুনে রাতে একান্তে মেয়ের সঙ্গে সময় কাটাতে গিয়ে বললেন,
কনি, ক্লিফার্ডের এই গল্পগুলো কি তুমি পড়ো? আমি পড়লাম দু একটা, ঠিক আছে, খারাপ না, কিন্তু এসব লেখা বেশি দিন কেউ মনে রাখবে না।
সে কি, আশেপাশের পত্রপত্রিকার সম্পাদকরা রীতিমতো সাম্মানিক দিয়ে র্যাগবির ব্যারনের লেখা কিনে নিয়ে যায়, আর তুমি বলছো থাকবে না?
থাকবে না। আসলে লেখাগুলোর ভেতরে সার কিছুই নেই, কেবল কথার মারপ্যাচ দিয়ে সেই শূন্যতা ঢাকার একটা ব্যর্থ চেষ্টা, কিছুটা মরিয়া চেষ্টা আছে আর কি। সত্যিকারের সাহিত্যানুরাগী পাঠকের সেটা চোখে লাগতে বাধ্য। আমি জানি আজ থেকে পাঁচ বছর আগে এসব লেখা পড়লে তুমি আর হিলডাও একই কথা বলতে।
লেখাগুলো যে সত্যি কিছু নেই এ কথা কনি নিজে জানলেও বাবার সামনে স্বীকার করতে পারল না। স্যার ম্যালকম বোধহয় মেনে নিতে পারছিলেন না তাঁর বুদ্ধিমতী উজ্জ্বল মেয়েটা এভাবে মধ্যরুচির ফাঁদে আটকে গেছে। একদিন কথায় কথায় ক্লিফার্ডকে বলেই ফেললেন,
কনিকে দেখে আমার কষ্ট হয় ক্লিফার্ড, ওর তো মানে ওর এরকম ভাবে থাকার কথা ছিল না।
ঠিক কিরকম থাকার কথা আপনি বলছেন স্যার ম্যালকম? আপনার কি মনে হয় আমি কনির কোনো অভাব রেখেছি?
না না, আমি সে কথা বলিনি ক্লিফার্ড। তোমাদের এত প্রাচুর্য, এত কিছু সত্ত্বেও আমার মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। এই বয়সটা সদ্য বিবাহিতদের জন্য একটা স্বপ্নের মতো সময় হওয়া উচিত। এইমাত্র কটা মাসের ব্যবধানে মেয়েটার বয়স যেন পাঁচ বছর বেড়ে গেছে।
ক্ষমা করবেন স্যার, আপনি অনেকদিন পর কনিকে দেখছেন বলেই হয়তো আপনার এরকম মনে হচ্ছে। আমাদের মধ্যে কিন্তু কোনো মানসিক দূরত্ব নেই।
না,
ও আমার সব কাজের অক্লান্ত সমালোচক। যদি এরকম কোনো সমস্যা থাকত ওমে নিশ্চয়ই বলত।
হ্যাঁ, তা বটে।
ক্লিফার্ড এই ধরনের আকাশকুসুম চিন্তাকে কোন রকম গুরুত্ব দিতে আগ্রহী নয়। স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন তার চোখে পড়েনি। আর স্যার ক্লিফার্ডের যুক্তিবোধ বলে যা চোখে দেখা যায় না তার অস্তিত্ব নেই। সেই শীতে র্যাগবি হলে থাকতে এল তরুণ নাট্যকার মেকেলিস, যাতে আইরিশ এই যুবক এরই মধ্যে বেশ নাম করেছে আমেরিকার শিল্প সমাজে। তবে লন্ডনের নাট্যকাররা আমেরিকান থিয়েটারকে ঠিক কি চোখে দেখেন তা সবাই জানে। স্বাধীনতার একশো বছর পরেও সেখানে যে সংস্কৃতির চর্চা থাকতে পারে তা এখানে কেউ বিশ্বাস করতে পারে না। ফলত লন্ডনের শিল্পমহলে মিখেলিস খুব একটা সুবিধে করতে পারছিল না। এমন সময় সে জানতে পারে র্যাগবির ব্যারন নিজে একজন সাহিত্যিক এবং তাঁর সুবিশাল প্রাসাদে মাঝে মধ্যেই শিল্পীদের আসর বসান তিনি। তাই কিছুটা নিজের আগ্রহেই চিঠি লিখে সেখানে আসার ইচ্ছে প্রকাশ করে সে। ব্যারনের গল্প থেকে আমেরিকায় যে নাটক হতে পারে এমন আশ্বাসও সেই চিঠিতে ছিল। ফলে প্রায় সমবয়সী এই উদীয়মান নাট্যকারকে আমন্ত্রণ জানাতে ক্লিফার্ড কুণ্ঠা বোধ করল না। সেই মতো একদিন সকালবেলা মিখেলিস এসে হাজির হল এক সুদৃশ্য গাড়িতে। সঙ্গে তার সফর অর্থাৎ ড্রাইভার এবং পরিচালক। দুপুরের খাওয়া দাওয়া ও বিশ্রামের পর র্যাগবি হলের একজন পরিচারক মিখেলিসকে জানাল ব্যারন এবং লেডি চ্যাটারলি তার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন।
গ্রিটিংস ব্যারন, লেডি চ্যাটারলি, আপনাদের আতিথ্যে আমি মুগ্ধ।
প্রাথমিক আলাপ পরিচয়ের পর্ব শেষ হল। নতুন অতিথিকে কনির মন্দ লাগল না। আমেরিকান নাট্যকার হিসেবে তার মধ্যে কোনো লজ্জা বা কুণ্ঠিত ভাব চোখে পড়ল না একবারও। সত্যি বলতে কি, ছেলেটির কথাবার্তা ঠিক শিল্পী সুলভ নয়, বরং বেশ বাস্তববাদী, অনেকটা শিক্ষিত ব্যবসাদারদের মতো।
টাকা, টাকাই সব, বুঝলেন ব্যারন? দেখুন, আমার মধ্যে অর্থ উপার্জনের যে প্রবল তাগিদ, সেই তাগিদ থেকেই আমার এখানে আসা। লন্ডনের সব প্রথিত যশা নাট্যকারদের আমি দেখিয়ে দেব, শুধু খালি পেটে ব্রডওয়েতে শেক্সপিয়ার আওড়ালেই শিল্পী হওয়া যায় না। হ্যাঁ, খালি পেটে শিল্প হয় না।
কিন্তু কিন্তু শুধু অর্থ দিয়েও তো শিল্প হয় না মিস্টার মিকেলিস। এই ধরুন আপনি, আপনিও তো সেই লিখছেনই। হ্যাঁ, হয়তো শেক্সপিয়ার লিখছেন না, কিন্তু আপনাকে অর্থবান তো সেই আপনার শিল্পবোধই করেছে, তাই নয় কি?
দেখুন ব্যারন, আমি একজন ভালো নাট্যকার কিনা তা জানি না, তবে নিঃসন্দেহে একজন সফল নাট্যকার। আমার প্রতিটি নাটক লোকে হল ভর্তি করে দেখতে আসে। আপনাদের লন্ডনের প্রথিত যশা নাট্যকারদের কজন হল ভর্তি দর্শক দেখেছেন একবার একটু খোঁজ নিয়ে দেখুন তো।
তাহলে মিস্টার মিকেলিস, আপনি কোনটা চান, নিজে একজন বিখ্যাত নাট্যকার হতে, নাকি আপনার লেখা নাটকের জগৎজোড়া খ্যাতি হোক সেটা?
মাই লেডি, আমি এর উত্তর দেবার আগে আপনি বলুন দেখি, কে বেশি বিখ্যাত, শেক্সপিয়ার না হ্যামলেট? কার বাজার দর বেশি বলে আপনার মনে হয়? আপনার কাছে যদি সুযোগ থাকে, আপনি শেক্সপিয়ারকে দিয়ে নতুন নাটক লেখাতে পারবেন, তখন কি আপনি হ্যামলেটই করবেন?
বাজার দর আর সাহিত্য মূল্য দুটো ভিন্ন বিষয় মিস্টার। সাহিত্যিক আছেন বলেই তার সৃষ্টিতে সাহিত্য মূল্য আছে, আর সাহিত্য মূল্য আছে বলেই তা বহু সংখ্যক মানুষকে সেই কীর্তির সঙ্গে একাত্ম করে, অর্থাৎ আপনার ভাষায় বাজার দর বাড়ায়।
মিখেলিস অদ্ভুত চোখে কনির দিকে তাকাল। নিজের বাকপটুতার প্রতি তার অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসের দিঘিতে ছোট্ট একটা আন্দোলন তৈরি হয়েছে। ক্লিফার্ড পরিস্থিতি হালকা করার জন্য বলল,
যাক সেসব কথা, এটা তো মানতেই হবে, আপনি অতি অল্প সময়ে বিশাল কৃতিত্বের অধিকারী হয়েছেন।
ব্যারন, আমি একাই নই যে তিরিশের কোঠায় বড় কিছু করেছি, আপনারও তো একই বয়স। এরই মধ্যে আপনি দেশের জন্য যুদ্ধে গেছেন, নিজের জমিদারি সামলাচ্ছেন, তার উপর আপনার লেখা গল্পের বই লন্ডনের প্রতিটি দোকানে কিনতে পাওয়া যায়। হ্যাঁ,
সে আর এমন কি,
এমন কীর্তিমান পুরুষের মুখে আমার মতো সামান্য শিল্পীর গুণকীর্তন এ কি মানায়?
আচ্ছা, আপনি কি অবিবাহিত মিস্টার মিকেলিস?
হ্যাঁ, অবিবাহিত। আমার দেখাশোনা করবার জন্য অবশ্য একজন লোক আছে, গ্রিক। সে একটা কাজে কর্মে খুব পারদর্শী না হলেও ওকে আমি ছাড়ছি না। আর বিয়ে নিশ্চয়ই করব, বিয়ে করাটা প্রয়োজন, বিয়ে একটা করতেই হবে।
আপনার কথা শুনে মনে হচ্ছে টনসিল অপারেশনের কথা বলছেন। বিয়ে বিষয়টা কি আপনি কাজ হিসেবে দেখেন মিস্টার মিকেলিস?
ওয়েল লেডি চ্যাটারলি, বিয়ে একটা কাজই। আমি আমি এইমাত্র ঠিক করলাম, কোন ব্রিটিশ বা আইরিশ মহিলাকে বিয়ে করতে পারব না।
আমেরিকাতেই চেষ্টা করুন বরং।
আমেরিকান, ছি 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 ছি, আমি আমার লোককে বলে রেখেছি যেন পূর্বের দিক থেকেই আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে।
পরবর্তী কয়েকদিনে মিখেলিস কয়েকটা বিষয় বুঝে গেল। প্রথমত, সে যত ধনী হোক না কেন, র্যাগবির ব্যারনের চেয়ে বেশি নয়, কোনদিন হয়তো হতেও পারবে না। দ্বিতীয়ত, ক্লিফার্ড লাঞ্চের আগে অবধি সামনে আসে না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তৃতীয়ত, লেডি চ্যাটার্লির মনে সে একটা জায়গা করে নিয়েছে, কিন্তু সেটা ভালোর দিকে না খারাপের সেই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। ওর সঙ্গে একান্তে কথা না বললে সেটা কোনোভাবেই বোঝা যাবে না। সেদিন বিকেলে কনি চারতলায় নিজের ঘরে বসেছিল। এই প্রকাণ্ড ম্যানশনের সব থেকে ওপরের ঘর এটাই। তার স্বামী ক্লিফার্ডকে অবশ্য চলাফেরার সুবিধের জন্য একতলাতেই থাকতে হয়, কাজেই সে কোনোদিন এই ঘরে আসেনি। হাতে গোনা কয়েকজন ছাড়া কনি এ ঘরে কাউকেই নিয়ে আসে না। এমন সময় একজন পরিচারক এসে তাকে অভিবাদন জানাল।
লর্ড মিকলেস আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন মাই লেডি।
কি বার্তা?
উনি জানিয়েছেন আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারলে উনি খুবই তৃপ্ত হবেন।
কনির মুখে একটা হাসি ফুটি ফুটি করেও ফুটল না।
তোমার লর্ডকে গিয়ে জানাও আমি তাকে এই ঘরে আমন্ত্রণ জানিয়েছি, তিনি যদি চান এখনই আসতে পারেন।
কিছুক্ষণের মধ্যেই মেখেলিসকে সঙ্গে নিয়ে পরিচারক ফিরে এল।
ডিয়ার গড, এই ঘরটা তো পুরো ম্যানশনের সর্বশ্রেষ্ঠ ঘর।
মাই লেডি, আপনাকে যতটা বুদ্ধিমতী ভেবেছিলাম
আপনি তো তার চেয়েও বেশি বুদ্ধি রাখেন দেখছি।
ভৃত্যটি ফিরে গেলে কনি অতিথির সঙ্গে ফায়ারপ্লেসের ধারে মুখোমুখি বসে গল্প করতে লাগল। নিজের নিজের পরিবারের গল্প, বেড়ে ওঠার গল্প, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইত্যাদি নানান কথা। একসময় কনি জিজ্ঞেস করল,
আচ্ছা এবার বলুন তো, আপনার মতো এমন একজন রঙিন সফল পুরুষ মানুষ এখনো এমন নিঃসঙ্গ পাখির মতো একা একা ভেসে বেড়াচ্ছেন কেন?
কিছু কিছু পাখি তো স্বভাবগতভাবেই একা, নয় কি ব্যারনাস? কেন তা কেউ জানে না, তাদের প্রকৃতিই সেরকম। তারা যেখানেই যাক, যত ভিড়ের মধ্যেই থাকুক, নিঃসঙ্গতাই তাদের একমাত্র সঙ্গী। এই যেমন ধরুন আপনি, এত বড় একটা জমিদারির মালকিন, কত প্রজা চাকর বাকর, তাও কি আপনি ভীষণ রকম একা নন?
আমি?
আমার তো না হয় জীবনটাই এমন, চালচুলো নেই, স্ত্রী সংসার নেই, কিন্তু আপনার তো এমন হওয়ার কথা নয়। তাহলে আপনার জীবনে এই শূন্যতা এলো কোথা থেকে?
আচমকা প্রশ্নের তীরটা নিজের দিকে ঘুরে যেতে কনি একটু অপ্রস্তুত হয়ে গেল। উত্তর তার অনেক কিছুই আছে, শুধু নেই সেই প্রয়োজনীয় বাক্যটা যা দিয়ে সঠিক উত্তর দেওয়া যেতে পারে। ঘরের মধ্যে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সেটা কাটাতে মিখেলিস গলা ঝেড়ে বলল,
যাই হোক, ব্যারনেস যে আমার কথা ভেবেছেন এতেই আমি ধন্য।
কেন? আপনার কথা ভাবা কি আমার উচিত নয়?
একটা অনুরোধ করব, রাখবেন?
বলুন।
আমি কি একবার আপনার হাত দুটো স্পর্শ করতে পারি?
কনি স্তম্ভিত হয়ে বসে রইল। বহু যুগ পরে যেন নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পেল এত জোরে। মিখেলিসের অকুণ্ঠ সম্মোহনী দৃষ্টির আবেদনে ওর নিজের চোখেও ঘনিয়ে এল কিসের যেন ঘোর। বিহ্বল হয়ে কনি দেখল মিখেলিস দৃঢ় পায়ে এগিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত নয়, পায়ের পাতা দুটো তুলে নিল নিজের দু হাতে আর সুদর্শন মুখটা ডুবিয়ে দিল ওর কোলে। কনি যেন এখনো ঠিক বুঝতে পারল না কি হচ্ছে, শুধু মিখেলিসের চুল আর কলারের মাঝে ঘাড়ের খোলা অংশটা কি এক বৈজ্ঞানিক আকর্ষণে ওর হাতটাকে টানতে লাগল। কনি সেই টান অগ্রাহ্য করতে পারল না। মিখেলিস যখন ওই সামান্য স্পর্শে কেঁপে উঠে ওর মুখের দিকে তাকাল, সেই কাতর দৃষ্টির উত্তরে কনির বুকের মধ্যে থেকে যেন ঠেলে উঠল একটাই কথা, দিতে হবে। এই সাহসী প্রেমিক যা চাইছে তা দিতেই হবে। মিখাইলিস খুব যত্ন করে তার প্রেয়সীকে আদর করল, তবু যেন মিলনের মুহূর্তেও তার মনটা কিছুটা বিচ্ছিন্ন। আনন্দের চরম শিখরে তার দেহ যখন কেঁপে কেঁপে উঠছে, তখনও মিখাইলিসের কান ঘরের বাইরের প্রত্যেকটি শব্দ সম্পর্কে সচেতন। অন্যদিকে কনি হয়তো কিছুটা মায়া করেই নিজেকে তুলে দিয়েছিল এই নতুন বন্ধুর হাতে। তবু বহুকাল পরে এমন সমর্পণের আনন্দ তাকেও বিভোর করেছে। যখন সম্বিত ফিরল, তখন অন্ধকার হয়ে গেছে চারিদিক। চারতলার ব্যালকনি দিয়ে ঢুকে চাঁদের উজ্জ্বল প্রভা ঘরটাকে মায়াময় করে তুলেছে, আর মিখাইলিস ওর বুকের ওপর শুয়ে শিশুর মতো ঘুমোচ্ছে। আলতো আদুরে হাতে পরম মমতায় তার চুলে যে নারী বিলি কেটে দিল, সে তখন আর এক বিফল বিবাহের বহু দীর্ঘশ্বাসের পিঞ্জরে আটকে পড়া লেডি চ্যাটারলি নয়, ড্রেসডেনের খরস্রোতা অষ্টাদশী কনস্ট্যান্স রিড। কিছুক্ষণ পর মিখাইলিস জেগে উঠেই সবার আগে কনির দুই হাত ধরে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল,
এবার নিশ্চয় তুমি আমায় মনে প্রাণে ঘৃণা করবে।
কি ঘৃণা কেন করতে যাব?
সবাই তাই করে, মানে সেটাই স্বাভাবিক।
আমি তোমায় কখনোই ঘৃণা করব না মিখাইলিস, আর আজকের এই মুহূর্তে তো নয়। এমন সময় কি ঘৃণা আসে?
তাই তো বলো, আসা উচিত নয় আমি জানি, কিন্তু সবাই তো তুমি প্রথম থেকেই আমার প্রতি অদ্ভুত রকম সদয়। কেন কেন আমার যে ভয় করছে, আমার আমার যে বিশ্বাস হচ্ছে না। না 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 না, আমি যাই।
মিখাইলিস, তুমি কি একটু শান্ত হয়ে বসবে? হঠাৎ কি হলো তোমার, এমন করছো কেন?
সার ক্লিফোর্ড, তিনি তো আমায় ঘৃণা করবেনই।
তা হয়তো করবে, তবে আমি চাই না এই মুহূর্তে ক্লিফোর্ড কিছু জানুক বা কোন রকম সন্দেহ করুক। কি হবে ওর জেনে? শুধু শুধু আঘাত পাবে। সব জেনে বুঝে সেই আঘাত দেওয়াটা কি আমাদের উচিত হবে? তবে যাই হোক, আমার কিন্তু মনে হয় না আমরা যা করেছি তা ভুল। তোমার কি তাই মনে হয়?
ভুল কি বলছো? এর চেয়ে বেশি ঠিক, আমার কোনোদিন অন্য কোনো কিছুকে মনে হয়নি। এত এত ভালোই বরং আমার সহ্য হবে কিনা তাই ভাবছি।
ধর পাগল লোক একটা। আচ্ছা, তাহলে ক্লিফোর্ডকে কিছু জানানোর দরকার নেই তো, নাকি তুমি জানাতে চাও?
আমি পাগল হয়েছ নাকি? আমি জানাবো ব্যারনকে? আমি এখনই বেরিয়ে পড়ব শেফিল্ডের উদ্দেশ্যে, রাতটা কোনো সরাইখানায় কাটিয়ে কাল ভোরে আবার ফিরে আসব। আমার একটু সময় চাই কনি।
পরদিন লাঞ্চ অবধি মিখাইলিসের দেখা পাওয়া গেল না। তার খাস পরিচারক জানাল, কর্তা নিজেই গাড়ি চালিয়ে শেফিল্ডের দিকে গেছেন। অনুমতি না নিয়ে যাওয়ার জন্য ব্যারন এবং লেডির কাছে ক্ষমা ভিক্ষা করেছেন তিনি। টেবিলে খেতে বসে ক্লিফোর্ড বলল,
এই লোকটিকে আমার বিশেষ সুবিধার মনে হচ্ছে না কনি।
কেন? সে তোমার অনুমতি না নিয়ে এস্টেটের বাইরে গেছে বলে? এটা বিংশ শতাব্দী ক্লিফোর্ড, মাঝে মাঝে বোধহয় তুমি সেটা ভুলে যাও।
আরে তা নয়, আমি জানি না, লোকটা সবসময় সবকিছু কেমন টাকায় মাপে দেখেছো, তোমার অস্বস্তি হয় না? আমার তো মনে হয় ওর এই ভদ্রতার মুখোশের আড়ালে একটা লোভী জোচ্চোর লুকিয়ে রয়েছে।
ক্লিফোর্ড,
খোঁজ নিয়ে দেখো ও থিয়েটার দলের সবাইকে ঠিকঠাক টাকা পয়সা দেয় কিনা, দেখবে হিসেবে নির্ঘাত বিস্তর গরমিল।
প্রমাণ ছাড়া এসব কি যা তা বলছো ক্লিফোর্ড। আর হ্যাঁ, টাকা টাকা করে, সে হয়তো ছোটবেলায় অনেক অভাব দেখেছে বলে, হতেই তো পারে।
এটাও সম্ভব না, হতেও পারে, আবার নাও হতে পারে, আমরা কেউই জানি না।
আমার মনে হয় মানুষটার সঙ্গে নিশ্চয়ই অনেকে অনেক অন্যায় করেছে।
মোটে, আর মিখেলিস বুঝি দয়া সাগর হয়ে ব্যবসা করে,
অত শত জানি না, তবে আমার মনে হয়েছে লোকটির মধ্যে এক ধরনের আনুগত্য রয়েছে।
বাবা, তোমার তো আমাদের গেস্ট সম্বন্ধে বেশ অনেক কিছুই মনে হয় দেখছি, তো কার প্রতি আনুগত্য?
সে আমি জানি না।
উফ কনি, তুমি বাইরে থেকে যতই শক্ত হও না কেন, ভেতরে ভেতরে তোমার মনটা এখনো এত নরম।
কনি একটু থমকেই গেল। সত্যি কি তাই? মিখেলিসের উচ্চাকাঙ্ক্ষা তারিফযোগ্য, সাফল্যই তার একমাত্র সাধনার বস্তু। আচ্ছা, এমন তো হতেই পারে কনির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মিখেলিস যা চেয়েছিল তা পেয়েই গেছে। র্যাগবি হলের লেডি চ্যাটারলিকে সে নিজের অঙ্কশায়িনী করে তুলতে পেরেছে, এও তো এক ধরনের সাফল্য। তাই যদি হয় তাহলে মিখেলিস আর ফিরবে বলে মনে হয় না। কিন্তু কনিকে ভুল প্রমাণ করে সন্ধে নাগাদ ঠিক চায়ের সময় ফিরে এলো মিখেলিস, হাতে আবার ভায়োলেট ও লিলি ফুলের একটা বড় সড় বুকে। তবে তার চোখে লেগে থাকা বিষাদ কনির চোখ এড়াল না। ক্লিফোর্ড বিষয়টাকে খুব ভালো চোখে দেখল না। মিখেলিসের উপস্থিতির মধ্যেই এমন কিছু ছিল যা তার কাছে অস্বস্তিকর, আপত্তিকর। কনির এরকম কিছু মনে হল না, যদিও বোধহয় মিখেলিসের মতো পুরুষের সান্নিধ্যে কেবল পুরুষরাই বিপন্ন বোধ করে।
তারপর আপনার শেফেল ভ্রমণ কেমন হল মিস্টার মিখেলিস?
রাতের দিকে গিয়েছিলাম তো, কোনো সরাইখানায় জায়গা পাওয়া গেল না, শেষমেশ একটা পানশালায় রাতটা কাটালাম, একটু অ্যাডভেঞ্চার হলো।
আপনি যদি আগে জানাতেন আমার গাড়ি ও সফরকে বলে দিতাম। ব্যারনের গাড়ি দেখলে কোনো হোটেলে আপনাকে প্রত্যাখ্যান করার সাহস পেত না।
আমায় ক্ষমা করবেন ব্যারন, আমি একটু বেপরোয়াভাবেই বেরিয়ে গিয়েছিলাম, আসলে আমেরিকায় কখনো এরকম সমস্যা হয়নি।
এটা আপনার আমেরিকা নয় মিস্টার মিখেলিস, আমেরিকার সঙ্গে আমাদের সংস্কৃতির অনেক পার্থক্য আছে। ওখানে কৃষ্ণাঙ্গ সরাইখানাগুলিতে সারা রাত ধরে যে অসভ্য যৌনাচার ও দেহ ব্যবসা চলে, এখানে সেসব হয় না। এখানে মানুষ অনেক বেশি সভ্য ও সংযত। আপনি যদি ব্রডওয়েতে সাফল্য চান, তাহলে আপনাকে এখানকার সংস্কৃতি ও সভ্যতার সাথে মানিয়ে নিতে হবে।
ধৃষ্টতা মার্জনা করবেন ব্যারন, তবে আজ থেকে পাঁচ ছয় দশক আগে মানুষ লন্ডন সম্বন্ধে এই একই কথা বলত, যৌনাচার মানুষের আদিম প্রবৃত্তি, দেহ ব্যবসা পৃথিবীর আদিমতম পেশাগুলির মধ্যে একটি, মুষ্টিমেয় কিছু ব্রিটিশ অভিজাতরাই একে অশ্লীল ও অসভ্য বলে চিহ্নিত করেছেন, বিষয়টাকে সমাজের মূল ধারায় ব্রাত্য করে দিয়েছেন। আপনি মিলিয়ে নেবেন ব্যারন, সে দিন আর বেশি দেরি নেই যখন সাধারণ মানুষ এই নিষেধাজ্ঞার পরোয়া করা বন্ধ করে দেবে।
র্যাগবি হলে মিখেলিস আর ঠিক তিন দিন ছিল। ক্লিফোর্ডের মতো এক পঙ্গুর সর্বজ্ঞান সম্পন্ন মনোভাব কোনো সফল পুরুষকেই খুব একটা স্বস্তি দিতে পারে না। শুধুমাত্র বংশগত অর্থপ্রাচুর্যের অহংকারী যে এই জ্ঞান বৃক্ষের বীজ, এই কথাটা মিখেলিসকে কুরে কুরে খেত। তার থেকে যাওয়ার একমাত্র কারণ ছিল লেডি চ্যাটারলি। প্রতিদিনই কোনো না কোনো সময় সে একান্তে কাটিয়েছে কনির সাথে। কনি মিখেলিসকে ভালো করে বোঝবার আগেই ভালোবেসে ফেলেছিল, ফলে ব্যাপারটা শুধু র্যাগবি হলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মিখেলিস চলে যাবার পরেও কনি লন্ডনে মাঝে মধ্যেই তার সঙ্গে দেখা করত, তারা সময়ও কাটাত নিভৃতে। যদিও এতে মিখেলিসের আগ্রহ ছিল অনেক বেশি, তবু এই চুরি করা সময়গুলো কনির কাছেও অন্যরকমভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কারণ লেডি চ্যাটারলির ভেতর সেই স্বাধীন চেতা কনস্ট্যান্স রিড আবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছিল। র্যাগডি হলে অতিথির কোনো অভাব কোনোদিনই ছিল না। লেখক হিসেবে ক্লিফোর্ডের খ্যাতি ধীরে ধীরে যত বাড়ল, তার কেমব্রিজের কিছু পুরনো বন্ধুবান্ধব মাঝে মধ্যেই আসা শুরু করল। প্রত্যেকেই ক্লিফোর্ডের সমবয়সী এবং তৎকালীন ব্রিটিশ সমাজের চিন্তাশীল তরুণ। অতএব র্যাগডি হল সবসময়ই তত্ত্ব ও যুক্তির আলোচনায় মুখর হয়ে থাকত। এমনই একদিন আলোচনা শুরু হয়েছিল বিবাহ বহির্ভূত প্রেম ও যৌনতা নিয়ে।
দেখো, আমি মনে করি এই যৌনতাকে আমাদের সমাজে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। কে কোথায় কার সাথে কি করছে সেটা নিয়ে তো অন্য কারোর মাথা ব্যথা হওয়ার কথা নয়। আমি তো এর মধ্যে কোনো পাপ দেখি না। আর যদি আমি একটি মেয়ের সঙ্গে বসে গল্প করি, আলোচনা করি, আমাদের মধ্যে ভাবনার আদান প্রদান তো হবেই। তাহলে যদি দুজনেরই ইচ্ছে হয় আরও একটু ঘনিষ্ঠ হতে, তাতে অপরাধটা কোথায়? সেখানে তো শুধু ভাবনার বদলে অনুভূতির আদান প্রদান হচ্ছে। বিষয়টা সেভাবে ভেবে দেখতে গেলে একই।
এই বিতর্কিত মন্তব্যের বক্তা আর্নল্ড হ্যামন্ড, পেশায় লেখক। স্ত্রী জুলিয়া ও দুই সন্তানকে নিয়ে সংসার, যদিও সে সবথেকে ভালোবাসে নিজের টাইপরাইটারটিকে। হ্যামন্ডের দাবি, আজকের সমাজে যৌনতাকে অহেতুক যতটা বড় করে দেখানো হয় আগে তেমনটা ছিল না। পূর্ব ও পশ্চিমের বহু পুরাণ উপকথাতেই বিবাহ বহির্ভূত যৌনতার কথা বলা আছে। ক্ষেত্রবিশেষে বংশরক্ষার জন্য স্বামী নিজেই অন্য পুরুষকে নিয়োগ করেছে। পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি থেকে উদাহরণ তুলে এনে যুক্তি সাজাচ্ছিল হ্যামন্ড। তখন সভার আর এক সদস্য, একজন প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল টমি ডিউকস, বলে উঠল,
কি জানো তো হ্যামন্ড, যতক্ষণ না নিজের জীবনে এমন কিছু ঘটছে ততক্ষণ এসব বড় বড় কথা সবাই বলতে পারে। কেউ যদি তোমার বেডরুমে ঢুকে জুলিয়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে, তখন তুমি চুপ করে বসে থাকবে বলে তো আমার মনে হয় না।
সে তো কেউ আমার ড্রয়িং রুমে প্রস্রাব করলেও আমি চুপ করে বসে থাকব না, ঘাড় ধরে বের করে দেব তাকে। একটু যুক্তি দিয়ে কথা বলো টমি, সবকিছুর একটা স্থান কাল পাত্র আছে তো নাকি?
তার মানে হ্যামন্ড, তুমি বলতে চাইছো যদি কেউ তোমার চোখের আড়ালে, ধরো কোনো ঝোপে ঝাড়ে বা সরাইখানায় জুলিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হয়, তাতে তোমার কিছু যাবে আসবে না কি? তাই তো?
শেষের টিপ্পনিটা যে কাটল, তার নাম চার্লস মে। ছেলেটি জাতে আইরিশ, নক্ষত্র বিজ্ঞানের ওপর প্রবন্ধ লেখে। জুলিয়ার প্রতি তার যে ঈষৎ দুর্বলতা আছে তা সবাই জানে। স্বাভাবিকভাবেই হ্যামন্ড তাকে পছন্দ করে না।
অবশ্যই আমার যায় আসে চার্লস। জুলিয়া আর আমার মধ্যে শারীরিক বা মানসিক সম্পর্ক একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি বরদাস্ত করব না।
ড্রয়িং রুমের এক কোণে বসে কনি উল বুনছিল। এসব কথাবার্তার সময় সে সারাক্ষণই উপস্থিত ছিল, তবে না থাকারই মতো। দুনিয়া বদলে দেওয়ার স্বপ্ন দেখা এই তরুণদের একবারও মনে হয়নি এই সম্পূর্ণ আলোচনায় কোনো নারীর দৃষ্টিভঙ্গি জানবার প্রয়োজন আছে। এ ঘটনা নিত্যদিনের। কখনো কখনো এরা মিখেলিসকে নিয়েও আলোচনা করে। মিখেলিস ঠিক কতটা বর্বর ও নারী লোলুপ তা নিয়ে জোরদার তর্ক হয়। আবার কখনো কখনো রাশিয়ার বলশেভিজম নিয়েও সমালোচনার ঝড় ওঠে। কখনো বিষয়টা হয়ে যায় সক্রেটিসের দর্শন, আবার কখনো রেনোয়ার ছবি। অথচ এত বিদগ্ধ আলোচনার মধ্যেই মেয়েদের নিয়ে রসালো কুরুচিকর ইয়ার্কি মারতেও ছাড়ে না এই পণ্ডিতের দল। সমস্ত অর্থহীন তর্কবিতর্কের একপাশে অদৃশ্য হয়ে বসে থাকতে থাকতে কনির মনে হয় জীবনটা আসলে খুবই সহজ। পুরুষরা বোধহয় এই সহজ স্বাভাবিক বিষয়টাই ঠিক মেনে নিতে পারে না, তাই বোধহয় তারা সবকিছুকে অহেতুক জটিল করতে ভালোবাসে। সে ড্রয়িং রুমের চা চক্রে আলোচনার ঝড় তুলেই হোক বা কোনো অর্থহীন যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়ে। র্যাগডি হলের পশ্চিমে একটা বন আছে, বলাবাহুল্য সেটা চ্যাটার্লিদের জমিদারির মধ্যেই পড়ে। ক্লিফার্ডের বাবা স্যার জেফরির আমলে এই জঙ্গলে মাঝে মধ্যে শিকারের আসর বসত। বিভিন্ন পাখি, বুনো শুয়োর ইত্যাদি শিকার করে র্যাগবি হলে উৎসব পালন করা হতো। ছোট থেকেই ক্লিফার্ড এই জায়গাটিকে পছন্দ করে। ব্যারন হওয়ার পর সে জঙ্গলের রক্ষণাবেক্ষণের জন্য নতুন লোকও রেখেছে। ফেব্রুয়ারির কনকনে শীতের এক সকালে ক্লিফার্ড জঙ্গলের দিকটায় বেড়াতে বেরোল। র্যাগবি হলে আসার পর এই প্রথম কনি তার সঙ্গে এদিকে এসেছে। ক্লিফার্ড শীতের রোদের মতোই ম্রিয়মাণ হয়ে আছে দেখে কনি প্রথম কথা বলতে শুরু করল।
ক্লিফার্ড, তুমি কি কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছো?
জানো কনি, এই জায়গাটাকে আমার ইংল্যান্ডের প্রাণ বলে মনে হয়। তুমি জানো কিনা জানি না, আগেকার ইংল্যান্ড কিন্তু এইখানেই ছিল। এখন সীমানা বেড়েছে, ভূগোলের পরিবর্তন হয়েছে, এই জায়গাটাকে সবাই ভুলেই গেছে।
তাই নাকি? এটা তো জানতাম না।
হ্যাঁ, আমি যে সময়ের কথা বলছি তখন ইংল্যান্ডে নাইটদের শাসন চলত। এখন তো নাইটহুড কেবল একটা উপাধি হয়ে গেছে। আমার বাবা পেয়েছেন, হয়তো বংশমর্যাদার জোরে আমিও পাব। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা ছিলেন সত্যিকারের নাইট।
তাই?
হ্যাঁ, তারা ঢাল তরোয়াল নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধে যেতেন, সমাজের যারা দুর্বল তাদের রক্ষা করতেন নিজেদের জীবন বাজি রেখে। এই যে এই বিশাল বিশাল ওক গাছ, বড় বড় ব্র্যাকেন, এরা সবাই ওই সময়ের সাক্ষী। জানো, আমাদের পারিবারিক লাইব্রেরির পুরনো বই ঘেঁটে পেয়েছি, এই জঙ্গলে নাকি কিং আর্থারের স্টোন টেবিল ছিল এক সময়।
আচ্ছা,
ভাবো একবার কনি, কিং আর্থার।
আচ্ছা, স্টোন টেবিলের ব্যাপারটা কি? আমি তো যতদূর জানি কিং আর্থার তার নিজের রাজধানী ক্যামেলটের প্রাসাদে একটা পাথরের টেবিলের চারিদিকে তার ১২ জন বিশ্বস্ত নাইটকে নিয়ে সভা করতেন, সেটার কথাই বলছো কি?
হ্যাঁ, তবে এরকম টেবিল কিন্তু শুধু তার প্রাসাদেই ছিল না, সারা ইংল্যান্ডের বিভিন্ন জঙ্গলে এরকম স্টোন টেবিল বানিয়ে রাখা ছিল। আমাদের এই র্যাগবির জঙ্গলেও নাকি তেমনই একটা টেবিল ছিল।
ও,
আর জানো, আমাদের পারিবারিক ইতিহাস বলছে এইখানেই নাকি কিং আর্থার জানতে পারেন তার স্ত্রী গুইনিভিয়ার তার বিশ্বস্ত অনুচর স্যার ল্যান্সেলটের সাথে পরকীয়ায় মত্ত।
কনি একটু বিব্রত বোধ করল। ক্লিফার্ড কি কিছু ইঙ্গিত করতে চাইছে? মিখেলিসের ব্যাপার নিয়ে কি কোনো সন্দেহ তৈরি হয়েছে তার মনে? ক্লিফার্ড অবশ্য নিজের মতো বলে চলল,
এই জায়গাটাকে না আমার একদম এইরকমই রাখতে ইচ্ছে করে কনি, এক চুলো এদিক ওদিক করতে ইচ্ছে করে না, কিন্তু সেটা তো আর সম্ভব নয়।
অসম্ভব কিসের ক্লিফার্ড, এই জঙ্গল তো দিব্যি আছে, তুমি তো যথেষ্ট যত্নবান এটা নিয়ে, নতুন লোকজন রেখেছো শুনেছি, তাহলে এত চিন্তা কিসের?
আমি নিজে যতদিন বেঁচে আছি কনি, জেনে রেখো এই জঙ্গল একই রকম থাকবে। কিন্তু
কিন্তু কি?
আমার আমার মৃত্যুর পর কি হবে কনি? আমরা যে নিঃসন্তান।
প্রসঙ্গ যে এই দিকে চলে যেতে পারে কনি সেটা আশা করেনি। কয়েক মুহূর্তের জন্য কথাটা তাকেও নাড়িয়ে দিল। ক্লিফার্ড কোনোদিনই বাবা হতে পারবে না, কোমরে নিচ থেকে তার শরীরের কোনো অংশ কাজ করে না। কনি একটু গম্ভীর হয়েই বলল,
নিয়তির বিধান কেউ বদলাতে পারে না ক্লিফার্ড।
সত্যি কি পারে না কনি? তোমার মনে আছে সেদিন আড্ডায় হ্যামন্ড কি বলেছিল? বংশ রক্ষার জন্য পরপুরুষের সঙ্গে সন্তান উৎপাদন দোষে নয়।
তুমি তুমি কি পাগল হয়ে গেছো ক্লিফার্ড? এসব কি বলছো তুমি? ছি,
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আমার কথাটা শোনো কনি। কাজটা কি এতই ঘৃণ্য? আমাদের বিয়ের আগেও তো তোমার একজন জার্মান প্রেমিক ছিল, সে গল্প তো তুমি নিজে আমাকে বলেছ। এটা তো একটা জৈবিক পদ্ধতি ছাড়া আর কিছুই নয় কনি। তুমি আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ, এই বন্ধন কি শুধু যৌনতার উপর দাঁড়িয়ে কনে? আর যদি কোনোভাবে তুমি সন্তান ধারণ করো, সে তো আমাদের দুজনেরই সন্তান হবেই কনি। আমার পরে
আমার পরে সেই হবে র‍্যাগফির ব্যারন।
আচ্ছা, তুমি বলতে চাইছো যে কোনো পুরুষ তোমার সন্তানের পিতা হতে পারে এবং তাতে তোমার কিচ্ছু যায় আসে না?
যে কোনো পুরুষ কেন হবে কনি? তোমার নির্বাচনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি নিশ্চয়ই কোনো খারাপ লোকের ঘনিষ্ঠ হবে না?
কনির মাথায় প্রথমেই যার কথা এলো সে হল মিখেলিস, কিন্তু ক্লিফোর্ডের চোখে সে একজন খারাপ লোক। কনি চুপ করে রইল। বড় বড় ওক গাছের বনে ফেব্রুয়ারির মরা রোদ্দুর এক অদ্ভুত বিষণ্ন আলো তৈরি করেছে। একটা বাদামি স্প্যানিয়েল কুকুর একটা গাছের চারিদিকে কোনো এক অজানা কারণে গোল গোল করে ছুটছে।
কি হল কনি, কিছু বলবে না?
এরপর কি বলা উচিত বুঝতে পারছি না।
আচমকা একটা কনকনে হাওয়ার দমক ছুটে এলো ওকের জঙ্গল থেকে। সঙ্গে সঙ্গে একটা বাদামি স্প্যানিয়েল কিছু একটা দেখে চিৎকার করে উঠল। কনি পেছন ফিরে দেখল একজন পেশিবহুল যুবক বন্দুক হাতে তাদের দিকে এগিয়ে আসছে। লোকটির গায়ে মোটা কালো ভেলভেটের জ্যাকেট, পায়ে গাম্বুট, একটা গাঢ় সবুজ রুমালে মুখটা ঢাকা, হাতে কালো গ্লাভস। কনি প্রমাদ গুনল, কলিয়ারির দিকটায় ডাকাতের উৎপাত আছে। ক্লিফোর্ড তার বন্দুকটা নিশ্চয়ই নিয়ে আসেনি, অন্য কোনো চাকর বাকরদেরও দেখা যাচ্ছে না কাছাকাছি। ক্লিফোর্ডও ততক্ষণে ঘুরে তাকিয়েছে। লোকটিকে দেখে এসে চিৎকার করল,
মেলার্স।
লোকটি ধীরে ধীরে ওদের সামনে এসে দাঁড়িয়ে স্যালুট জানাল।
স্যার, কনি, এ হচ্ছে মেলার্স। এই জঙ্গল দেখাশোনা করার জন্য ওকে রাখা হয়েছে। আর মেলার্স, তোমার কি লেডি চ্যাটলির সাথে আলাপ হয়েছে?
লোকটির দৃষ্টি মাটিতে নিবদ্ধ, মুখ না তুলেই সে বলল,
না স্যার ক্লিফোর্ড, আমার সেই সৌভাগ্য হয়নি।
কনি লোকটিকে ভালো করে দেখল। গোল মুখ, ঘন ঝাঁকড়া চুল, নীল চোখ। চোখের দৃষ্টিতে আনুগত্য থাকলেও ভয়ের ছাপ নেই। বয়স ক্লিফোর্ডের কাছাকাছিই হবে।
কতদিন হল তোমার এখানে?
এই ফেব্রুয়ারি শেষ হলে 8 মাস হবে মাই লেডি।
এখানে তোমার ভালো লাগছে?
হ্যাঁ মাই লেডি।
এরই মধ্যে ক্লিফোর্ডের হুইল চেয়ার একটা বিকট শব্দ করে উঠল।
কি হলো?
মোটর ইঞ্জিনের থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে।
মোটরটা আবার বিগড়ল নাকি? না, এ তো দেখছি স্টার্টই নিচ্ছে না। মেলার্স, খুব ভালো হয়েছে তুমি এসেছো। তুমি হল পর্যন্ত একটু হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যেতে পারবে?
অবশ্যই স্যার।
র‍্যাগবি হলের গেটের কাছে এসে কনি দৌড়ে গিয়ে গেটটা খুলল।
আহা কনি, তুমি আবার ছুটতে গেলে কেন?
দারোয়ান গেটে নেই, তুমি সকালেই তাকে শেফিল্ডে পাঠিয়েছ।
আহা, তাতে কি হয়েছে? মেলার্স গেট খুলে দিত, এ আর এমন কি। যাই হোক, থ্যাংক ইউ মেলার্স, তুমি এখন যেতে পারো।
গুড ডে স্যার।
মেলার্স অভিবাদন জানিয়ে চলে গেল। সে চলে যেতেই কনি জিজ্ঞেস করল,
এই লোকটিকে কোথা থেকে পেলে ক্লিফোর্ড?
কি মেলার্স? আরে, ওর বাবা খনির মজুর ছিল, এখানেই কোথাও থাকতো আমি ঠিক জানি না। লোকটা যুদ্ধেও গিয়েছিল, কামারের কাজ জানে।
এর বিয়ে হয়নি?
শুনেছি হয়েছিল, ওর বউ অন্য কোনো খনি মজুরের সাথে পালিয়ে গেছে। এসব কলিয়ারের লোকজন এরকমই হয়।
লোকটা তার মানে একেবারেই একা?
বলতে পারো। গ্রামে ওর মা থাকে বটে, শুনেছি নাকি একটা বাচ্চাও আছে, সেরকম খোঁজখবর নিইনি।
কনির মনটা খারাপ হয়ে গেল। এই সুবিশাল র‍্যাগবি হলে তারই মতো আর একটা মানুষ আছে যার পরিবার থেকেও নেই। খনি মজুররা ধর্মঘট ডেকেছে। যুদ্ধের কারণে ক্রমবর্ধমান কয়লার চাহিদা এবং সেই চাহিদা মেটাতে প্রয়োজনীয় মজুরি, এই দুয়ের মধ্যে বিস্তর তফাত। আর খনি মজুরদের সংগঠনও বেশ মজবুত। কিন্তু এ ঘটনা র‍্যাগবির ব্যারনকে বিশেষ বাগে আনতে পারেনি, কারণ ক্লিফোর্ড সদ্য স্বাদ পেয়েছে বিপুল খ্যাতির। তার বই হাজার হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে, এরই মধ্যে মিখেয়ালেসের চিঠি এসেছে, না কনির কাছে নয়, এসেছে ক্লিফোর্ডের কাছে। মিখেয়ালেস নাকি নতুন একটা নাটক লিখেছে যার মূল চরিত্র ক্লিফোর্ড চ্যাটার্লি। নাটকের প্রথম অঙ্কের খসড়া সে চিঠির সঙ্গেই পাঠিয়েছে। কনি দেখল অন্তঃশ্বাসশূন্যতার গর্বিত প্রকাশে মিখেয়ালেস ক্লিফোর্ডের চেয়েও এক কাঠি ওপরে। ক্লিফোর্ড অবশ্য বেশ উত্তেজিত, সে সঙ্গে সঙ্গেই মিখেয়ালেসকে আমন্ত্রণ জানালো র্যাগবি হলে। এরই মধ্যে একদিন টমি ডিউকস কনির সঙ্গে আড্ডা দিচ্ছিল। মিখেয়ালেসের র্যাগবি হলে আবার ফিরে আসা নিয়ে কনি কিছুটা অস্বস্তিতেই ছিল।
টমি, তোমার কি মনে হয় না আজকাল পুরুষ ও নারী কেমন যেন পরস্পরের বিরুদ্ধে চলে যাচ্ছে?
বিরুদ্ধে? না না, এই আমাকেই দেখো না কনি, আমার তো মেয়েদের কত ভালো লাগে, ইনফ্যাক্ট ছেলেদের থেকে বেশি ভালো লাগে। মেয়েরা আমাদের চেয়ে বেশি সাহসী আর তাদের সঙ্গে বেশ খোলা মনে সব কথা বলা যায়।
তাই? তা সত্ত্বেও তোমায় তো মেয়েদের সঙ্গে বড় একটা জড়াতে দেখি না।
যাব বাবা, তাহলে এখন আমি কি করছি, তোমার সঙ্গে আন্তরিকভাবে কথা বলছি কি না?
কথা তো বলছো, কিন্তু
তুমি যদি পুরুষ হতে তাহলে আমি এর বেশি আর কি করতাম?
কিছুই না হয়তো, তবু মেয়েরা
মেয়েরা আসলে চায় ছেলেরা তাদের পছন্দ করুক, কথা বলুক, আবার একই সঙ্গে কামনাও করুক, ভালোবাসুক, কি তাই তো? কিন্তু এই দুটো ব্যাপার যে সম্পূর্ণ আলাদা।
তা সে যাওয়ায় ভুল কি আছে? পছন্দ করলে তবেই না বার্তালাপ, প্রেম, কামনা এসব সম্ভব?
না কনি, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো একসাথে হয় না, অন্তত আমার ক্ষেত্রে। আর হলে মেয়েদের সেটা সহ্য হয় না। এই ধরো আমি তোমাকে পছন্দ করি, তোমার সঙ্গে আলাপ আলোচনার পরিসর আমার আছে, তুমি যদি জানতে আমি তোমার প্রেমে পড়েছি বা প্রতি মুহূর্তে তোমায় কামনা করছি, তুমি কি এত স্বস্তিতে আমার সঙ্গে এত কথা বলতে পারতে? পারতে না।
কনি এই যুক্তিকে ভাঙতে পারছিল না, তার শুধুই মনে হচ্ছিল এই যে তার আশেপাশের পুরুষরা এরা সকলেই কেমন যেন ঠান্ডা, বুড়োটে, ভীত। মিখেয়ালেসের মধ্যে যদিও একটা ছাই চাপা আগুনের আঁচ পাওয়া যায়। মিখেয়ালেস এলো কদিন পরে, নতুন বেগুনি স্যুট, ধবধবে সাদা গ্লাভস, হাতির দাঁতের বাঁট লাগানো নতুন ছড়ি, বেশ বোঝা যাচ্ছে অবস্থার দারুণ উন্নতি হয়েছে তার। কনির জন্য সে দুষ্প্রাপ্য মভ অর্কিড নিয়ে এসেছে। ক্লিফোর্ডকে নিয়ে লেখা তার নতুন নাটক খুব শীঘ্রই মঞ্চস্থ হবে। ইতিমধ্যেই জনমানসে একটা কৌতূহল তৈরি হয়েছে, ফলে আশা করা যায় পুরো ব্যাপারটা সফলতার চরম শিখরে পৌঁছবে। যে ক্লিফোর্ড মিখেয়ালেসকে সহ্যই করতে পারত না, সেই এখন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সে রাতে কনি মিখেয়ালেসের সঙ্গে একান্তে দেখা করেনি। যথারীতি পরদিন সকালে মিখেয়ালেস নিজেই এসে হাজির হল কনির ঘরে। কনি জানত সে আসবেই। মিখেয়ালেস তার নাটক নিয়ে খুবই উত্তেজিত। এই মুহূর্তে কনির মুখ থেকে শোনা প্রশংসাসূচক প্রতিটি শব্দ তাকে শারীরিক মিলনের থেকে বেশি তৃপ্তি দেবে। খসড়াটা কনি আগের দিনই শুনে নিয়েছিল, তাই প্রশংসায় সে কোনো কার্পণ্য করল না। যদিও আদতে এই নাটক তার মনে কোন রকম দাগ যে কাটতে পারেনি তা বলাই বাহুল্য। একসময় মিখেয়ালেস বলল,
আচ্ছা কনি, চলো না, চলো না আমরা বিয়ে করে নি।
বিয়ে? তুমি বোধহয় ভুলে গেছ মেয়েকে আমি বিবাহিত।
আরে ক্লিফোর্ড তোমায় ডিভোর্স দিয়ে দেবে, সে ব্যবস্থা আমি করে নেব। দেখো কনি, এই মুহূর্তে আমি সাফল্যের শিখরে আছি, আমার মনে হয় এটাই আমার পক্ষে বিয়ে করার উপযুক্ত সময়। তুমি আর আমরা একে অপরের জন্য একদম ঠিক, আমরা একে অপরকে ভালোবাসি, কেন আমরা বিয়ে করব না তা বলতে পারো?
আমি ক্লিফোর্ডকে ছাড়তে পারব না মিক, ওর অবস্থা তুমি খুব ভালো করে জানো।
আচ্ছা, তার মানে তুমি শুধু করুণার ভিত্তিতে একটা সম্পর্কে থেকে যাবে, তাই তো? তা করুণাই যদি করতে হয় তাহলে আমাকেই বা করছো না কেন? ওর পঙ্গুত্বটা তোমার কাছে বড় হলো, আর আমার একাকিত্বটা? সেটা বুঝে কিছু নয়। আমি যে চিরটা কাল ভুগেছি সেটা তুমি ধর্তব্যের মধ্যেই আনছ না।
মিক, অভিমান করো না। বললাম তো, এই মুহূর্তে এরকম কোন সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।
ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভাবো, ভেবে সিদ্ধান্ত নাও। শুধু একটা কথা মনে রেখো, কোন নারীর জন্য অন্তত প্রতীক্ষা করার ধৈর্য ভগবান পুরুষকে দেননি।
এই শেষ কথাটি কনিকে জার্মান বুলেটের মতো বিঁধল। সেই মুহূর্তে কনি বুঝতে পারল মিখেলিসের প্রতি তার শারীরিক আকর্ষণও শেষ হয়ে গেছে। তার পৃথিবী, তার অস্তিত্ব দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড শূন্যের ওপর। মিখেলিস বেশি দিন থাকেনি। সম্ভবত সে ভেবেছিল কনিকে একা ছেড়ে দিলে তবেই সে সিদ্ধান্ত নিতে উদ্যত হবে। যেটা সে বোঝেনি তা হল এই একাকিত্বই কনির সবচেয়ে কাছের বন্ধু। একদিন একা একা আনমনে ঘুরতে ঘুরতে কনি ওক বনের দিকটায় চলে গিয়েছিল। হঠাৎ কোথায় যেন গুড়ুম করে একটা শব্দ হল। পরক্ষণেই ভেসে এলো একটা শিশুর কান্নার আওয়াজ।
একটা বাচ্চা কাঁদছে না? কেউ মনে হয় বাচ্চাটাকে মারছে। ওই যে আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে।
শব্দের উৎসের দিকে একটু এগিয়ে যেতেই কনি দেখতে পেল লাল কোট পরা একটি 8-9 বছরের বাচ্চা মেয়ে অঝরে কাঁদছে। তার সামনে দাঁড়িয়ে আছে র্যাগবি হলের নতুন জঙ্গল রক্ষক মেলার্স। রাগের চোটে সে চিৎকার করছে,
চুপ কর বলছি, বাঁদর মেয়ে কোথা কাজ, না হলে এক চড়।
কি হয়েছে এখানে, ও কাঁদছে কেন?
তেমন কিছু না মাই লেডি, আপনাকে আর শুধু শুধু এসব ফালতু ঝামেলা নিয়ে মাথা ঘামাতে হবে না।
কনি বাচ্চাটির দিকে ফিরে জিজ্ঞেস করল,
কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন? কোনো ভয় নেই, বলো আমাকে।
বাচ্চাটি আঙুল তুলে দেখালো। সেদিকে ফিরে কনি দেখল একটা বড় মিশকালো বনবিড়াল মরে পড়ে আছে। গুলি খেয়ে মরেছে তাতে সন্দেহ নেই। নিশ্চয়ই এ বেটা খামারের মুরগি চুরি করত, তাই গেমকিপার তার কাজ করেছে। কিন্তু তার তো একটা পদ্ধতি আছে। কনির রাগ হল।
তোমার কি কোনো আক্কেল নেই মেলার? এই ছোট্ট মেয়েটার সামনে বিড়ালটাকে গুলি করতে হলো? আশ্চর্য, তোমার কি একটু মায়া দয়া নেই শরীরে?
আসলে
কি তোমারই মেয়ে?
হ্যাঁ মাই লেডি।
কনি বাচ্চাটির দিকে এগিয়ে হাঁটু মুড়ে তার সামনে বসল। মিষ্টি গলায় বলল,
কি নাম তোমার?
কনি, কনি মেলার্স।
কনি চমকে উঠে মেলার্সের দিকে তাকাল। মেলার্স নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে সে বাচ্চাটিকে বলল,
তুমি কি জানো আমার নাম কি?
হ্যাঁ, তোমার নাম লেডি চ্যাটার্লি।
ঠিক বলেছ, কিন্তু আমার আরো একটা নাম আছে, তুমি কি শুনতে চাও?
হ্যাঁ,
আমার নাম কনি চ্যাটার্লি।
তোমার নামও কনি?
হ্যাঁ তো। বলো কনি, এখন তুমি কি করতে চাও?
আমি গ্র্যানির কাছে যাব।
কোথায় তোমার গ্র্যানি?
ও ওই ওই যে ওইখানে।
বাচ্চা মেয়েটি আঙুল তুলে দেখালো। কনি দেখল দূরে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাথরের কুঁড়ে ঘর। ওটাই নিশ্চয়ই মেলার্সের আস্তানা।
শোনো মেলার্স, আমি কনিকে ওর গ্র্যানির কাছে নিয়ে যাচ্ছি, আর তোমাকে সাবধান করে দিলাম, যদি তুমি কখনো আর ওর উপর চিৎকার করো বা ওর সাথে খারাপ ব্যবহার করো তার ফল কিন্তু ভালো হবে না। এটা র্যাগবির ব্যারেনেসের আদেশ।
ইয়েস মাই লেডি।
মেলার্স মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কনি বাচ্চাটির হাত ধরে কুঁড়ে ঘরটার দিকে এগিয়ে গেল। কিছুদূর যেতে না যেতেই বাচ্চাটি কনির হাত ছেড়ে দিয়ে দৌড়ে কুঁড়ে ঘরের ভেতর ঢুকে গেল।
এসো এসো এসো।
সঙ্গে সঙ্গে এক গাউন পরিহিতা বৃদ্ধা বেরিয়ে এলেন।
গ্র্যানি দেখো, ওর নামও কনি।
কি লেডি চ্যাটার্লি? কনি, তুমি নিশ্চয়ই ওকে বিরক্ত করেছ।
না,
ক্ষমা করুন ব্যারনেস,
ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে খুব দুরন্ত তো, এখনো জ্ঞান বুদ্ধি হয়নি।
ব্যস্ত হবেন না মিসেস ম্যালার্স, কনি আমাকে একটুও বিরক্ত করেনি, ও কাঁদছিল তাই আমি ওকে নিয়ে এলাম।
তা আপনি কেন কষ্ট করলেন মাই লেডি? অলিভ ওর বাবা কোথায়?
এত চিন্তা করার কিছু হয়নি মিসেস ম্যালার্স, ইটস অল রাইট। আচ্ছা এবার আমি যাই, বাই বাই কনি।
বাই বলো, বাই বলো।
বাই বাই কনি।
বৃদ্ধাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কনি উল্টো পথে হাঁটা শুরু করল। আচ্ছা মেলেস কি জানে ওর নাম? সম্ভবত না, র্যাগবি হলে ওর একটাই পরিচয়, ব্যারনেস লেডি চ্যাটারলি। এই পরিচয়ের একটা শব্দ ওর অর্জন করা নয়, পদবী উপাধি সম্মান সবটাই ক্লিফার্ডের দান। কি অদ্ভুত তাই না, একজন নারীর পরিচয়ের প্রায় সমস্তটাই অন্য কারোর দেওয়া। বিয়ের আগে এসেছিল কনস্টেন্স রিড, এই পরিচয়টা দিয়েছিলেন স্যার ম্যালকম, বিয়ের পরিচয়টা দিল ক্লিফার্ড। বিংশ শতাব্দীর গোড়ায় দাঁড়িয়েও মেয়েদের নিজস্ব পরিচয় থাকার কোনো অবকাশই নেই এই সভ্য বুদ্ধিমান সমাজে। আচমকাই ছোট্ট কনি মেলার্সের মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল, আরো একটা মেয়ে অন্য কারোর ধার দেওয়া পরিচয়ে বড় হচ্ছে। এই প্রথমবার কনির মধ্যে মাতৃসত্তা জেগে উঠল, নিজের সন্তান, সে যে তার স্বপ্নেরও অতীত। এর কিছুদিন পর র্যাগবি হলে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ দেখা দিল, ছোঁয়াচে রোগ, ফলে প্রায় সব পরিচারকই আক্রান্ত, সবাইকেই ছুটি দিতে হল একসাথে। র্যাগবির ব্যারনেস কয়েকদিনের জন্য নিজের হাতে তুলে নিলেন সংসারের সকল দায় দায়িত্ব। সেদিন সকালে চা খেতে খেতে ক্লিফার্ড বলল,
বুঝলি কনি, মালি ছুটিতে থাকায় বাগানের অবস্থা একেবারে বেহাল, যেখানে সেখানে ঝোপঝাড় গজিয়ে যাচ্ছে, এবার তো সাপের উপদ্রব হবে। ভাবছিলাম ম্যালেসকে বলবো বাগানটা পরিষ্কার করে দিতে, কিন্তু সেই উপায়ও তো নেই, আমার হুইলচেয়ারের মোটরটাও গেছে, কোনো লোকও নেই যে ম্যালেসকে একটা খবর পাঠাবো।
ইয়ার এমন কি ব্যাপার, খেয়ে নিয়ে আমি নিজেই যাচ্ছি তাকে ডেকে আনতে।
তুমি যাবে? না না কনি, তার দরকার নেই, তিন দুয়েকের মধ্যে তো মালি ফিরে আসবে।
ছাড়ো তো, কিছু হবে না, আমি তো কত সময় একা ঘুরতে ঘুরতেই ওদিকে চলে যাই।
আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যাও।
ব্রেকফাস্ট সেরেই কনি বেরিয়ে পড়ল ওক বনের উদ্দেশ্যে। এই জঙ্গলেই কদিন আগে ক্লিফার্ড তাকে অন্য পুরুষ বেছে সন্তান লাভের প্রস্তাব দিয়েছে, সেই কথাটাই ঘুরে ফিরে মাথায় আসছিল। যদি অন্য পুরুষ তাকে বাঁচতেই হয়, সেটা কে হতে পারে? টমি ডিউকস মানুষ হিসেবে মন্দ নয়, কিন্তু কনি তাকে কোনোদিনই কামনার দৃষ্টিতে দেখেনি। চার্লস মে বা আর্নল্ড হ্যামন্ডের মধ্যে তো ব্যক্তিত্ব খুঁজে পাওয়াই দায়। না, যদি তাকে কোনো পুরুষ বেছে নিতেই হয়, তাহলে সে একদম ভিন দেশী কাউকে খুঁজে দেখবে। এসব ভাবতে ভাবতেই কনি ম্যানেজারের ঘরের সামনে এসে দাঁড়াল। দরজাটা পুরোপুরি বন্ধ নয়, তার মানে মেলার্স ভেতরেই আছে। সে দরজায় নিজের ছড়িটা দিয়ে দুবার ঠক ঠক করল।
মেলার্স, মিস্টার মেলার্স।
ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, কিন্তু পেছন দিক থেকে জল পড়ার শব্দ আসছে। কনি বাড়ির পাশ দিয়ে ঘুরে সেই দিকে একটু এগিয়েই থমকে গেল। একটা পরিষ্কার চাতালের মতো জায়গায় মেলার্স স্নান করছে, সম্পূর্ণ নগ্ন তার দেহ। কনির দিকে পিছু ফিরে থাকায় সে তার উপস্থিতি টের পেল না। মেলার্সের গায়ের রং দুধের মতো, জলে আর রোদে ভিজে সেই উজ্জ্বল ত্বক আরো চকচক করছে। কনি সব ভুলে গিয়ে কিছুক্ষণ সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সম্বিত ফিরতে তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে বাড়ির সামনের একটি গাছের গুঁড়ির ওপর বসে পড়ল।
ছিছি, কি বিশ্রী ব্যাপার! এটা কি পাপ হল? কিন্তু পাপ হোক আর যাই হোক, একটু আগে দেখা দৃশ্যটা কনি খুব সহজে চোখ থেকে সরাতে পারল না। একটি সুঠাম পুরুষ দেহের সৌন্দর্যে সে মুগ্ধ হয়েছে ঠিকই, কিন্তু শারীরিক নগ্নতার চেয়েও বেশি করে তাকে যা শিহরিত করেছে তা হল নৈসর্গিক নগ্নতা। চরাচরে কেউ কোথাও নেই, কেবল একটি একা, একেবারে একা প্রাণী গাঢ় সবুজ ভূখণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আপন মনে স্নান করছে, অসতর্ক, অনাবিল, অচেতন। এই গাঢ় সহজ একাকিত্বের পবিত্রতা যে একজন মন্ত্রমুগ্ধ দর্শকের উপস্থিতিতে একটু হলেও ছিন্ন হল, সেইটাই বড় বেমানা। তবু কনি এই চক্রান্তের জন্য অদৃষ্টকে দোষ দিতে পারল না। তার ভালো লেগেছে, সেই ভালো লাগা যেন তার নাভি থেকে অলসভাবে ছড়িয়ে পড়ল গোটা শরীরে, বুকের ভেতর এখনো কেমন যেন করছে। একটু পরেই কুঁড়ের সামনের দরজা দিয়ে বেরিয়ে এলো ম্যালার্স। বেরিয়েই কনিকে দেখে সে ঘাবড়ে গেল।
মাই লেডি, আপনি এখানে?
ব্যারন তোমাকে ডেকে পাঠিয়েছেন, সব লোক ছুটিতে, তাই আমি খবরটা দিতে এসেছি।
আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কি ভেতরে আসবেন?
না না। আচ্ছা মেলার্স, তুমি কি একাই থাকো? তোমার মা আর মেয়ে কই?
মা তো মেয়েকে নিয়ে পাশের গ্রামে থাকে, সপ্তাহে একদিন করে এসে আমার ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়।
কনির মনে হল মেলার্সের নীল চোখ দুটো আজ অন্যদিনের মতো নির্বিকার নয়, বরং একটা শিশুসুলভ উজ্জ্বলতা খেলা করছে সেখানে।
একটু দাঁড়ান, চুলটা আঁচড়ে আসি, নাকি আপনি এগোবেন?
হ্যাঁ, আমি এগোচ্ছি, হলি ক্লিফার্ড একা আছে।
কনি উত্তরের অপেক্ষা না করেই চলতে আরম্ভ করল। অদ্ভুত এক ভয় মেশানো মাদকতায় আচ্ছন্ন হয়ে অন্যমনস্কভাবে হাঁটতে লাগল সে। সেই রাতে নিজের শোবার ঘরে এসে চুপ করে অনেকক্ষণ বসে রইল কনি, তারপর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। একটা একটা করে জামা কাপড় ছেড়ে সম্পূর্ণ নগ্ন দেহে একদৃষ্টে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। এ কি চেহারা হয়েছে তার! নিজের শরীরে কোনো বিভঙ্গতার চোখে পড়ছে না, অপরিণত স্তন দুটি যেন থাকতে হয় বলে কোনো মতে লেগে আছে বুকে, লালিত্যহীন পেটের চামড়া ঢিলে হয়ে কিরকম পুঁটলির মতো একটা স্তর তৈরি করেছে, এককালের পেলব উরুও মাংস আর গরিমা দুই হারিয়েছে, চোখের তলায় জমা হয়েছে কতকালের অন্ধকার। সব মিলিয়ে একটা লম্বাটে শুকিয়ে যাওয়া সবজির মতো আকৃতি নিয়েছে তার দেহ। এ দেহকে কেউ কোনোদিন পছন্দ করবে না, 27 বছর বয়সে তাকে যেন 47 বছরের মতো দেখতে লাগছে আয়নায়।
না, না, হতে পারে না।
এই কনিকে কনি চেনে না। আর বেশিক্ষণ নিজের দিকে তাকিয়ে থাকা গেল না, কোনো মতে নিজের স্লিপিং গাউনটা পরে নিয়ে বিছানায় মুখ গুঁজে পড়ে রইল। মাঝে মাঝে দমকে দমকে উঠে এলো এক অসহায় কান্না। পরদিন সকালে সব পরিচারকরা একে একে কাজে ফিরল। বিকেলের দিকে লন্ডন থেকে এলেন ক্লিফোর্ডের এক আত্মীয়া লেডি ইভা বেনারলি। কনি বিয়ের সময় এনাকে দেখেছিল। ষাটোর্ধ্ব এই মহিলাকে কনির বেশ ভালো লাগে। তিনি এসেই কনিকে জড়িয়ে ধরলেন।
কনস্ট্যান্স, মাই ডিয়ারেস্ট আন্ট ইভা, কি অবস্থা হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? আন্ট ইভা কেমন আছেন আপনি?
আরে এই বুড়ির কথা ছাড়ো তো, সারা জীবনটা কেটে গেল, এবার ভালোয় ভালোয় ঈশ্বর নিজের কাছে ডেকে নিলেই শান্তি পাই। তুমি বলো তোমার এই চেহারা কেন?
ও কিছু না আন্টি ইভা, কয়েকদিন ইনফ্লুয়েঞ্জার জন্য সব লোকজন ছুটি নিয়েছিল, তাই একটু কাজের চাপ আর কি।
আমার কাছে লুকোতে পারবে না কনস্ট্যান্স, আমার চুলগুলো এমনি এমনি সাদা হয়নি। আমি বেশ বুঝতে পারছি সমস্যা কোথায়। শোনো মে, তোমায় একটা কথা বলি, এই জীবনটা তোমার, নিজের মতো করে বাঁচতে তোমাকেই হবে। শুধু টাকা পয়সা বাড়ি নিয়ে বাঁচা যায় না, তুমি বুদ্ধিমতী কনস্ট্যান্স, এই গণ্ডগ্রাম রাগবিতে পড়ে থেকো না, লন্ডনে চলে যাও, প্রয়োজনে আমি কথা বলবো ক্লিফার্ডের সাথে।
লেডি ব্যানার্লি চলে যাওয়ার পর কনি একটু অন্যমনস্ক হয়ে গেল। লন্ডনে গিয়ে ঠিক কি বদলাবে, নাকি লন্ডনে অন্য পুরুষের সঙ্গে মেলামেশার ইঙ্গিত দিলেন আন্ট ইভা? কনির কাছে বিষয়টা পরিষ্কার হল না। সন্ধে নাগাদ ক্লিফার্ডের বন্ধুরা একে একে আসতে শুরু করল। আন্ট ইভা আর কনিও যোগ দিল সেদিনের আড্ডায়।
আমার কি মনে হয় জানো, এই যুদ্ধের পর মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
তারপর কি হবে বলে মনে হয় লেডি ব্যানার্লি? ধ্বংসের পর তো নতুন একটা কিছু শুরু হওয়ার কথা।
না টমি, আমার মনে হয় না সম্পূর্ণ মানব জাতি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিছু সংখ্যক মানুষ অবশ্যই থাকবে, তারা আবার একটা নতুন সভ্যতা তৈরি করবে। তুমি কি বলো হ্যামন্ড?
দেখো, আমার মনে হয় নতুন সভ্যতা যদি কিছু সত্যিই তৈরি হয়, সেটা হবে যৌনতা কেন্দ্রিক। কারণ যে গুটি কয়েক মানুষ পড়ে থাকবে, তারাই পুরো পৃথিবীতে আবার মানব জাতিকে নতুন করে গড়ে তুলতে চাইবে। ফলে বিবাহ বলে আর কিছু থাকবে না, বহুগামিতা ছাড়া আর কোনো উপায় আমি অন্তত দেখছি না।
আমি শুনেছি আর্টিফিশিয়ালি মানব সন্তান তৈরি করবার চেষ্টা চালাচ্ছেন সায়েন্টিস্টরা। তা যদি সফল হয়, তোমার থিওরিটা তো খাটবে না হ্যামন্ড।
তাহলে তোমরা বলছো পৃথিবীতে আর প্রেম ভালোবাসার প্রয়োজন থাকবে না, তাই তো?
কনি তো ঠিকই বলছে, তেমনটা হলে তো মজাটাই মাটি হয়ে যায়, কি তাই না?
আর কত মজা চাও তুমি চার্লি? এবার তো বলবে সরকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহের শেষে বাতাসে মরফিন ছড়িয়ে দেওয়া হোক।
এই অহেতুক আলোচনায় কনির মাথা ধরে যাচ্ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল,
তোমরা তোমাদের বকবক চালিয়ে যাও, আমি দেখি ডিনার কতদূর।
কনি পালাতে চাইছিল, তার মাথার মধ্যে অযৌক্তিক উদ্ভট সমস্ত তত্ত্ব গিজগিজ করছে। জীবনের প্রতি ক্রমাগত তৈরি হওয়া বিতৃষ্ণা তাকে অসুস্থ করে দিচ্ছে। সে অসুস্থ, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ। সে জানে না কোথায় কিভাবে সাহায্য পাওয়া যেতে পারে। এমন সময় একজনের কথা খুব মনে পড়ে, হেলডা। হ্যাঁ, হেলডাকে একটা চিঠি লেখা যেতে পারে, না একটা টেলিগ্রাম করে দিলেই বোধহয় ভালো হয়। কনি আর দেরি করল না, বোনের টেলিগ্রাম পেয়ে হেলডাও এক মুহূর্ত দেরি করেনি। তিন দিনের মাথায় নিজের নিম্বল টু সিটার নিজেই চালিয়ে সে উপস্থিত হল র্যাগবি হলে। পরিচারকের মুখে খবর পেয়ে কনি দৌড়ে বেরিয়ে এসে দিদিকে জড়িয়ে ধরল।
হেলডা, কি হয়েছে তোর? কিছু না, তুই আগে ঘরে চল। ইস, চেহারা তো একেবারে শুকিয়ে গেছে, বড় সড় কোনো অসুখ বাঁধালি নাকি? শরীরে কোনো অসুখ নেই, কিন্তু এই ভয়ঙ্কর জায়গাটা, হেলডা আমি এখানে পাগল হয়ে যাচ্ছি রে। চল চল ভিতরে চল।
হেলডা ক্লিফার্ডের ঘরে গিয়ে ঢুকল। ক্লিফার্ড ধোপ দুরস্ত হয়ে বসেছিল, হিলডা কোনো রকম ভূমিকা বা অভিবাদনের তোয়াক্কা না করেই বলে বসল,
কনিকে ভীষণ অসুস্থ দেখাচ্ছে ক্লিফার্ড, কেন বলতে পারো?
ক্লিফার্ড এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। কোন রকম ভনিতা ছাড়া সোজাসাপটা কথায় তার গলাও কঠিন হয়ে গেল।
একটু রোগা হয়েছে বটে, তবে অসুস্থ নয় বলে আমি জানতাম হিলডা।
ওকে দেখেও এখনো জানতে পারোনি? যাক বাদ দাও, এখানে কোনো ভালো ডাক্তারকে চেনো তুমি?
এটা কোলিয়ারি হিলডা, হাতুড়ে ডাক্তার দু একজন থাকলেও সত্যিকারের ভালো ডাক্তার এখানে পাওয়া যায় না। লন্ডন থেকে তলব করতে হয় তাদের।
ও, তাহলে তো ওকে লন্ডনেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, আজ রাতটা আমি এখানে থাকতে পারি আশা করি।
অফকোর্স,
কালই আমি কনিকে নিয়ে লন্ডনে চলে যাব। আর তোমারও উচিত নিজের জন্য এখন একটা নার্সের ব্যবস্থা করা, কারণ কনি অন্তত কয়েক মাস এখানে আসতে পারবে না।
মানে অতদিনের জন্য কনি কোথায় যাবে?
তুমি কি সত্যি বুঝতে পারছো না যে ওর চিকিৎসার প্রয়োজন?
ঠিক আছে, আমি কনির সঙ্গে আলোচনা করব।
আর আলোচনা করার সময় নেই, আমি কালই ওকে নিয়ে লন্ডনে যাব।
কনি কি যেতে চাইছে?
না, চাইছে না, কিন্তু ওকে জোর করেই নিয়ে যাব। দেখো, আমাদের মা ক্যান্সারে মারা গিয়েছিলেন, আমি কোনো ঝুঁকি নিতে চাই না।
রাগে ক্লিফার্ডের মুখ দিয়ে আর কথা বেরোল না, হিলডা ঝড়ের গতিতে বেরিয়ে গেল। পরদিন সত্যি সত্যিই দুই বোন লন্ডনে চলে গেল। স্যার ম্যালকম দেশের বাইরে থাকলেও তাদের পৈতৃক বাড়ি কেনসিংটন হাউসে উঠল দুই বোন। ডাক্তার এসে দেখে বললেন কনি ডিপ্রেশনে ভুগছে। এই মুহূর্তে একমাত্র সঠিক সুস্থ বিনোদনই তাকে অন্তত কিছুটা সারিয়ে তুলতে পারে। এরই মধ্যে খবর পেয়ে মিখেলিস দেখা করতে এলো, সঙ্গে একগোছা লাল গোলাপ আর সেই একই প্রস্তাব।
আমি তোমাকে আগেও বলেছি কনি, আবারও বলছি, র্যাগবি একটা অভিশপ্ত জায়গা, ওখানে যে কোনো মানুষ তিলে তিলে শেষ হয়ে যেতে পারে। তুমি কি এইভাবে পুচে মরার জন্য জন্মেছ?
কনি, কনি আমার সঙ্গে এসো, সূর্যের আলোয় এসো, স্বাভাবিক জীবনে ফিরে এসো। চলো, চলো না, আমরা বিয়ে করে নিই, দুজনে মিলে সারা পৃথিবী ঘুরব। প্রথমেই যাব আফ্রিকায়। ভালো হবে না? আমি কিন্তু হাত বাড়িয়েই রেখেছি কনি, তুমি চাইলেই সেটা ধরে বেরিয়ে আসতে পারো।
কয়েক মুহূর্তের জন্য কনির বুকে একটা আশার ঢেউ উঠল। সত্যি কি এমন হতে পারে? সব পিছুটান ফেলে, সব জটিলতা ভুলে একটা নতুন স্বাধীন জীবন কি সে পেতে পারে? কিন্তু পরক্ষণেই বিকলাঙ্গ স্বামীকে একেবারে ত্যাগ করে চলে আসার কথা ভেবে শিউরে উঠল কনি। না, এটা সে কিছুতেই করতে পারবে না, র্যাগবিতে তাকে ফিরে যেতেই হবে। তাছাড়া মিখেলিস যতই ওর প্রেমে পাগল হোক, সে যে শুধু নিজের কথা ভাবে তাতে সন্দেহ নেই। তাই তার ওপর কনি আগেই আস্থা হারিয়েছিল, ফলে এবারেও মিখেলিসকে ফিরিয়েই দিতে হল। আর কনি নিজের মনকে প্রস্তুত করতে লাগল তার সারহীন সংসারের খাঁচায় ফিরে যাওয়ার জন্য। কনি র্যাগবিতে ফিরল প্রায় মাস তিনেক পর। লন্ডনে থাকতেও সে ঘর থেকে বিশেষ বেরোত না, তাই একসময় নিজেই ফিরে যেতে চাইল। র্যাগবি হলে ফিরে কনি আবিষ্কার করল ক্লিফার্ড হিলডার কথা শুনেছে। মিসেস বল্টন নামের এক নতুন মধ্যবয়স্কা নার্স নিযুক্ত হয়েছেন ক্লিফার্ডের দেখাশোনা করার জন্য। জানা গেল অনেক বছর আগে যখন ক্লিফার্ডের স্কারলেট ফিভার হয়েছিল, তখন ইনি শুশ্রূষা করে তাকে সারিয়ে তুলেছিলেন। তাই হয়তো ক্লিফার্ড ওঁর কাছে বেশ স্বচ্ছন্দ বোধ করে। ভদ্রমহিলা যে শিষ্টতা ও আনুগত্যের আড়ালে বেশ বুদ্ধিমতীও বটে, সেটা অবশ্য কনি কিছুদিন পর টের পাবে। এমনিতে কনি চার দেওয়ালের বাইরে থাকতেই বেশি পছন্দ করে, বিকেল বেলাটা তার প্রিয় সময়, কারণ তখন সে ওক বনে ঘুরতে যায়। এখন বসন্তকাল,
চারিদিকে ফুটে রয়েছে অনেক নাম না জানা ফুল। গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় কত বিচিত্র বর্ণের পাখি। সময়টা বেশ কেটে যায়। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে কনি একটা ক্রমাগত ঠক ঠক আওয়াজ শুনতে পেল। কাঠঠোকরা নাকি? শব্দের উৎস লক্ষ্য করে হাঁটতে শুরু করল কনি। জঙ্গলের এতটা গভীরে সে কখনো আসেনি। চলতে চলতে একটা ছোট কাঠের কুঁড়ে ঘর চোখে পড়ল। খোলা দরজা দিয়ে ভেতরে পরিষ্কার দেখা যাচ্ছে জামার হাতা গুটিয়ে হাতুড়ি পিটছে গেম কিপার অলিভার মেলার্স। পাশে বাঁধা আছে সেই বাদামি রঙের স্প্যানিয়েল কুকুরটা। কনিকে দেখেই কুকুরটা ডেকে উঠল। মেলার্স মুখ তুলে কনিকে দেখে অবাক হয়ে গেল।
হাতুড়ির শব্দ শুনে চলে এলাম, ভেতরে আসতে পারি?
ও, আপনি আসুন আসুন। এই যে পাখি ধরার জন্য খাঁচা বানাচ্ছি মাই লেডি, একটু আগুন জ্বালিয়ে দিই, সন্ধে নামলে ভালো ঠান্ডা পড়ে।
অত কিছু করতে হবে না, আমি একটু পরেই ফিরে যাব।
কনি একটা তক্তার বেঞ্চের উপর বসল। মেলার্স আবার খাঁচা বানানোর কাজে ফিরে গেছে। কুঁড়েটা ছোট হলেও তার মধ্যে একটা আরামের উষ্ণতা রয়েছে। কনির মনটা ফুরফুরে হয়ে গেল। চুপচাপ বসে সে দেখতে লাগল মেলার্সকে। লোকটা যেন একটা আদিম পৃথিবীর বাসিন্দা, সভ্যতা থেকে অনেক দূরে থাকা একজন একা মানুষ, ঠিক যেন রবিনসন ক্রুসো।
জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমি প্রথম এলাম।
এই ঘরটা কিন্তু আমিই বানিয়েছি জানেন।
তাই? তুমি না থাকলে কি এই ঘরটা তালাবন্ধই থাকে?
হ্যাঁ।
আচ্ছা, তোমার কাছে কি একটা বাড়তি চাবি হবে?
না, তবে স্যার ক্লিফোর্ডের কাছে থাকতে পারে।
ও না, তা দিয়ে আমার হবে না। মেলার্স, তুমি কি আরেকটা চাবি বানিয়ে আনতে পারবে?
এখানে তো কেউ চাবি বানায় না মাই লেডি।
ও,
কনির মাথাটা গরম হয়ে গেল। সে গটগট করে বেরিয়ে গেল। অসভ্য জঙ্গলি একটা লোক, কোনো চেষ্টাই করল না। পরদিন ব্রেকফাস্টের সময় দেখা হল ক্লিফোর্ডের সাথে। লন্ডন থেকে ফেরার পর স্বামীর সঙ্গে খুব ভালো করে কথা হয়নি কনির।
জঙ্গলের দিকটায় তো রোজ ঘুরতে যাচ্ছ শুনলাম, ভালো লাগছে?
খুব, গোটা জঙ্গলটা ড্যাফোডিলে ভরে গেছে। তুমিও ঘুরে এসো না একদিন, ভালো লাগবে।
বেশ তো, কালকেই যাব না হয়।
আচ্ছা, পশ্চিমের দিকটায় একখানা কাঠের কুঁড়ে ঘর আছে, তুমি জানো?
ও, ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো মেলার্স বানিয়েছে।
হ্যাঁ, আজ গিয়েছিলাম জায়গাটায়, বেশ সুন্দর। আচ্ছা, ওই ঘরের কোনো চাবি আছে তোমার কাছে?
একটা চাবি তো মেলার্সের কাছেই থাকে, আরেকটা আরেকটা বোধ হয় স্টাডিতে। কেন বলো তো?
আমি মেলার্সকে বলেছিলাম আমাকে একটা চাবি দিতে। আমার মনে হল ও আমাকে ওখানে যেতে দিতে চায় না।
কেন? মেলার্স কি কিছু বলেছে তোমায়? খারাপ ব্যবহার করেছে?
না, তা করেনি, তবে আমার মনে হল।
তুমি একটু বেশি ভাবছো কনি, তবে তোমার ওখানে না যাওয়াই ভালো। জায়গাটা বিপজ্জনক, সাপ বুনো শুয়োর যে কোনো সময় চলে আসতে পারে, আর তোমার শরীরটাও তো ভালো না।
কনি আর কথা বাড়াল না। ইদানিং সবকিছুতেই কনির অসুস্থতাকে টেনে আনে ক্লিফোর্ড, একটা ছদ্ম যত্নের ভাব করে, বিরক্তিকর। দিন দুয়েক পরে কনি একটু বিপাকে পড়ল। রোজকার মতো সেদিনও বিকেলবেলা সে জঙ্গলের দিকে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে যেই পশ্চিমের দিকে চলে এসেছে, অমনি বড় বড় খোঁটায় বৃষ্টি নামল। কনি দৌড়ে সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াল। সেটা তালাবন্ধ। হতাশ হয়ে সামনে পড়ে থাকা একটা গুঁড়ির ওপরেই সে বসে পড়ল। একটু পরেই মেলার্স আর তার কুকুরও ছুটতে ছুটতে এসে হাজির হল সেখানে।
মাই লেডি, হে, আপনি চাবির জন্য অপেক্ষা করছিলেন আমি বুঝতে পারিনি, মাফ করবেন।
না না, ঠিক আছে, আসলে বৃষ্টির জন্য এদিকে চলে এসেছিলাম, চিন্তা করো না, আমি চলে যাচ্ছি।
স্যার ক্লিফার্ড তাহলে আরেকটা চাবি খুঁজে পাননি?
না।
ঠিক আছে, আপনি আমার চাবিটাই রাখুন, আমি আজই আমার জিনিসপত্র সরিয়ে নিচ্ছি।
মেলার্স, তোমার কি ধারণা আমি এই জায়গাটা থেকে তোমাকে উৎখাত করতে চাইছি? আমার ঘরটা ভালো লেগেছিল, তাই মাঝে মধ্যে এখানে এসে বসতে চেয়েছিলাম। যাকগে, তোমার ঘর তুমিই রাখো, আমি আর আসবো না এখানে।
কনি দৌড়ে দৌড়ে বৃষ্টির মধ্যেই জঙ্গলের পথে হারিয়ে গেল। ক্লিফোর্ড চ্যাটার্লি শুরু থেকেই নার্স নিয়োগের বিপক্ষে ছিল। তার চিরকালই মনে হয়েছে নার্স এলে তার ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করবে, কিন্তু মিসেস বল্টন তার এই ধারণা বদলে দিয়েছেন। মিসেস বল্টন একজন দক্ষ নার্স, প্রায় ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে তার। স্যার জেফ্রির আমলে হ্যামিল্টন নামের একজন ডক্টর র্যাগবিতে হাসপাতাল খুলেছিলেন। সেখানকার হেড নার্স হিসেবে মিসেস বল্টন দীর্ঘদিন খনি দুর্ঘটনায় আহত শ্রমিক ও যুদ্ধ ফেরত সৈনিকদের সেবা করেছেন। তাঁর স্বামী টেড বল্টনও কয়লা খনির এক বিস্ফোরণে মারা যান ২২ বছর আগে। মিসেস বল্টনের কোলে তখন দুই শিশু। খনি কর্তৃপক্ষ অর্থাৎ র্যাগবির মালিকরা দুর্ঘটনার দায় মৃত শ্রমিকের ওপরেই চাপিয়ে তার পরিবারকে নামমাত্র ক্ষতিপূরণ দেন, সেটাও আদায় করার জন্য প্রতি মাসে অনেক দৌড়দৌড়ি করতে হতো মিসেস বল্টনকে। এইসব কারণে মিসেস বল্টন মালিক পক্ষকে অর্থাৎ চ্যাটার্লি পরিবারকে তীব্রভাবে ঘৃণা করেন, স্যার ক্লিফোর্ডকেও। কিন্তু তার প্রতিশোধ নেওয়ার ধরনটি বিচিত্র। ক্লিফোর্ড যত বেশি তার নার্সের ওপর নির্ভর করে, তার কথায় ওঠে বসে, ততই মিসেস বল্টনের মন বিজয় উল্লাসে নেচে ওঠে, যেন ক্লিফোর্ডের দুর্বলতাই মিসেস বল্টনের প্রধান উপজীব্য।
গুড মর্নিং স্যার ক্লিফোর্ড, আজ অনেকদিন পর বেশ সুন্দর রোদ উঠেছে না? আজ কি শেভ করবেন?
ও মিসেস বল্টন, ভালো দিনে শেভ করার কথা মনে করিয়েছেন, বিকেলেই একজন নতুন প্রকাশক আসছেন।
ও আচ্ছা।
এই হল মিসেস বল্টনের জাদু, উনি ঠিক জানেন ক্লিফোর্ডের কখন কোনটা লাগবে।
শুনুন, দাড়ি কামানোর পর একবার আমার টাইপরাইটারটা আনবেন তো।
আচ্ছা,
কয়েকটা চিঠি লেখার আছে, আমি মুখে মুখে বলে দেব, শুনে শুনে লিখতে পারবেন তো?
বলেই দেখুন না একবার, আপনি ঠিক যেভাবে শিখিয়েছেন সেভাবেই প্র্যাকটিস করছি।
গুড।
মিসেস বল্টনের বাচনভঙ্গিতে ভৃত্যসুলভ শিষ্টতা খুব স্পষ্ট, কিন্তু তার মধ্যে খুব সন্তর্পণে নিজের কর্তৃত্ব ফলানোর একটা চেষ্টা গা ঢাকা দিয়ে আছে। যার দেখার চোখ আছে সে সহজেই দেখতে পাবে।
স্যার, লেখাটা হয়ে গেলে আমরা একটু দাবা খেলব, কিন্তু ঘোড়ার চালটা ঠিক সড়গড় হচ্ছে না। আসলে আমার তো বুদ্ধিশুদ্ধি কম, তাই আপনি যা যা শিখিয়েছেন মাথায় ঠিক ঢুকতে চাইছে না, তাই বারবার বিব্রত করতে হচ্ছে।
আরে না না, এতে বিব্রত হওয়ার কি আছে, নিশ্চয়ই খেলব। কনিকে তো কতবার বলেছি দাবাটা শেখো, আমি শিখিয়ে দিচ্ছি, সে কখনো আগ্রহ দেখায়নি।
হয়তো ব্যারনেসের অন্য কিছুতে বেশি আগ্রহ স্যার, উনি তো বেশ নিয়ম করে জঙ্গলে যান।
হ্যাঁ, এখন এই এক নেশা হয়েছে কনির।
স্যার, ওরে বনে বাদারে ঘুরে বেড়ানোর অভ্যেস নিয়ে খনি মজুদদের মধ্যে বেশ হাসাহাসি চলে। আসলে ওরা ছোট লোক তো, ম্যাডামের ওই জটিল রোগের কিছুই তারা বোঝে না।
বটে।
এ নিয়ে আবার আপনি বেশি ভাববেন না স্যার ক্লিফোর্ড, এই সুযোগে আমার কত কিছু শেখা হয়ে যাচ্ছে, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি।
ইচ্ছাকৃত বশ্যতা শিকার যে কাউকে নিয়ন্ত্রণের একটা বড় অস্ত্র হতে পারে, তা ক্লিফোর্ডের চোখে না পড়লেও কনির দৃষ্টি এড়ায়নি। অদ্ভুতভাবে এই মিসেস বল্টন ক্লিফোর্ডের ঘনিষ্ঠ হয়ে উঠছেন। এই ঘনিষ্ঠতা স্বাভাবিক নয়, এসব ব্যাপার পুরুষ মানুষের চোখে না পড়লেও মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া কঠিন। কনি একবার এটা নিয়ে ক্লিফোর্ডের সঙ্গে কথা বলার চেষ্টাও করেছিল।
ক্লিফোর্ড, তোমার কি মনে হয় না তুমি মিসেস বল্টনের উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছো?
আবারও একজন নার্সকে নিয়ে তুমি অতিরিক্ত ভেবে ফেলছো কনি। আমার কাজ করার জন্যই ওই মহিলাকে আমি বেতন দিই।
এ কথা শোনার পর কনি আর কিছুই বলেনি। ক্লিফোর্ডের বুদ্ধিমত্তার প্রতি তার যেটুকু আকর্ষণ ছিল সেটুকুও চলে গেছে। বেশ কয়েক মাস এভাবেই কেটে গেল। র্যাগবি হলে অতিথি আসা একেবারেই বন্ধ হয়ে গেছে। তার কারণ ক্লিফোর্ড প্রায় সব বন্ধুদের সঙ্গেই ঝগড়া করে বসে আছে। ঠিক কি নিয়ে তা কনি জানে না, তবে সে মোটামুটি নিশ্চিত যে এর পেছনে মিসেস বল্টনের হাত আছে। নিয়ন্ত্রকের ধর্মই হল মানুষকে তার চারপাশে চেনা মানুষদের থেকে আলাদা করে দেওয়া, তবেই না সহজে নিয়ন্ত্রণ করা যায়। ক্লিফোর্ড নিজের ঘরে রেডিও বসিয়েছে। সারাদিনই সে বার্লিন কিংবা ফ্র্যাঙ্কফার্টের স্টেশনগুলো ধরবার চেষ্টা করে, কখনো কখনো পেয়েও যায়। কনির মাঝে মাঝে মনে হয় ক্লিফোর্ড আসলে কিছুই শোনে না, কেবল একটা ঘোরের মধ্যে থাকে। নাকি শোনাটা শুধুই বাহ্যিক, মাথার পেছনে কাজ করে চলেছে সম্পূর্ণ অন্য কোনো বিষয়। যেমন ইদানিং বাণিজ্যিক বিষয় আশয়ের প্রতি ক্লিফোর্ডের খুব ইন্টারেস্ট বেড়েছে। খনি প্রযুক্তি নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করছে। কনি অবাক হয়ে দেখল ক্লিফোর্ডের বেশ একটা তীক্ষ্ণবুদ্ধি দুঁদে ব্যবসায়ী সত্তা রয়েছে। তার এই দিকটা কনির অচেনা। সে নিশ্চিত এর পেছনেও রয়েছে মিসেস বল্টনের প্রভাব। কনির আরো একা লাগে, ছুটে চলে যেতে মন চায় দূরে জঙ্গলে, কিন্তু পালানোর পথ নেই। বাইরের জগতের কাছে ক্লিফোর্ড যতটাই কঠিন, কনির কাছে সে ততটাই অসহায়। আঁকড়ে ধরে থাকতে চায় ওকে, পাছে কনি ওর থেকে দূরে চলে যায়। দম বন্ধ লাগে কনির। একদিন কনি জিজ্ঞেস করল,
ক্লিফোর্ড, তুমি কি সত্যি চাও আমার সন্তান হোক?
যদি এতে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি না হয় আমার কোনো অসুবিধা নেই।
কিরকম ক্ষতি?
এটা না বোঝার কি আছে কনি, তোমার আমার ভালোবাসার ক্ষতি।
ও
হ্যাঁ, আমাদের প্রেমে যদি কোনো চিহ্ন না ধরে আমার কোনোই আপত্তি নেই। ভালোই তো লাগবে, বাড়ির মধ্যে একজন শিশু ধীরে ধীরে বেড়ে উঠলে, আমার উত্তরাধিকারী। তোমার সন্তান তো আমারও সন্তান কনি, আর তাছাড়া এখন তো শুনছি আমার নিজেরও বাবা হওয়ার সম্ভাবনা আছে।
মানে কিভাবে?
জানি বিরল ঘটনা, তবে অসম্ভব নয়।
তোমায় সত্যি কেউ বলেছেন এই কথা?
অবশ্যই, না হলে আমি জানবো কেমন করে?
কনি খানিকক্ষণ একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল,
চিন্তা করো না, আমাদের সম্পর্কের কিছুই বদলাবে না।
বদলাবে না, কারণ এই স্থবির সম্পর্ক এক নিষ্ঠুর পরিহাস। ক্লিফোর্ড আজকাল কনিকে স্পর্শ পর্যন্ত করে না, এমনকি তার হাতটা হাতে নিয়ে দুদণ্ড তাকে পাশে নিয়ে বসে না। এক ফোঁটা উষ্ণতা নেই তাদের এই লোক দেখানো সম্পর্কে। কনির অপূর্ণতার কষ্ট বা ক্লান্তি কিছুই বোঝে না ক্লিফোর্ড। সে শুধু চায় কনি তার কাছে চিরকাল থাকুক তার সমস্ত দায়ভার নিয়ে, লেডি চ্যাটারলি হয়ে। কনির এখন মাঝে মাঝেই মরে যেতে ইচ্ছে করে। এরই মধ্যে একদিন দুপুরবেলা সে লাঞ্চ না করেই চলে গেল জঙ্গলে। কাঠের কুঁড়ে ঘরের সামনের গুঁড়িটাতে বসতে না বসতেই জঙ্গলের ভেতর থেকে উদয় হল অলিভার মেলার্স।
মাই লেডি, এই নিন, আপনার জন্য একটা চাবি বানিয়েছি।
তাই?
কিন্তু ঘরটা বড্ড অগোছালো, দাঁড়ান আগে আমি একটু গুছিয়ে দিই।
না না, আমার জন্য তোমায় কোনো বাড়তি কাজ করতে হবে না মেলার্স।
বাড়তি কাজ কিছুই নয় ইয়োর লেডিশিপ। আসলে মুরগিগুলোর জন্য একটা খাঁচা বানিয়েছি, আজই তাদের সেখানে ছাড়ব, তাই ঘরটা আমাকে গোছাতেই হতো।
তা বেশ, যা ভালো বোঝো।
আচ্ছা, আমায় কিন্তু রোজই ওদের খাবার দিতে দুবেলা করে আসতে হবে এখানে, তাছাড়া আর কোনো সময় আপনাকে বিরক্ত করব না।
তোমার উপস্থিতিতে আমি বিরক্ত হই না মেলার্স।
কথাটা শুনেই মেলার্স সরাসরি তাকালো কনির চোখের দিকে। কনি ভেতরে ভেতরে একটু কেঁপে উঠল। পুরুষের মুগ্ধ দৃষ্টি সে কলেজ জীবন থেকেই চেনে। ঘরটা গুছিয়ে ফেলতে মেলার্সের সময় লাগল ঠিক আধ ঘন্টা। তারপর খুব সন্তর্পণে সে একে একে 36টা মুরগির ছানাকে খাঁচায় তুলে রাখল।
আসুন, এদের কিভাবে খাওয়াতে হয় দেখে নিন। আপনি যখনই আসবেন এদের খাওয়াবেন, দেখবেন ভালো লাগবে। এই এই দেখুন, এইখানটায় ভুট্টা রাখা থাকে, একটা একটা করে দানা ওদের মুখের সামনে দেবেন। ভয় পাবেন না, মুরগি কামড়ায় না। আর কিছুদিন খাওয়ানোর পর ওরা আপনার হাত থেকেই খেতে শিখে যায়।
কনি অবাক বিস্ময়ে মুরগি খাওয়ানো দেখছিল। এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হল তা। বহুকাল এমন অনাবিল শান্তি সে অনুভব করেনি। ছোট্ট ছোট্ট প্রাণ কিচিরমিচির করে খাঁচা ময় ছুটে বেড়াচ্ছে, গলা দুলিয়ে দুলিয়ে ভুট্টা খাচ্ছে। কনি মুগ্ধ হয়ে ওদেরই দেখতে থাকল। এক সময় বলল,
আচ্ছা মেলার্স।
বলুন ব্যারনেস।
একটা মুরগিকে হাতে ধরা যায়?
এর এমন কি, দাঁড়ান।
মেলার্স আলতো করে খাঁচা থেকে একটা মুরগির ছানা বের করে আনল।
আলতো করে ধরুন, কিন্তু ছাড়বেন না। প্রথমে একটু ছটপট করবে, তারপর শান্ত হয়ে যাবে, ভয় পাবেন না।
কনি দুই হাত জড়ো করতেই মেলার্স ছানাটিকে আলতো করে ছেড়ে দিল সেখানে। কনি বিহ্বল হয়ে গেল। তার হাতের মধ্যে এখন একটা ছোট্ট প্রাণ তার ছোট্ট গলাটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ছটফট করছে না, বেশ খোশ মেজাজেই আছে। ছানাটি তার জান্তব চেতনায় বুঝেছে এই হাতে সে নিরাপদ। কনির চোখে জল এসে গেল। নিজের হাতের মধ্যে ছানাটির প্রাণস্পন্দন অনুভব করে তার মধ্যে মাতৃত্বের ভাব জেগে উঠেছে। মেলার্স বলল,
এবার দিন মাই লেডি, ওকে ওর বন্ধুদের কাছে দিয়ে দি।
কনি তাই করল। ছানাটিকে দিতে গিয়ে ওর হাত ছুঁয়ে গেল মেলার্সের আঙুল। কনির সারা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। টপ করে এক ফোঁটা চোখের জল পড়ল মেলার্সের হাতে। মেলার্সের অবাক দৃষ্টি দেখে মনে হল লেডি চ্যাটার্লি যে এত কোমল হৃদয়া তা বোধহয় সে ভাবেনি। ছানাটিকে খাঁচায় ভরে কি করবে ভেবে না পেয়ে সে কনির হাত দুটো ধরে বলল,
মাই লেডি, আপনি কাঁদছেন।
কনির সমস্ত আগল যেন এক ধাক্কায় ভেঙে চুরে তছনছ হয়ে গেল। দুই হাতে মুখ ঢেকে সে ফুঁপিয়ে উঠল। মেলার্স আলতোভাবে তার কাঁধে হাত রাখল। মরুভূমির উষার মাটিতে যেন এক ফোঁটা বৃষ্টি পড়ল। কনির প্রতিরোধ করার কোনো ক্ষমতা থাকল না। মেলার্সের কোমল স্পর্শে তার প্রতিটি রোমকূপ জেগে উঠল। খুব ধীরে মেলার্স কনির হাত ধরে তাকে তার ঘরে নিয়ে গেল।
মাই লেডি, কনি, এসো।
নিজের পেশিবহুল দুই হাতে কনির পেলব শরীরটাকে পেঁচিয়ে নিল মেলার্স। খুলতে শুরু করল তার দারুণ ভেলভেটের গাউনের ফাঁস। সূর্যাস্তের সোনালি আলোয় ওক বনের মধ্যে এক নিভৃত কাঠের কুঁড়ে ঘরে মিশে যেতে শুরু করল দুই তৃষ্ণার্ত দেহ।
মেলার্স,
কনি,
মেলার্স,
কনি।
কনি মাই লাভ।
বনে তখন ফাগুনের ছোঁয়া।
ও কনি।
আর কনির মনে আগুনের শিখা ধিকি ধিকি জ্বলছে। সেই শুদ্ধ আগুনে পুড়তে পুড়তে কনি উপলব্ধি করল তার একাকিত্বের ভার সে আর বইতে পারছে না।
আমি আর পারছি না।
কনি মাই লাভ।
তার দেহ মন ভালোবাসার জন্য, পুরুষের উষ্ণতার জন্য কাঙাল হয়ে আছে যেন কত যুগ ধরে। বেশ কিছুক্ষণ পরে ওক বনের মাথায় চাঁদ উঁকি দিয়ে জানিয়ে দিল সময় হয়ে গেছে। আলো আধারিতে কনির কাছে এগিয়ে এসে মেলস বলল,
এবার তো যেতে হয় নাকি?
যেতে তো হবে।
আমি তোমাকে হলের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসব।
কিছুক্ষণ নীরবে হাঁটল দুজনে। একদিকে এক নিবিড় শান্তি ঘিরে থাকে দুজনকে, অপরদিকে দুই মনেই দেখা যায় সংশয়ের বুদবুদ।
আচ্ছা, তোমার কি লজ্জা করছে, খারাপ লাগছে?
একদম না। তোমার?
আমার তো খারাপ লাগার প্রশ্নই নেই, তবে চিন্তা হচ্ছে।
কিসের চিন্তা?
স্যার ক্লিফার্ড জানতে পারলে কি হবে? লোকজন কত উল্টোপাল্টা কথা বলবে। এইসব আর কি, আমি তো ভেবেছিলাম শেষ হয়ে গেছে, আবার নতুন করে শুরু হয়ে গেল।
কি শুরু হওয়ার কথা বলছো?
জীবন,
জীবন তাই বটে।
এই প্রগাঢ় শান্তির অনুভূতি কনির কাছে একেবারেই নতুন। এর আগে মিখেলিসের সঙ্গেও মিলিত হয়েছে সে, এই র্যাগবিতেই। কিন্তু মিখেলিসকে সে বুঝতে পারত, তাদের শরীরী সম্পর্ক তার কাছে চেনা। মেলেসকে সে ঠিক বুঝে উঠতে পারে না। তার আধুনিক মন এই শান্তির সত্যতা নিয়ে নিশ্চিত নয়। তাদের একসঙ্গে কাটানো পুরো সময়টাই কেমন যেন মায়াবী। সত্যি হলে কি এতটা মায়াবী হতো? এরপর থেকে প্রতিদিনই দুপুরের পর বেরিয়ে উড়ে ঘরে যাওয়াটা কনির নিত্য নিয়মে দাঁড়িয়ে গেল। ছোট ছোট মুরগির ছানাকে ভুট্টা খাওয়ানো থেকে ম্যালেন্সের হাত ধরে চাঁদের আলোয় বনের মধ্যে ঘুরে বেড়ানোর পুলক তাকে আবিষ্ট করে রাখত। এই কয়েক ঘন্টার তৃপ্তির জন্য সে নিজের বাকি জীবনটাকে অনিশ্চয়তার মুখে ফেলতে দুবার ভাবল না। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। র্যাগবি হলে কেউ কোন রকম সন্দেহ করেনি। ব্যারনেসের উদ্ভট খেয়াল খুশিতে সকলেই অভ্যস্ত, শুধু একজন ছাড়া। একমাত্র তাঁরই নজরে পড়েছে ব্যারনেসের তৃপ্ত চোখ। তিনি হলেন মিসেস বল্টন। লেডি চ্যাটারলির প্রেমিক কে সেটা জানার জন্য সব রকম চেষ্টা শুরু করলেন তিনি। র্যাগবি হলের স্টোর রুমে প্রায় কয়েক শতাব্দীর আসবাব গচ্ছিত আছে। এখানে আশাইস্তক কনি কোনোদিনই এ ঘরে ঢোকেনি, আজ প্রথমবার ঢুকল। আসলে কুঁড়ে ঘরের জন্য একটা সুন্দর ছোটখাটো ফুলদানি খুঁজছিল সে, যদিও সে ইচ্ছের কথা কাউকে বলেনি। খানিকটা উপযাজক হয়েই তাকে সাহায্য করতে এলেন মিসেস বল্টন। স্টোর রুমে ঢুকেই প্রথম যে জিনিসটায় কনির চোখ পড়ল সেটা একটা ভিক্টোরিয়ান আমলের মেহগনি কাঠের কারুকার্য করা দোলনা, চ্যাটারলিদের পারিবারিক দোলনা। জিনিসটা বেশ যত্নে রাখা আছে। মিসেস বল্টন বললেন,
দোলনাটা দেখছেন ব্যারনেস? কি সুন্দর দেখতে না? আমাদের দুর্ভাগ্য যে এটা আর কখনো ব্যবহার হবে না।
মিসেস বল্টন যে কি উদ্দেশ্যে তাকে সাহায্য করতে এসেছেন তা বেশ আন্দাজ করতে পারছিল কনি। এই ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরেই কনির গতিবিধির ওপর নজর রাখছেন।
শুধুমাত্র বিকেলের সময়টায় উনি আর পিছু নিতে পারেন না, কারণ সেটা ক্লিফার্ডের লেখালেখির সময়। সে মুখে বলে যায় আর টাইপরাইটারে টাইপ করে যান মিসেস বল্টন। আগে এটা কনি করত, ইদানিং মিসেস বল্টনই এসব ব্যাপার দেখাশুনো করেন।
ব্যবহার হবে না এ কথা তো নিশ্চিত করে বলা যায় না মিসেস বল্টন। আপনি নিশ্চয়ই হসপিটালে থাকার সময় ক্লিফার্ডের মতো লোকজনকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে দেখেছেন। হ্যাঁ, আমার তো ধারণা আপনার কথা শুনেই ক্লিফার্ড আবার বাবা হওয়ার স্বপ্ন দেখছেন, আর সেই ভরসাতেই তো আমিও আবার আশার আলো দেখছি মিসেস বল্টন।
মিসেস বল্টন একটু থমকে গেলেন। তিনি বেশ বুঝতে পারছেন কনি তাঁকে ব্যঙ্গ করছে, কিন্তু তিনি নিশ্চিত জানেন কনির প্রেমিক আছে। তাহলে সন্তান সম্ভাবা হওয়ার কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষে কিনা র্যাগবির ব্যারন হবে একটা ছোট লোকের বাচ্চা।
এই হলের প্রতিটা মানুষ সেই দিনটার অপেক্ষায় বসে আছে ব্যারনেস। একটা বাচ্চা পুরো পরিবেশটাকেই বদলে দেবে।
মিসেস বল্টন বেশ ভালো জানেন ক্লিফার্ড যদি এই মুহূর্তে একটা সন্তান পায় তাহলে সে তাকে নিয়েই মেতে উঠবে। র্যাগবি হল তার নতুন উত্তরাধিকারী পেয়ে যাবে। ক্লিফার্ড এখন মানুষ হিসেবে যতটা দুর্বল হয়ে রয়েছে ততটা আর থাকবে না, কাজেই তার ওপর মিসেস বল্টনের নিয়ন্ত্রণও আর থাকবে না। অতএব তা হওয়ার আগেই এই গুজবটা রটিয়ে দিতে হবে। ঠিকঠাকভাবে যদি রটে কিছু একটা গোলমাল তো হবেই, আর সেই গণ্ডগোলকে তার নিজের স্বার্থে কাজে লাগাতে হবে। বুদ্ধিমানের চোখে যে কোনো গণ্ডগোল আসলে মইয়ের মতো, ঠিকঠাক চড়তে জানলে এই মইয়ে ভর করে অনেক ওপরে ওঠা যায়। খুব বেশি কিছু করতে হল না মিসেস বল্টনকে, পরিচারকদের মধ্যে গুজবটা ছড়িয়ে দিলেন তিনি। ধীরে ধীরে গোটা গ্রাম জেনে গেল র্যাগবি হলের ওয়ারিশ আসতে চলেছে। যেহেতু প্রত্যেকেই ক্লিফার্ডের অবস্থার কথা জানে, তাই এই নতুন অতিথির আসল পিতা কে তা নিয়ে জল্পনার অন্ত রইল না। সেদিন বিকেলের দিকে কোলিয়ারির ম্যানেজার লেসলি উইন্টার এলেন র্যাগবি হলে। ইনি স্যার জেফরির প্রিয় পাত্র ছিলেন, ক্লিফার্ডকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। কোলিয়ারি সংক্রান্ত সমস্ত আলাপ আলোচনার পর উইন্টার বোমাটা ফেললেন।
ক্লিফার্ড মাই সান, যা কানে আসছে কিছুদিন ধরে তা কি সত্যি? সত্যি মানে র্যাগবির নতুন উত্তরাধিকারী আসছে নাকি শীঘ্রই?
হ্যাঁ, এরকম গুজব রটেছে নাকি গ্রামে?
ফিলিংউডের মার্শালকে মনে আছে তোমার? তোমার বাবার খাস সফর ছিল, ওই তো বলল আমায়। যদি এই রটনার কোনো ভিত্তি না থাকে তাহলে আমার দিক থেকে এটা ছড়াবে না, সে ব্যাপারে নিশ্চিত থাকো।
ক্লিফার্ড খুব ভালো করেই জানত ওর পরে কোলিয়ারির মালিক কে হবে, তাই নিয়ে খনি মজুরদের মধ্যে ভালোই জল্পনা চলে। তার কারণ হল ইংল্যান্ডের আইন, যদি কোনো ব্যারনের উত্তরাধিকারী না থাকে মৃত্যুর পর তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি রাজপরিবারের কাছে হস্তান্তরিত হয়, আর মালিকানা হস্তান্তর হলে মজুরদের কাজ চলে যাওয়ার ভয় থাকে, ফলে অনেকে কাজ ছেড়ে দেয় আগে। তাই গুজবটা এক্ষেত্রে সাপে বর, এটাকে অস্বীকার করা চলবে না।
হ্যাঁ, নতুন কিছু চিকিৎসার খবর সামনে এসেছে, অতএব আশা আছে।
বৃদ্ধের চোখে মুখে নিখাদ খুশি ছড়িয়ে পড়ল। তিনি এগিয়ে এসে ক্লিফার্ডের হাত দুটো ধরে ঝাঁকিয়ে বললেন,
মরার আগে এর থেকে ভালো খবর আমি আর পেতাম না। স্যার জেফরির আত্মা ওপর থেকে তোমাদের আশীর্বাদ করছেন।
পরদিন সকালে ক্লিফার্ড দেখল কনি বেশ ফুরফুরে মেজাজে একটি কাঁচের ফুলদানিতে টিউলিপ সাজাচ্ছে।
কনি, কনি, তুমি কি শুনেছ কোলিয়ারিতে কি রটেছে?
কি রটল আবার?
তুমি নাকি শীঘ্রই র্যাগবিকে তার ওয়ারিশ উপহার দেবে।
কনির শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ক্লিফার্ড কিছু জানতে পেরেছে নাকি?
মশকরা করছ নাকি কোনো নোংরা ইঙ্গিত?
জানি না কনি, তবে রুটি ভালোই হয়েছে। এটা আগে আমার মাথায় আসলে আমি নিজেই রুটিয়ে দিতাম। আজ সকালেই তিনজন নতুন মজুর খনির কাজে নাম লিখিয়ে গেছে।
ও আচ্ছা, ভালো কথা, বাবা চিঠি এসেছে আজ। উনি ভেনিস যাচ্ছেন, চাইছেন আমিও যেন ওর সঙ্গে যাই। জুলাই আর অগাস্ট মাসটা ওখানেই কাটাবেন। আমিও ভাবছি একটু ঘুরে আসব। তুমি কি আমার সঙ্গে যাবে?
না না কনি, এখন তো আমার পক্ষে বিদেশ যাওয়া সম্ভবই নয়। তুমি দু মাসের জন্য যাবে?
না না, বড় জোর সপ্তাহ তিনেক থাকব।
কনি কিছুদিন র্যাগবির বাইরে কাটাতে চাইছিল। এতে একটা সুবিধে আছে, ফিরে এসে যদি তার গর্ভসঞ্চার হয়, ক্লিফার্ড ধরে নেবে ভেনিসেই কোনো পুরুষের সঙ্গে কিছু হয়েছে। কোনোভাবেই সন্দেহের তীর মেলার্সের দিকে যাবে না।
যদি তিন সপ্তাহ পরে ফিরে আসো তাহলে আমার কোনো অসুবিধেই নেই। যাও, ঘুরে এসো।
দুপুরে খাওয়ার পর কনি সোজা চলে গেল বনে। মাঝে কয়েকটা দিন মিসেস বল্টনের নজর এড়াতেই সে কয়েকদিন এদিকে আসেনি, তবে আজ মেলার্সের সাথে দেখা করাটা বিশেষ প্রয়োজন। ভেনিসের পুরো পরিকল্পনাটা তাকে বলতে হবে। উড়ে ঘরে পৌঁছে কনি দেখল মেলার্স নেই, ঘরের দরজা খোলা, কুকুরটা বাঁধা আছে পাশেই, আর মুরগিগুলো খাঁচার মধ্যে খেলে বেড়াচ্ছে। এই কদিনেই বেশ বড় হয়ে গেছে ওরা। কনি মেলার্সের ঘরের দিকে এগোল। বেশি দেরি করা যাবে না আজ। এই ঘরের দরজাটাও খোলা, তবে বেশ বোঝা যাচ্ছে সে ভেতরে আছে।
আসতে পারি?
এসো এসো, ভেতরে এসো।
কনি ঘরে ঢুকে দেখল মেলার্স সবে দুপুরের খাওয়া শুরু করেছে।
এত দেরি করেছো কেন খেতে?
শেফিল্ড গেছিলাম একটু। তুমি চা খাবে?
হ্যাঁ খাবো, তবে সেটা আমিই বানিয়ে নেব, তোমায় কষ্ট করতে হবে না। কেটলটা কোথায়?
মেলার্স আঙুল দিয়ে দেখিয়ে দিল। সব সরঞ্জাম খুঁজে নিয়ে কনি উনুনে চা বসাল। কনি আড় চোখে দেখল মেলার্স মাথা নিচু করে এক মনে খাওয়া শেষ করছে। সে যে ঘরে আছে সেটা যেন মেলার্স লক্ষ্যই করছে না।
তুমি চা খাবে তো?
হ্যাঁ খেতেই পারি, তবে আমি দুধ চা খাই না।
আচ্ছা, বলছিলাম মনটা কি আজ খারাপ?
মন মন খারাপের বিলাসিতা আমায় সাজে না ম্যাডাম। আমি শুধু এই একঘেয়ে জীবনে হাঁপিয়ে উঠেছি, আর কিছু না।
এই চাকরিটা তোমার ভালো লাগে না তাই না?
না না গেমকিপারের এই চাকরিটা আমার ভালোই লাগে, শুধু ভালো লাগে না আলফাল সব লোকের সঙ্গে হেজাতে। এই যেমন আজ শহরে গিয়ে বকবক করে মাথা ধরে গেল।
তা তুমি স্বাধীনভাবে কিছু করতে পারো তো?
পেনশনের টাকায় বসে খেতে পারি, তবে কোনো কাজের মধ্যে না থাকলে আমি পাগল হয়ে যাব। আর নিজস্ব ব্যবসা করার ঢক আমার আপাতত নেই। এবার ছাড়ো, অনেক হয়েছে আমায় নিয়ে চর্চা। আমি আসলে দিব্যি আছি, বিশেষ করে তুমি আসার পর থেকে। এমন সুন্দরী মহিলার সঙ্গ পাওয়া কি কম ভাগ্যের কথা। মেলার্সের ভাগ্য খুলে গেছে। হ্যাঁ,
মেলার্সের গলার স্বরে এক ধরনের শ্লেষ ছিল যা কনির ভালো লাগল না, কিন্তু কথা না বাড়িয়ে যা বলতে এসেছিল সেই প্রসঙ্গ উত্থাপন করল সে।
শোনো, আমি মাসখানেকের জন্য ভেনিস যাচ্ছি।
ভেনিস? আরে বাবা, স্যার ক্লিফার্ডের সঙ্গে?
না, ও যাবে না, বাবার সাথে যাব। ও কোথাও যায় না।
আমিও কোনোদিন ওকে বেরোতে দেখিনি।
ওসব ছাড়ো, এই কদিনে আমাকে ভুলে যাবে না তো?
তোমার কি তাই মনে হয়?
না। আর শোনো, আমি ক্লিফার্ডকে বলেছি আমি মা হতে পারি।
তুমি বললে এটা? উনি কি বললেন?
ওর কিছু যায় আসে না যতক্ষণ আইনি ভাবে ও বাবা।
আমার কথা তাহলে কিছু বলনি তো?
না না, তোমার কথা বলবো কেন?
তাহলে তোমার সন্তানের পিতার পরিচয় কি দেবে?
ও ভেনিসের কারোর কথা বলে দেব।
কনি, এই সন্তান তোমার জন্য খুবই জরুরি, তাই না? আচ্ছা, এই জন্যই কি তুমি আমার কাছে আসো? সন্তান পাওয়ার জন্য?
তোমার কি তাই মনে হয়?
সেটা তো ব্যারনেস জানেন।
আমি তোমাকে ব্যবহার করিনি অলিভার।
ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, ব্যারনেসের সেই অধিকার রয়েছে।
কেন আঘাত দিচ্ছ আমায়? আমি তোমায় ব্যবহার করিনি, তোমায় কামনা করেছি। তোমার সুঠাম সৌন্দর্য আমায় তীব্রভাবে আকর্ষণ করে, জানো না?
তাই? তাহলে তো ঠিকই আছে, আমিও তো তোমাকে চাই প্রতি মুহূর্তে, এই মুহূর্তে। এটাই আমাদের সত্যি কনে। চলো চলো আমার সঙ্গে।
না না, এখন না, আমায় ফিরতে হবে।
যাবে? যাও।
ম্যানেজ মুখ ঘুরিয়ে নেয়। কনিখানিক বিরক্ত হল, ভারাক্রান্ত হয়ে উঠল ওর মন। সে হাঁটতে শুরু করল বাড়ির দিকে। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে ওকে দেখছিল মেলাস। তার মুখে একটা অচেনা হাসি, যার অর্থ কনি বুঝতে পারে না। উথাল পাথাল মন নিয়ে কনি এই সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতে তার বিবাহিত স্বামীর সঙ্গে চা খেতে বসল। অন্য কোনো কথাই তার কানে ঢুকল না। একদিকে অলিভার মেলাসের ওপর তীব্র রাগ তৈরি হল, অপরদিকে এক দৌড়ে ফিরে গিয়ে তার সঙ্গে সব মিটমাট করে নেওয়ার এক প্রবল ইচ্ছে তাকে পেয়ে বসল। এই সম্পর্কের ভিত কি শুধুই দেহজ কামনা? সে কি ভালোবাসে মেলাসকে? আর মেলাস তার কাছে কি সে শুধুই কামনা চরিতার্থ করার বস্তু? কনির মনের নাগাল কি সে পাবে? পেতে কি আদৌ চায়? নারী পুরুষ সম্পর্কের যে আদি দ্বন্দ্ব, শরীর মনের দ্বন্দ্ব, তার সাথে একা যুঝতে না পেরে সে ফাঁক বুঝে আবার বেরিয়ে পড়ল বাড়ি থেকে। প্রায় ছুটতে ছুটতে কনি গিয়ে পৌঁছল বেলাজের ঘরের সামনে। অলিভার তখন তার মুরগিগুলোকে খাঁচা থেকে বের করছে। সে কনির পায়ের শব্দে ঘুরে দাঁড়াল। তাকে দেখে অলিভারের চোখ আনন্দে চকচক করে উঠল।
দেখো অলিভার, আমি আবার তোমার কাছে এসেছি।
তাই তো দেখছি।
কনির মন একলহমায় আবার ফুরফুরে হয়ে গেল, কিন্তু দুজনেই খানিকক্ষণ চুপ করে রইল। নীরবতা ভাঙল অলিভার।
কনি, এবার কি আমরা ভেতরে যাব?
তুমি কি চাও আমি যাই?
হ্যাঁ, যদি তুমি তাই চাও।
কনি আর অলিভার হাত ধরাধরি করে ঘরের ভেতর ঢুকল। সন্ধে তখন ঘরের দোরগোড়ায় অপেক্ষা করে আছে। ঘনিয়ে আসা আঁধারে দুটি দেহ, দুটি মন মিলে গেল গভীর সংগ্রামে। কনির মনে সব দ্বন্দ্ব ধীরে ধীরে খসে পড়ে নগ্ন অনুভূতির পায়ে লুটিয়ে পড়ল। সে বুঝল, শিক্ষিত আধুনিক সমাজের আলোচনা পর্যালোচনা অতিক্রম করে এই মুহূর্তটাই তার কাছে সবচেয়ে বড় শক্তি। অলিভারের আদরে আদরে কনির প্রতিটি শিরা উপশিরায় কামনার আগুন ধিকধিকিয়ে জ্বলে উঠল। ঘরের কোণে যে ল্যাম্প জ্বলছিল, তার মৃদু আলোয় কনির চোখ প্রায় গোগ্রাসে গিলতে লাগল অলিভারের নিখুঁত দেহ সৌষ্ঠব। এই তো তার পুরুষ, এই তো তার চরিতার্থতা।
আমি তোমায় ভালোবাসতে চাই অলিভার, সারা জীবন, সারা জীবন আমি তোমায় আমার নিজের করে পেতে চাই অলিভার, আমার নিজের করে পেতে চাই অলিভার, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই অলিভার।
ভালোবাসো তবে, যেমন ভাবে ইচ্ছে ভালোবাসো আমায়,
বাদশাচ্ছে, কে কে বাদশাচ্ছে। আর আমার সুন্দরী প্রেমিকাকে কাঁদাচ্ছেই বা কে?
কেউ না, কেউ না, শুধু আমার মাথার মধ্যেকার উদ্ভট সব চিন্তা। বলো বলো, তুমি আমায় ভালোবাসো? বলো, কোনদিন আমায় ছেড়ে যাবে না? বলো অলিভার, প্লিজ বলো।
এই হলো বেশি ভাবনা চিন্তা করার সমস্যা। কনি, এই যে আমরা জড়িয়ে আছি একে অপরকে, এটাই একমাত্র বাস্তব, এটাই সত্যি কনি। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না।
অলিভারের হাত আলগোছে ছুঁয়ে গেল কনির চিবুক। খুব সাবধানে সে হাত বোলাতে লাগলো তার গালে, মাথায়, ঠোঁটে, যেন সে একটা নরম ফুল। কনি আরো একবার বুঝতে পারল অব্যক্ত ভালোবাসার ভাষা। এক পরম তৃপ্তিতে তারা দুজন চুপ করে শুয়ে রইল একে অপরের আলিঙ্গনে। দেড় ঘন্টা পর বাড়িতে ঢোকার সময় কনি লক্ষ্য করল না, আড়াল থেকে কেউ একজন দেখে নিয়েছে কে তাকে দরজা অবধি পৌঁছে দিয়ে যায়। কনি আপন মনে গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলেন মিসেস বল্টন।
তাহলে এই খুনি মজুরের ছেলে সেই গোপন প্রেমিক, লেডি চ্যাটার্জির লাভার?
রবিবার সকাল থেকেই ক্লিফোর্ড উত্তেজিত। শ্রমিকরা আবার মজুরি বাড়ানোর জন্য ধর্মঘট ডেকেছে। নানান চিন্তায় সে জর্জরিত। এমন সময় মিসেস বল্টন ঘরে ঢুকলেন।
এই যে মিসেস বল্টন, মাথা ঠান্ডা করার কোন টোটকা জানেন কি? জানলে আমায় বলুন। খনিতে আবার ধর্মঘট হয়েছে। এখন আমায় মাথা ঠান্ডা রাখতে হবে, উত্তেজিত হলে চলবে না।
এক কাজ করতে পারেন ব্যারন, ব্যারেনেসকে নিয়ে জঙ্গলের ওদিকটা একটু ঘুরে আসুন। সবুজের মধ্যে নিজের স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটালে আপনার ভালোই লাগবে।
জঙ্গল? জঙ্গল, জঙ্গল, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক বলেছেন মিসেস বল্টন। একটু কনিকে খবর দিন তো, বলবেন ব্যারেন তাকে নিয়ে জঙ্গলে বেড়াতে যেতে চান।
শিওর মাই লর্ড।
মিসেস বল্টন মুচকি হেসে চলে গেলেন। তিনি ভালো করেই জানেন একটু পরেই কিরকম অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে চলেছে। আধ ঘন্টা পরে ক্লিফোর্ড আর কনি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
এরা বারবার মজুরির জন্য ধর্মঘট করছে, তুমি এদের মজুরি বাড়াচ্ছ না কেন?
মজুরি আমি বাড়াতেই পারি কনি, কিন্তু একবার মজুরি বাড়িয়ে দিলে এই ছোট লোকগুলো ভেবে নেবে ধর্মঘট করলেই ব্যারেনকে দিয়ে সমস্ত দাবি মানিয়ে নেওয়া যায়।
ওরা সত্যিই সেটা করে কিনা তা দেখার জন্য একবার তো মজুরি বাড়াতে পারতে।
যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না কনি, এই গ্রামের লোকগুলোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার বাবার আমলে এরা ট্যাপও করার সাহস পেত না। আমাকে উইলচেয়ারে দেখে এরা দুর্বল ভাবে হাসাহাসি করে। ওদের গ্রামে কি কি চলে সব খুঁটিনাটির খবর পাই আমি।
কে দেয় সে খবর? মিসেস বল্টন তো?
অবশ্যই, এই মুহূর্তে র্যাগবিতে ওনার চেয়ে বিশ্বস্ত লোক আর কেউ নেই। মনে রেখো কনি, এখনো অবধি ওর পরামর্শ নিয়ে আমি একবারও ঠকিনি।
সে তোমার মনে হয়। যাক, একজন নার্সকে নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করার মতন মানসিকতা এখন আমার নেই।
আমি ভেবে নিয়েছি কনি, লন্ডন থেকে নতুন মজুর আনাবো, আর এই ছোট লোকগুলোর সব কটাকে বরখাস্ত করব। ওদের বুঝতে হবে ওদেরকে ছাড়া আমার চলে যাবে, কিন্তু আমায় ছাড়া ওরা না খেতে পেয়ে মরবে।
লন্ডন থেকে মজুর আনালে তোমার মজুরি খরচ বাড়বে, বই কমবে না। তারপর তাদের থাকার কি ব্যবস্থা করবে তুমি? তারা নিশ্চয় খনিতে থাকবে না, তাহলে রাখবে কোথায়? র্যাগবি হলে?
প্রয়োজন হলে এই বন কেটে ডরমেট্রি বানাবো। আজকাল গাছ কাটার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র বেরিয়ে গেছে, নাম চেনসর। জিনিস পাঁচটা থাকলে দশজন লোক একদিনে পুরো জঙ্গল কেটে মাঠ বানিয়ে ফেলবে, যা কাঠ বেরোবে সেসব নির্মাণের কাজে লেগে যাবে।
তোমাকে আমি চিনতে পারছি না ক্লিফার্ড। তুমি একদিন বলতে এই ওকের বোন ইংল্যান্ডের হৃদয়, একে তুমি কোনোভাবেই পাল্টাতে চাও না। কিং আর্থারের গল্প এখানে বসে তুমি শুনিয়েছিলে আমায়, সেই তুমি বলছো বোন কেটে ফেলবে?
যে যুগের যে ধর্ম তা পালন না করলে এই পৃথিবী তোমাকে গিলে খেয়ে নেবে কনে। ছেলেবেলার রূপকথা ধরে বসে থাকলে তো জীবন চলে না।
কনি চুপ করে গেল। এই মুহূর্ত থেকে ক্লিফার্ডকে নরকের ঘৃণ্য কীট ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তার। একই সাথে যেটুকু অপরাধবোধ গ্লানি তার মনে ছিল তা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এক প্রকার মুক্তির আনন্দ কনিকে পেয়ে বসল।
আমি ঘরে ফিরব, তুমি যদি ঘুরতে চাও একা একা ঘুরে বেড়াতে পারো, আমার ভালো লাগছে না।
চলে যেতে গিয়েও হঠাৎ শুকনো পাতার ওপর পায়ের শব্দ শুনে থমকে দাঁড়াল কনি। মেলার্স কুকুরটাকে পাশে নিয়ে হেঁটে হেঁটে এদিকেই আসছে। সে সামনে এসে ব্যারন ও ব্যারনেসকে অভিবাদন জানাল।
গুড মর্নিং ব্যারন। গুড মর্নিং মাই লেডি।
মেলার্স, কোথায় ছিলে তুমি?
আমার মুরগিদের খাওয়াতে গেছিলাম ব্যারন।
বাবা, তাহলে একদিন জমিয়ে চিকেন রোস্ট করা হোক, কি বলো?
কনির বুকটা মোচড় দিয়ে উঠল। মুরগিগুলোকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে। মেলার্স ব্যাপারটা সামলে নিল।
এখনো ওগুলো খুব একটা বড় হয়নি ব্যারন, কিছুদিন পরে করা যেতে পারে।
তা বেশ বেশ, চলো কনি ফেরা যাক।
ব্যারন, আজ রাত 9টা নাগাদ হলে রাস্তা বলে গিয়ে ঘোড়াগুলোকে দেখে আসব, অনেকদিন যাওয়া হয়।
বেশ।
এই কথা বলে সে কনির দিকে চেয়ে একটা বেমক্কা হাসি ছুড়েই আবার গম্ভীর হয়ে গেল। কনির মন আবার চনমনে হয়ে গেছে। কায়দা করে মেলার্স রাতের অভিসারের স্থান আর সময়টা বলে দিয়েছে। ক্লিফার্ডকে আর এক মুহূর্ত সহ্য হচ্ছিল না কনির। সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে গেল। তার মাথায় তখন একটাই কথা ঘুরছে, রাত 9টায় আস্তাবলে যেতে হবে। সন্ধে 7:30 নাগাদ ডিনার সেরে কনি নিজের বেডরুমে চলে গিয়েছিল। পরিচারকদের বলে রাখল আজ তার শরীরটা ভালো নেই, সে ঘুমোবে, তাকে যেন কোনোভাবেই বিরক্ত না করা হয়। 8:30 নাগাদ একটা মিশকালো গাউন পরে তৈরি হয়ে নিল কনি। এই পোশাকে অন্ধকারে কোনোভাবেই তাকে বোঝা যাবে না। এসব গোপন অভিসারে যাওয়ার কাজে সে সিদ্ধহস্ত। ইউনিভার্সিটির কড়া পাহারা পেরিয়ে কতবার সে দেখা করতে গেছে তার জার্মান প্রেমিকদের সাথে। একটু পরে অতি সন্তর্পণে নিচে নামল কনি। একবার ক্লিফার্ডের ঘরটা দেখে নেওয়া দরকার। মোটা থামের আড়াল থেকে সে দেখতে পেল মিসেস বল্টন ক্লিফার্ডের সঙ্গে তাস খেলতে বসেছেন। পাশে সুরা পাত্র রাখা, অর্থাৎ সারা রাতের জন্য নিশ্চিন্ত। বাগান পেরিয়ে পা টিপে টিপে সে পৌঁছে গেল আস্তাবলে। সঙ্গে সঙ্গে বলিষ্ঠ দুই হাত তাকে অন্ধকারে টেনে নিল।
কি করছো তুমি এখানে? এখানে না, তাড়াতাড়ি তোমার ঘরে চলো, রাতে চৌকিদার আস্তা বলে আসবে।
মেলার্স আর কথা বাড়াল না। বাগানের পেছনে মালির ছোট্ট দরজা দিয়ে বেরিয়ে দুজনেই অদৃশ্য হয়ে গেল বনের মধ্যে। পাথরের কুঁড়ের সামনে পৌঁছে কনি দেখল একটা ঘরে আলো জ্বলছে।
মেলার্স, তোমার ঘরে কেউ আছে? ওই দেখো, আলো জ্বলছে।
না,
কেউ নেই।
আমি সব সময় ঘরে আলো জ্বেলে রেখে বেরোই।
ঘরে ঢুকে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না মেলার্স। এক হাতে দরজাটা ঠেলে দিয়েই কনির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কনির আঙুলো স্বয়ংক্রিয় যন্ত্রের মতো প্রেমিকের ওভারকোটের বোতামগুলো খুলতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই দুটো শরীর উড়ে ঘরের আলো আধারের মতোই মিলেমিশে একাকার হয়ে গেল। সারা বন ভরে উঠল প্রেমিক যুগলের শিহরিত সুখনাদে। বহুক্ষণ একে অপরকে জড়িয়ে তারা শুয়ে রইল। কনি মেলার্সের বুকে মাথা রেখে আকাশ পাতাল ভাবছিল।
কি ভাবছ?
আচ্ছা, তুমি কি ক্লিফোর্ডকে ঘৃণা করো?
ঘৃণা? না, করুণা হয়। তোমাকে পেয়েও ধরে রাখতে পারল না। পৃথিবীতে আমি একজনকেই ঘৃণা করি।
কে সে?
মেলার্স বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। সামনের দেরাজ থেকে বের করে আনলো একখানা ফটোগ্রাফ। মোমবাতির আলোয় কনি দেখল সেটি একটি মহিলার ছবি। সম্ভবত এই মেলার্সের স্ত্রী।
ব্যথা কুচ, আমার বিয়ে করাবো।
কি করেছিল সে? আমি শুনেছিলাম কোনো খনি শ্রমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে।
শুধু পালিয়ে যায়নি, আমার সেনাবাহিনী থেকে রোজগার করা সমস্ত জমানো পুঁজি নিয়ে পালিয়েছে। শুধু টাকা টাকা টাকার জন্য সে আমাদের ছোট্ট মেয়েটাকে পর্যন্ত বেশ্যাপল্লীতে বেঁচে দেওয়ার চেষ্টা করেছিল, ভাবতে পারো? কিন্তু ছাড়ো, আজই প্রথম আমরা একসঙ্গে রাত কাটাচ্ছি কনি। আজ আমি ব্যথার কথা মনে করতে চাই না।
কনি মেলার্সের মাথায় হাত বুলিয়ে দিল। ঘরের পরিবেশটা এখন থমথম করছে।
কনি, তুমি স্যার ক্লিফোর্ডকে কোনোদিন ভালোবেসেছিলে?
হ্যাঁ, বেসেছিলাম। তখন ক্লিফোর্ড এরকম ছিল না।
কেমন ছিলেন?
এই গল্পটাও অন্য সময়ের জন্য তোলা থাক।
আচ্ছা, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? আমার মতো জঙ্গলে এরকম একটা লোককে আদৌ কি ভালোবাসা যায়? কনি
কনি উত্তর দিল না। দুহাত দিয়ে মেলার্সের মুখটা টেনে নিল নিজের বুকে।
অলিভার
অনুভব করল মেলার্সের শরীর আবার জেগে উঠছে ধীরে ধীরে। শেষ রাতে কনি ফিরে এসেছিল র্যাগবি হলে। কাকপক্ষীতেও টের পায়নি সে একটা গোটা রাত বাড়ির বাইরে ছিল। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে পেল হিলডার চিঠি। সে জানিয়েছে এই সপ্তাহে স্যার ম্যালকম লন্ডনে আসছেন, কনি যেন তৈরি থাকে। আগামীকালই হিলডা এসে তাকে নিয়ে যাবে। কনি ক্লিফোর্ডের ঘরে গেল তাকে সেটা জানাতে।
ক্লিফোর্ড, আমি আগামীকাল বেরোচ্ছি।
কালকেই? আর ফিরছো কবে?
জুলাইয়ের 20।
একটু আগে ফেরা যায় না?
এটা নিয়ে তো আমাদের আগেই কথা হলো, তাই না?
আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
খবরটা মেলার্সকে দিতে অবশ্য তার মুখটা থমথমে হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল,
আমার মনে হয় তোমার আর র্যাগবিতে ফেরা উচিত না। আচ্ছা, এমন করলে হয় না কনি? তুমি চলে গেলে, তারপর আমিও বেরিয়ে গেলাম, লন্ডনে দেখা করে কোনো উপনিবেশের জাহাজে চড়ে বসলাম। আমার কিছু জমানো টাকা আছে, সাউথ আফ্রিকা বা ইজিপ্ট কোথাও একটা। হয় না কনি?
না মেলার্স, হয় না। ইচ্ছে আমারও করছে, কিন্তু আমরা দুজনেই অন্য মানুষের সঙ্গে বিবাহিত। যতক্ষণ না আমরা বিবাহ বিচ্ছেদ করছি ততক্ষণ ইম্পিরিয়াল আইন আমাদের বিরুদ্ধে। যে কোনো জায়গায় আমরা ধরা পড়তে পারি। এই মুহূর্তে যদি ক্লিফোর্ড জানতে পারে, সে আমাকে কিছুতেই ডিভোর্স দেবে না।
ও,
আগে ডিভোর্সটা করতে দাও। আমার দিদি হিলডা আসছে, একটা বুদ্ধি ঠিক বেরোবে। তুমি চিন্তা করো তুমি কিভাবে ডিভোর্সটা পাবে। আর
শুধু আমরা দুজন তো পালিয়ে গেলে হবে না। তোমার মা আছেন, মেয়ে আছে, সে তো এখন আমারও মেয়ে। তাদেরকে ফেলে রেখে কি আমরা যেতে পারি মেলার্স?
বার্থার থেকে ডিভোর্স আমি আদায় করবই। ওই মেয়ে টাকায় চলে, ঠিকঠাক দাম দিলেই মুক্তি পাব।
হ্যাঁ দেখো, টাকা নিয়ে ভেব না, ঠিক একটা ব্যবস্থা হবে। আমার বাবা ব্যারন না হলেও একেবারে গরিব নন।
হঠাৎ বাইরে কর্কশ শব্দে বাজ পড়ল, সেই সঙ্গে হুড়মুড়িয়ে শুরু হয়ে গেল মুষলধারায় বৃষ্টি।
মনে আছে এরকম একটা বৃষ্টির দিনে তুমি আমাকে প্রথম তোমার দুর্গের চাবি দিয়েছিলে?
মনে থাকবে না আবার? কত চেষ্টা করলাম যাতে আমার এই অভিশপ্ত জীবনটার সঙ্গে তুমি জড়িয়ে না যাও, তুমি আর শুনলে কই?
চুপ, একদম এসব বাজে কথা বলবে না আমার সামনে, এটা ব্যারনেসের আদেশ।
যথা আজ্ঞা ব্যারনেস।
কি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বাইরে, ঘন ঘন বাজ পড়ছে আশেপাশে।
কনি চলো ভিজবে।
কনির চোখে একটা দুষ্টুমি খেলে গেল।
ভিজব, তবে এভাবে নয়।
একটু পরে দুজনেই সম্পূর্ণ নগ্ন দেহে বেরিয়ে এলো বাইরে। অঝোর বৃষ্টিতে শুরু হল দুই মানব মানবীর উদ্দাম নাচ। তারপর একসময় দুজনে দুজনকে জড়িয়ে ধরল, দুজনেরই বাস্তব বোধ তখন লোপ পেয়েছে। অতন্দ্র প্রহরীর মতো শুধু জেগে আছে তাদের আদিম কামনা। ময়ূর ময়ূরীর মতো তারা মেতে উঠল রমণ নৃত্যে। সুখের শীতকার মিশে গেল মেঘের গর্জনে। এদিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে র্যাগবি হলে হুলুস্থুল পড়ে গেল। ব্যারনেসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্লিফার্ড ভয়ঙ্কর উত্তেজিত। মিসেস বল্টন আন্দাজ করতে পারছিলেন কনি কোথায় যেতে পারে।
এই সময়টা তো ব্যারনেস জঙ্গলে যান, হয়তো সেখানেই আটকে পড়েছেন। আপনি উত্তেজিত হবেন না মাই লর্ড।
এই সময়ে জঙ্গলে? বড় বড় গাছের মাথায় তো বাজ বেশি পড়ে। না না না, আমাদের এক্ষুনি বেরোতে হবে, কনিকে পেতেই হবে।
স্যার ক্লিফার্ড, মাথা ঠান্ডা রাখুন, এখন আপনার বাইরে বেরোনো আত্মহত্যার সামিল হবে। দাঁড়ান, আমি এগিয়ে গিয়ে দেখছি।
বেশ।
মিসেস বল্টন কোন রকমে একটা ছাতা ধরে বনের পথে একটু এগোতেই দেখতে পেলেন কনি হেঁটে হেঁটে হলের দিকেই আসছে।
ব্যারনেস, আমরা সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, কি হয়েছে আপনার? আপনি কি আমার পিছু নিয়েছেন মিসেস বল্টন?
না না, আমরা আসলে চিন্তায়।
চুপ করুন, আর একটাও কথা না।
কনি রুদ্রমূর্তি ধারণ করে ক্লিফার্ডের ঘরে ঢুকেই চিৎকার করে উঠল,
তুমি আমার পেছনে তোমার চাকরদের পাঠিয়ে ঠিক করনি ক্লিফার্ড?
কনি, কোথায় ছিলে তুমি?
যেখানেই থাকি না কেন, তুমি চর বৃত্তি করবে আমার পেছনে, তার ফল কিন্তু ভালো হবে না ক্লিফার্ড চ্যাটার্লি। কনস্টেন্স রিড কে তুমি চেনো না।
কনি, তোমার চুল ভিজে কিন্তু পোশাক শুকনো, কি করে?
কারণ আমি উলঙ্গ হয়ে বৃষ্টিতে ভিজেছি।
কনি,
আর কিছু জানার আছে?
কি বলছো তুমি, যদি কেউ এসে পড়তো?
বৃষ্টিতে জঙ্গলে কে আসবে? কেউ তোমার চাকরদের মতো পাগল নয়।
মেলাস, তুমি কি ভুলে গেছো সে জঙ্গলেই থাকে?
হ্যাঁ, সে তো এসেছিল বৃষ্টি থামার পর, তার পাখিদের খাওয়াতে এসেছিল।
যদিও একটু আগে চলে আসতো,
এলে ভয়ে পালিয়ে যেত। ব্যারনেসের গায়ে হাত দিয়ে নিজের জীবনের ঝুঁকি নেওয়ার মতো লোক সে নয়।
এই বলে ঝড়ের গতিতে নিজের ঘর থেকে বেরিয়ে গেল কনি। মিসেস বল্টন পাশের ঘর থেকে সবই শুনছিলেন। এই প্রথমবার কনস্টেন্স রিডকে চিনতে পারলেন তিনি। বাইরের ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির মতোই উদ্দাম তার প্রাণশক্তি। এই প্রবল আত্মবিশ্বাসী যুবতীকে সমঝে চলাই সমীচীন। পরদিন সকালে হিলদা একাই গাড়ি চালিয়ে চলে এল। কনি তৈরিই ছিল, একটুও সময় নষ্ট না করে গাড়িতে উঠেই বলল,
দাঁড়া আগে একবার শেফিল্ডে চল, তোর সঙ্গে একজনের দেখা করাবো।
তোর ওই জঙ্গলি প্রেমিক তো? আমি কিন্তু আবারও বলছি কনি, ভেবে চিনতে সিদ্ধান্ত নিবি।
আমি অনেক ভেবেছি হিলদা, অলিভার মেলার্স আমার জীবনের শ্রেষ্ঠতম পুরুষ।
লোকটা একজন গেম কিপার, জঙ্গলে থাকে, ওর সাথে আমাদের সংস্কারের অনেক তফাত কনি।
ভুলে যাস না হিলদা, ও সেনাবাহিনীতে ছিল, অতএব অশিক্ষিত বর্বর নয়, তাছাড়া মানুষটা খাঁটি।
শেফিল্ড পৌঁছে একটা পানশালায় ঢুকল দুই বোন, এখানেই মেলার্স ওদের জন্য অপেক্ষা করছিল। কনি দুজনের আলাপ করিয়ে দিল।
হ্যালো।
হ্যালো।
প্রথম দর্শনেই মেলার্সকে অপছন্দ হল হিলডার। লোকটার কোনো আদব কায়দার জ্ঞান নেই, নিজের মধ্যেই যেন মশগুল সারাক্ষণ। টুকটাক কথা হচ্ছে বটে, তবে দুপক্ষ থেকেই ধেয়ে আসছে তীর্যক মন্তব্যের তীর। একটা সময় মেলার্স বলল,
শুনেছি আপনি সোশ্যালিস্ট পার্টি করেন, তাহলে একজন খেটে খাওয়া মানুষকে নিজের বোনের সঙ্গী হিসেবে দেখতে অসুবিধা হচ্ছে কেন?
তার কারণ, সংস্কৃতিগত পার্থক্য কিভাবে একটা সম্পর্ককে তিলে তিলে নষ্ট করে দেয় সেটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। আমারও সম্প্রতি ডিভোর্স হয়েছে, আশা করি আপনি শুনেছেন।
হ্যাঁ শুনেছি, কিন্তু প্রেম সংস্কৃতি দেখে হয় বলে আমি বিশ্বাস করি না। কি দেখে যে হয় সেটাও আমি জানি না, শুধু জানি কনি আমায় শিখিয়েছে আমিও একজন মানুষ, বাকিদের মতো আমারও বেঁচে থাকার অধিকার আছে, সুখ পাওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না।
এইভাবে ঘণ্টাখানেক কথা বলার পর হিলডা বেরোতে উদ্যত হল। আগের থেকে সে একটু নরম হয়েছে বটে, তবে পুরোপুরি নিশ্চিত এখনো হতে পারেনি। লন্ডনে স্যার ম্যালকম ওদের জন্য অপেক্ষা করছিলেন। কনি বহুদিন পর বাবাকে দেখেই জড়িয়ে ধরল।
বাবা!
কনি, শেষবার যখন তোমার র‍্যাগবিতে দেখেছিলাম তার চেয়ে এখন অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে।
সে তো হবেই বাবা, আইনি ভাবে না হোক মানসিক ভাবে অন্তত ওই ক্লিফার্ডের থেকে আমার বোনটা বেরিয়ে আসতে পেরেছে। দেখো আমাদের এই ট্যুরে খুব আনন্দ হবে।
তাই কনি, তুমি কি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছো?
হ্যাঁ বাবা, ভেনিস থেকেই আমি ওকে চিঠি পাঠাবো।
তাই?
আর তোমাদের দুজনকেই আরেকটা খবর দেওয়ার আছে।
আর কি রে, এখনো কি বলতে বাকি রেখেছিস? বুঝেছি, নিজের প্রেমিকের কথা বাবাকে বলতে কুণ্ঠা হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। বাবা, কনি আবার একটা ভুলভাল সম্পর্কে জড়িয়েছে।
তাই নাকি? কিন্তু ওর চোখের উজ্জ্বল তো তা বলছে না হিলডা, ওকে তো খুশি দেখাচ্ছে।
তার কারণ, ওর বাস্তব জ্ঞান লোপ পেয়েছে। তোমার মেয়ে এই এত লোক থাকতে শেষে ওই র‍্যাগবি হলের গেম কিপারের প্রেমে পড়েছে।
স্যার ম্যালকম একটু থমকে গেলেন, তারপর হেসে বললেন,
দেখো বংশমর্যাদা তো ক্লিফার্ডেরও ছিল হিলডা, কিন্তু সে তো কনিকে ভালো রাখতে পারেনি, ফলে ওর প্রেমিক যদি হয় কোনো সাধারণ গেম কিপার হোক না, কনি যখন তাকে পছন্দ করেছে কিছু তো তার মধ্যে নিশ্চয়ই আছে। আমরা বরং ওর পছন্দটাকে সেলিব্রেট করি।
বাবা বাবা!
স্যার ম্যালকম উদার মনস্ক মানুষ তা ওরা দুই বোন জানত, তবে এতটা উদার সেটা বোধ হয় ওরাও কোনোদিন ভাবতে পারেনি। প্রকৃত শিল্পবোদ্ধার তো এই গুণটাই থাকা উচিত, সবের মধ্যে থেকে ভালোটা বেছে নেওয়ার গুণ। কনির দুচোখ জলে ভরে গেল, এতদিন ধরে তো ক্লিফার্ডের মধ্যে এই গুণটাই সে খুঁজে এসেছে, সহানুভূতি নয় সহমর্মিতা।
বাবা, খুব তাড়াতাড়ি তুমি দাদু হতে চলেছ।
কি বলছিস মা?
সত্যি বলছিস কনি? আর এই খবরটা তুই এতদিন চেপে রেখেছিস,
মেলোর্স জানে?
না, আমি চেয়েছিলাম তোমরাই প্রথম খবরটা শোনো।
স্যার ম্যালকমের চোখে জল।
সময়টা বড় খারাপ যাচ্ছে রে মা। আজ পৃথিবীটা বড় অসুস্থ। আমি আশীর্বাদ করি তোর সন্তান যেন এক নতুন পৃথিবীতে আসে মা। এই যুদ্ধমুখর পৃথিবীতে সে যেন প্রেম আর যেন শান্তির দূত হয়ে আসে।
বাবা,
ভিলা এসমেরাল্ডা ভেনিসের বিখ্যাত চিত্রকর স্যার আলেকজান্ডার কুপারের বাসস্থল। স্বপ্নের মতো সাজানো এই বাড়িতেই নিমন্ত্রিত হয়েছেন স্যার ম্যালকম। সঙ্গে এসেছে তাঁর দুই মেয়ে হিলডা এবং কনস্ট্যান্স। আরও অনেকেই আমন্ত্রণ পেয়েছেন, তবে হিলডা আর কনি কিন্তু নিজেদের মতো করে জায়গাটা উপভোগ করেছে। তারা কখনো পায়ে হেঁটে, কখনো গন্ডোলায় চেপে ঘুরে বেড়িয়েছে গোটা ভেনিস। ডাঙ্কন ফোর্বস নামে তাদের এক পুরনো আর্টিস্ট বন্ধুও জুটে গেলেন তাদের সঙ্গে। মিউজিয়াম, এক্সিবিশন, রেস্টুরেন্ট, জ্যাজ কনসার্ট, শিল্প সংস্কৃতির পীঠস্থান এই শহরে যা যা উপভোগ করা সম্ভব দুই বোন মন খুলে তাই করল। কিন্তু সুখ বেশি হলে নিয়তি অলক্ষে হাসে, তাই একই দিনে পরপর দুটো চিঠি পেল কনি। প্রথমটা লিখেছে ক্লিফার্ড।
কনি, জানি তুমি ভেনিসে, তবু তোমায় এদিককার একটা খবর দিই। মেলার্সের যে বউ পালিয়ে গিয়েছিল সে হঠাৎ ফিরে এসেছে। মেলার্স তাকে কুড়ের বাইরে থেকে ভাগিয়ে চাবি দিয়ে চলে গিয়েছিল, কিন্তু ফিরে এসে দেখেছে সেই বউ জানলা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গেছে। সে বাড়িটা নিজের বলেই দাবি করেছে। বিচ্ছেদ যেহেতু হয়নি, আইনত এই মহিলাকে আটকানোও সম্ভব নয়। বলাই বাহুল্য, মেলার্স সাহায্যের জন্য আমার কাছে আসেনি, সে গ্রামে তার মায়ের বাড়ি চলে গেছে।
পরের চিঠিটা লিখেছেন মিসেস বল্টন।
মাই লেডি, একটি বিশেষ সংবাদ আপনাকে দেওয়া জরুরি মনে হল, তাই এই চিঠি। হয়তো স্যার ক্লিফার্ডও আপনাকে জানিয়েছেন, তবে উনি নিজেও বেশি কিছু জানেন না। বার্থা মেলার্স ফিরে এসেছে। সম্প্রতি অলিভার তাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিল। নোটিস পড়ে তার মনে হয়েছে এবার সে স্বামী কন্যা নিয়ে সুখে ঘর সংসার করতে চায়। ইতিমধ্যে তার কানে খবর গিয়েছে কিছুদিন আগে নাকি মেলার্সকে দুই সম্ভ্রান্ত নারীর সঙ্গে দেখা গেছে শেফিল্ডের একটি দামি পানশালায়। এর থেকে বার্থার ধারণা হয়েছে তার স্বামী কোনো ধনী মহিলার বা মহিলাদ্বয়ের জন্য তার সঙ্গে প্রতারণা করছে। এছাড়াও জানলা ভেঙে মেলার্সের ঘরে ঢুকে সে একটি অত্যন্ত দামি সুগন্ধি পেয়েছে। পারফিউমটি মেয়েদের বলাই বাহুল্য। এখন বার্থা তার উকিলকে দিয়ে ডিভোর্সের প্রস্তাব খারিজ করেছে। যদিও মেলার্স সেনাবাহিনীতে থাকার দরুন কিছু আইনি সুযোগ সুবিধা পেত, কিন্তু পরকীয়া প্রমাণিত হলে সেসব সুবিধা পাওয়া যাবে না। যেহেতু মেলার্স আপনার খুবই কাছের পরিচারক, তাই আমার দায়িত্ব বর্তায় আপনাকে সাবধান করার। বার্থা যে ধরনের মেয়ে, সে কোনো একটা যোগসূত্র পেলেই সেটা নিয়ে ঝাঁপাবে। তাই মিস্টার মেলার্সের স্বার্থেই আপনার তার সঙ্গে যোগাযোগ করা উচিত হবে না, এটাই আমার বিশ্বাস।
কনির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করবে ভেবে পেল না। ছবিটা তার কাছে খুবই পরিষ্কার। বার্থাকে দিয়ে এই আক্রমণ করার মতো একজনই আছে র্যাগবি হলে, মিসেস বল্টন। মেলার্স বলেছিল বার্থা টাকার জন্য সব করতে পারে। মেলার্সের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে কনির তরফ থেকে যে কোনো চিঠি তাকে আরও বিপদে ফেলবে, আর সেই চিঠি মিসেস বল্টনের হাতে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কনি নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছিল। কেন যে সেদিন শুধু শুধু হিলডাকে নিয়ে সে শেফিল্ডের সেই পানশালায় গেল? এতটা কাঁচা কাজ কি করে করল সে? রাতে কনি আর ঘর থেকে বেরোল না। এই বিপদকে
যে করেই হোক কাটাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। পরদিন সকালে অবশ্য একটা আশার আলোর দেখা মিলল। চিঠি এসেছে মেলেজের কাছ থেকে।
কনি, তুমি নিশ্চয়ই খবর পেয়েছ, আমার পাপী অতিথি এখন আমার প্রধান প্রতিপক্ষ। ব্যথা আমার ঘর তছনছ করেছে, আমার আয়নার পেছনে, খাটের কাঠে এবং আরো অনেক জায়গাতেই সে তিনটে অক্ষর খুঁজে পেয়েছে, CSR। মানেটা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু তারপর আমাদের কুঁড়েতে তল্লাশি চালিয়ে তোমার বইটা পেয়েছে, অটোবায়োগ্রাফি অফ অ্যাক্ট্রেস জুডিথ। সেই বইয়ের প্রথম পাতায় বড় বড় করে লেখা, কনস্ট্যান্স স্টিওয়ার্ট রিড। সে সারা গ্রামে রটিয়ে বেরিয়েছে যে আমার রক্ষিতা আর কেউ নয়, স্বয়ং ব্যারনেস লেডি চ্যাটারলি। স্যার ক্লিফার্ড জানতে পেরে আমাকে ডেকে পাঠিয়েছিলেন, গুজবটা সত্যি কিনা জিজ্ঞাসা করছিলেন। তাকে আমি বললাম আমার ক্যালেন্ডারে কুইন মেরির ছবি আছে, তাহলে কি তিনিও আমার হারেমের অংশ? স্যার ক্লিফার্ড বললেন আমাকে আর চাকরিতে রাখা যাবে না। যাই হোক, ওই চাকরি আমি এমনিতেও করতাম না। আমি শনিবার লন্ডন যাচ্ছি, আমার পুরনো ল্যান্ডলেডি মিসেস ইঙ্গারের কাছেই ওঠার চেষ্টা করব। ঠিকানা 17 কুবার্গ স্কোয়ার। যদি জায়গা না পাই তাহলে উনি অন্য কোথাও ব্যবস্থা করে দেবেন, সেটুকু নিশ্চিত।
চিঠি শেষ করে কনি ভাবল তাও একটা ঠিকানা পাওয়া গেছে। শনিবার, মাঝে দুটো দিন, যা করার এই দুদিনেই করতে হবে। পরদিনই র্যাগবির ব্যারন ভেনিস থেকে একটা চিঠি পেলেন, খামের উপর প্রেরকের নাম লেখা, কনস্ট্যান্স স্টুয়ার্ট রিড।
ক্লিফার্ড, দুঃখের সঙ্গে জানাচ্ছি তুমি যে আশঙ্কা করেছিলে তা সত্যি হয়েছে। আমি একজনের প্রেমে পড়েছি, সে আমাদের অনেক দিনের পরিচিত শিল্পী ডাঙ্কন ফোর্বস। আশা করছি তুমি আমায় ডিভোর্স দেবে। এই মুহূর্তে আমি ডাঙ্কানের বাড়িতেই ওর সঙ্গেই রয়েছি। ভেনিসে আসার আগেই তোমাকে জানিয়েছিলাম ও আমাদের সঙ্গে এই ট্যুরেই থাকবে। তোমার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু প্লিজ বিষয়টা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করো। তোমার দেখাশোনার জন্য এখন আর আমার প্রয়োজন নেই, আর আমিও র্যাগবিতে ফিরে যাওয়ার কথা ভাবতে পারি না। আমার সত্যিই খুব খারাপ লাগছে, তাও বলবো চেষ্টা করো আমায় ক্ষমা করার। আমায় ডিভোর্স দিয়ে আমার চেয়ে ভালো কোনো সঙ্গীকে বেছে নাও। আমি হয়তো খুব অধৈর্য, স্বার্থপর, তোমার উপযুক্ত নই, কিন্তু আমার পক্ষেও আর ফিরে গিয়ে তোমার সঙ্গে সংসার করাটা সম্ভব নয়। আবারও বলছি, তোমার কথা ভেবে আমি খুবই দুঃখিত, কিন্তু তুমি যদি উত্তেজিত না হয়ে ভালো করে ভেবে দেখো, তোমারও কিন্তু এই বিচ্ছেদ খুব খারাপ লাগবে না। তুমি এমনিতেও আমাকে তোমার স্ত্রী এই পরিচয়ের ঊর্ধ্বে একজন মানুষ হিসাবে কখনোই দেখোনি, কাজেই প্লিজ আমায় মুক্তি দাও। ভালো থাকো, কনি।
ক্লিফার্ড ভেতরে ভেতরে বরাবরই জানত কনি তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সচেতনভাবে কিছুতেই সেটা নিজের কাছে স্বীকার করত না। মানুষ যখন নিজের অন্তর্দৃষ্টির জোরে কোনো দুর্যোগের পূর্বাভাস পেয়েও স্বেচ্ছায় সেই তথ্যকে সচেতন মনের থেকে বিচ্ছিন্ন করে রাখে, তখন সেই দুর্যোগের আঘাতের অভিঘাত 10 গুণ জোরালো হয়। ক্লিফার্ডেরও তাই হল। সে এক মৃগী রোগাক্রান্ত শিশুর মতো বিছানায় উঠে বসল। তার চোখের স্থির শূন্য দৃষ্টি দেখে মিসেস বল্টন ভয় পেয়ে গেলেন। প্রথমে তার মনে হল মনিবের বুঝি স্ট্রোক হয়েছে।
স্যার ক্লিফার্ড, স্যার ক্লিফার্ড, কি হয়েছে আপনার? দেখি দেখি পালসটা দেখি, কোথাও কোথাও ব্যথা করছে, কি কষ্ট হচ্ছে দয়া করে আমায় বলুন। হোটিয়া হোটিয়া, আপনি তো কথাই বলতে পাচ্ছেন না, আমি বরং শেফিল্ডের ডাক্তারকে একটা খবর দিয়ে আসি। কিন্তু আপনি যে অসুস্থ, আপনার কিছু হয়ে গেলে তার দায় তো আমার উপরে বর্তাবে। না না না, আমি আমি যাই।
আমার আমার ডাক্তার চাই না। এই এই চিঠিটা পড়ুন।
কিন্তু লেডিশিপ আপনাকে যে চিঠি লিখেছেন সেটা কি আমার পড়া? ওকে।
মিসেস বল্টন কনির চিঠিটা পড়ে বুঝতে পারলেন ক্লিফার্ডের কেন এই অবস্থা আর ঠিক কি তার হয়েছে। পেশাদার নার্স হিসেবে যুদ্ধের সময় অনেক রোগী ঘেঁটেছেন মিসেস বল্টন। তিনি জানেন ক্লিফার্ডের হিস্টেরিয়া হয়েছে। এ বড় বিশ্রী লক্ষণ। প্রচণ্ড মানসিক আঘাতে সাময়িকভাবে মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন মানুষ এমন অস্বাভাবিক আচরণ করতে থাকে। মিসেস বল্টন মনে মনে বেশ বিরক্তই হলেন। ব্যারনেস যে এমন কিছু করবেন সেটা একটা বাচ্চারও অনেক আগে থেকেই জানার কথা। সব জেনে বুঝে যে সত্যের থেকে জোর করে মুখ ফিরিয়ে রাখে সে কাপুরুষ ছাড়া আর কি। সে তো সামান্য আঘাতে এভাবে ভেঙে পড়বেই। কিন্তু বিরক্ত হলেও একজন সেবিকা হিসেবে মিসেস বল্টনের কর্তব্য হল স্যার ক্লিফার্ডকে এই অবস্থা থেকে বের করে আনা। তার ভেতরে যে অবরুদ্ধ আবেগ জমাট বেঁধে রয়েছে তাকে যে কোনোভাবে নিষ্ক্রমণের একটা পথ করে দিতে হবে। ক্লিফার্ডের পৌরুষ পক্ষাঘাতগ্রস্ত, অর্থাৎ নিষ্ক্রিয়, কাজেই সে পথ বন্ধ। অতএব তাকে কাঁদানোই এখন একমাত্র উপায়। মিসেস বল্টন ক্লিফার্ডের মাথাটা টেনে নিলেন নিজের বুকে, পিঠে হাত বোলাতে বোলাতে কোমল স্বরে বারবার বলতে লাগলেন,
এই তো এই তো, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আমি আছি তো, এই তো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
এতে কাজ হল। ক্লিফার্ড মিসেস বল্টনের বুক ভিজিয়ে কাঁদল অনেক।
এই তো আমি আছি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে।
মিসেস বল্টন তাকে অনেক চুমু খেলেন, কোলের শিশুর মতো দোলাতে লাগলেন।
আমি আছি তো।
আর আগাগোড়া মনে মনে ভেবে গেলেন, ঐতিহ্যশালী প্রতিপত্তিশালী চ্যাটারলিরা আজ কোথায় এসে দাঁড়িয়েছে। ক্লিফার্ড ঘুমিয়ে পড়ার পর মিসেস বল্টন নিজেও খুব ক্লান্ত বোধ করলেন। তার ভেতরেও জমে উঠেছে একরাশ ঘৃণা, লজ্জা, হতাশা, বিদ্রুপ। সেসব তিনি বার করলেন নিজের ঘরে গিয়ে। একই সঙ্গে অট্টহাসি আর বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে। ক্লিফার্ডের হিস্টেরিয়ার ছোঁয়া বুঝি তাঁরও লেগেছে। এরপর থেকে ক্লিফার্ড আর মিসেস বল্টনের মধ্যে এক ধরনের অসুস্থ সম্পর্ক স্থাপিত হল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ হয়ে ক্লিফার্ড তার নার্সের কাছে শিশুর মতো আচরণ শুরু করল।
তুমি তুমি খুব ভালো, খুব ভালো, তুমি আমায় আমায় আদর করো, তুমি আমায় আদর করো, তুমি খুব ভালো, খুব ভালো, তুমি আমায় কিছু দাও, এই তো এই তো আমি তোমায় কিছু দিচ্ছি।
সে মিসেস বল্টনের হাত ধরে বুকে মাথা রাখে, সারা শরীরে চুমু খেতে বলে বারবার, হাত দিয়ে তাঁর স্তন অনুভব করে, তাতে মহানন্দে চুমু খায়। একজন মাতৃসম নারীর শারীরিক সান্নিধ্যে সে পায় এক বিকৃত সুখ। মিসেস বল্টনের কাছে এই নতুন পরিস্থিতি একই সাথে পরম উপভোগ্য ও চরম ঘৃণ্য হয়ে উঠল। মজার কথা, এই বিকৃতির মুহূর্তগুলির পুষ্টি পেয়ে র্যাগবির ব্যারন স্যার ক্লিফার্ড হয়ে উঠলেন একজন দুর্ধর্ষ শিল্পপতি। তার ব্যবসায়িক বুদ্ধি, কর্মোদ্যোগ, শ্রমিকদের শোষণ সবকিছুই আগের থেকে অনেক বেশি ধারালো হয়ে উঠল। যে পৌরুষ তিনি সম্পূর্ণভাবে সমর্পণ করেন মাতৃরূপী সঙ্গিনীর আরাধনায়, তাই যেন দ্বিগুণ হয়ে সামাজিক ও কর্মজীবনে ক্লিফার্ডকে অপ্রতিরোধ্য করে তুলল। এই সবকিছুকেই মিসেস বল্টন নিজের জয় বলে মনে করতে লাগলেন। তিনি মাঝে মাঝেই ভাবেন,
স্যার ক্লিফার্ডের এই উন্নতি আমার পরিশ্রমের ফল, আমার। লেডি চ্যাটারলি কোনোদিনই স্বামীর জীবনে এই ভূমিকা পালন করতে পারতেন না, কোনোদিন না। কাজে নিজের চাওয়া পাওয়া আছে। তিনি কখনোই একজন পুরুষকে সামনে এগিয়ে দেওয়ার জন্য এত শক্তি ব্যয় করবেন না। এই কৃতিত্ব একমাত্র আমার।
আবার একই সঙ্গে মিসেস বল্টনের এই বিচিত্র নারীসত্তা স্যার ক্লিফার্ডকে অন্তর থেকে ঘৃণাও করে। তার চোখে ক্লিফার্ড করুণার পাত্র, যাবতীয় দুর্বলতা ও পরাজয়ের মূর্তিমান প্রতীক। অবুঝ শিশুর মতো সে এখনো জেদ ধরে বসে আছে, কনিকে র্যাগবিতে ফিরতেই হবে। কনির চিঠির উত্তরে সে লিখল,
কনি, আমার শুধু একটাই কথা বলার আছে। আমি তোমাকে সশরীরে র্যাগবিতে দেখতে না পেলে কিছুই করব না। তুমি কথা দিয়েছিলে ঘুরে এসে এইখানে ফিরবে, সে কথা তোমায় রাখতেই হবে। তোমার মুখ থেকে না শুনলে আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। বলাই বাহুল্য, এখানে কেউ কিচ্ছু জানে না, কাজেই ফিরে এসে তোমায় কোনো বিড়ম্বনার মুখে পড়তে হবে না। বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, তারপরেও যদি তোমার সিদ্ধান্ত না পাল্টায়, তখন আমরা ভেবেচিন্তে কোন একটা সমাধানে নিশ্চয়ই আসতে পারব। আবার বলছি, যদি না আসো তাহলে আমি ধরে নেব তুমি একদিন না একদিন আসবেই। সেক্ষেত্রে তোমার যা চাই, অর্থাৎ ডিভোর্স, সেটা তুমি পাবে না। ভেবে দেখো।
এই চিঠির পেছনের ষড়যন্ত্রটা কনি বুঝল। মুক্তি পাওয়া এত সহজ হবে না। অনেক আলাপ আলোচনার পর সে হেলদাকে সঙ্গে নিয়ে র্যাগবিতে ফিরল। ক্লিফার্ডের সঙ্গে কুৎসিত একটা তর্কে যেতেই হল।
তাহলে বিয়ের শপথ ভাঙতে তোমার কোনো অসুবিধা নেই, তাই তো?
এছাড়া আর কোনো উপায় নেই আমার।
কিসের জন্য ভাঙছো সেটা অন্তত শুনি।
ভালোবাসা, চিঠিতেই তো লিখেছিলাম।
তাই ডাঙ্কেন ফোবসের প্রতি ভালোবাসা? আমার বিশ্বাস হয় না। আমাদের বিয়ের আগেই তো তুমি বলেছিলে ওকে তোমার পছন্দ হয় না।
মানুষ পাল্টাতে পারে না।
পাল্টানোর প্রয়োজনটা কি সেটা আগে আমাকে বোঝাতে হবে। আমার কি মনে হয় বলবো, ডাঙ্কানের সঙ্গে তোমার সম্পর্কের ব্যাপারটা একেবারে বাজে কথা, মিথ্যে কথা বলছো তুমি।
কি আশ্চর্য, আমার কার সঙ্গে সম্পর্ক আছে বা নেই তাতে তোমার কি? তোমায় শুধু ডিভোর্স দিতে হবে, এই তো যথেষ্ট।
কেন দেব?
কারণ আমি আর পারছি না। তাছাড়া তুমিও মোটেই আমায় চাও না।
সেটা তুমি কি করে জানলে? আমি অত সহজে পাল্টাই না।
ক্লিফার্ড, ক্লিফার্ড, আমি মা হতে চলেছি।
তা বেশ তো, আমি তো তোমায় বলেছিলাম সন্তানের চেষ্টা করতে। তাকে এখানেই বড় করো, কে বারণ করেছে? আমার জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট না হলেই হলো।
তুমি কি বুঝতে পারছো না, আমায় যেতেই হবে। আমি যাকে ভালোবাসি তার সঙ্গেই আমায় থাকতে হবে।
তোমার ভালোবাসা আর তোমার প্রেমিক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
আমার তো আছে।
আমায় তুমি কিছুতেই বিশ্বাস করাতে পারবে না, কিছুতেই বিশ্বাস করাতে পারবে না যে ওই ডাঙ্কান ফোবসকে তুমি এত ভালোবাসো যে তার জন্য আমাকে ছেড়ে চলে যেতে হবে।
বাসি না, বাসি না। ডাঙ্কানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি অলিভার মেলার্সকে ভালোবাসি, হয়েছে? শান্তি, তোমার গেমকিপারের সঙ্গে সম্পর্কের কথা শুনলে তুমি আঘাত পাবে, আমায় ঘৃণা করবে, তাই তার নাম বলতে চাইনি।
ক্লিফার্ড অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। যখন পারল তখন রাগে ফেটে পড়ল। কনি ও মেলার্সের সম্পর্ক কবে কোথায় কিভাবে শুরু হয়েছে, কিভাবে এগিয়েছে সব খুঁচিয়ে খুঁচিয়ে বার করল। কিন্তু এত কিছু সত্ত্বেও কিছুতেই সে কনিকে আইনত ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চাইল না। কনি ঘরে গিয়ে নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য গোজগাজ করতে লাগল। পরদিন সকালে বেরোনোর সময় সে মিসেস বল্টনকে বলল,
গুড বাই মিসেস বল্টন, আপনি নিশ্চয়ই জানেন এই বিদায়ের অর্থ কি। আশা করব আর কাউকে বলবেন না।
এ ব্যাপারে আমায় বিশ্বাস করতে পারেন ইয়র লেডিশিপ।
থ্যাংক ইউ।
যদিও এখানে আমরা সকলেই দুঃখ পাব, তবু আমি চাই আপনি ওই অন্য মানুষটির সঙ্গে ভালো থাকুন।
অন্য মানুষ? উনি মিস্টার মেলার্স, আমি ওকে ভালোবাসি, স্যার ক্লিফোর্ডও জানেন, কিন্তু আর কাউকে জানানোর দরকার নেই। আর যদি কোনোদিন স্যার ক্লিফোর্ড আমায় ডিভোর্স দিতে রাজি হয়ে যান, আমায় খবর দেবেন কেমন। যাকে ভালোবাসি তাকে ঠিক মতন বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাই।
চিন্তা করবেন না, আমি আপনাদের দুজনেরই বিশ্বাসের মর্যাদা দেব, কারণ আমার মনে হয় নিজের নিজের পরিস্থিতিতে আপনারা দুজনেই ঠিক। গুড বাই ব্যারনেস।
গুড বাই।
অবশেষে কনি র্যাগবি হল থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়ে হিলদার সঙ্গে স্কটল্যান্ডে চলে গেল। ইতিমধ্যে মেলার্সের বিরুদ্ধে লেডি চ্যাটারলির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ খারিজ হয়ে গেছে, কারণ ডাঙ্কন ফোর্বস আদালতে এসে জানিয়েছে লেডি চ্যাটারলি তার বাগদত্তা। আপাতত প্রাক্তন সৈনিক হওয়ার সুযোগ সুবিধে অলিভার মেলার্স পাবে। ডিভোর্স প্রার্থীদের ৬ মাস অপেক্ষা করতে হয়, এর মধ্যে দুপক্ষ মত পরিবর্তন করলে ভালো। কিন্তু ৬ মাস পরে যদি যে কোনো এক পক্ষ এই সম্পর্কে রাজি না থাকে তাহলে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তবে একটি শর্ত রয়েছে, আবেদনকারী এই ৬ মাসের মধ্যে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারবে না। এই সময়টা মেলার্স কান্ট্রি সাইডের ক্ষেত খামারে কাজ করে কাটাবে ঠিক করল। তাহলে ৬ মাসে তাদের নিজস্ব একটা ফার্ম তৈরি হতে পারে। মেলার্স ভাবল কনির টাকা দিয়ে জীবন শুরু করলেও সেই জীবন চালানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে, তা সে করবে। এখন শুধু কাজ আর অপেক্ষা, বসন্তের আগমনের অপেক্ষা, তাদের সন্তান পৃথিবীতে আসার অপেক্ষা, এক সুখী দম্পতি হিসেবে নতুন জীবন শুরু করার অপেক্ষা।
কনি, ওল্ড হিনারের গ্রেঞ্জ ফার্ম থেকে তোমায় লিখছি। আর্মির এক পরিচিতকে ধরে কাজটা পেয়েছি, আপাতত মাসে ৩০ শিলিং পাচ্ছি। খেতে ফসল ফলাই, খামারের জন্তুদের দেখভাল করি, আরো অনেক কিছুই করতে হয়। ফার্মের মালিক আমায় সব রকম কাজই দেন যাতে পরের ইস্টারের মধ্যেই সব শিখে যাই। বার্থার আর কোনো খবর পাইনি, তবে মার্চ অব্দি চুপচাপ থাকলে নিশ্চয়ই সব ভালোই ভালোই মিটে যাবে। তুমিও স্যার ক্লিফোর্ডকে নিয়ে বেশি চিন্তা করো না, আজ না হোক কাল উনি ডিভোর্স দিয়েই দেবেন। এটাও একটা কোলিয়ারি ডিস্ট্রিক্ট জানো, কিন্তু অনেক বেশি সুন্দর, মানুষগুলোরও মন ভালো। তবে খনিতে কাজ করে করে শরীর কারোরই খুব একটা ভালো থাকে না, এরা খুব বলা বলি করে। শিল্প নাকি রাষ্ট্রের অধীনে থাকা উচিত, অভিজাতদের ব্যক্তিগত মালিকানায় নয়। তাতে শ্রমিকদের চাকরি সরকারি হবে, সুযোগ সুবিধে বাড়বে, আরো কত সব কথা। ওই তুমি যেমন দেখতে তোমাদের ম্যানশনের ড্রয়িং রুমে, এখানেও সেই একই ব্যাপার। সেদিন একটা বাচ্চা ছেলে সোভিয়েতের কথা বলছিল, কিন্তু সবই ভাষা ভাষা কথা, কারো সত্যি সত্যি তেমন কিছু করার ইচ্ছে আছে বলে তো মনে হয় না। তোমার কথা বেশি না ভাবার চেষ্টা করি, ভাবলেই কষ্ট হয়। মনে হয় কবে এসব ঝুটঝামেলা শেষ হবে, তোমাকে দেখতে পাব, তোমার সঙ্গে থাকতে পারব। আমি জানি তোমারও একই অবস্থা। সময়টা একদম ভালো নয়, খালি মনে হয় বাতাসে যেন শয়তান মিশে রয়েছে, এক্ষুনি আমাদের কোনো সর্বনাশ করার চেষ্টা করবে। ধীরে ধীরে মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে, শুধু টাকা রোজগার করতে চায়, আর সেটা করতে গিয়ে সারা দিন ধরে জীবনকে গালি দেয়, কেউ বাঁচতে জানে না। আর এর মধ্যে তুমি আমাদের সন্তানকে পৃথিবীতে আনতে চলেছ, আমরা কিন্তু বাঁচব কনি, বাঁচার মতো করে বাঁচব। তোমার থেকে দূরে থাকা যে কি কঠিন, খালি ইচ্ছে করছে না, থাক, ধৈর্য ধরতে হবে। আমাদের দুজনের শরীর মিলে কেমন একটা নতুন প্রাণের আলো জ্বলল, ভাবলে অবাক লাগে না, যেমন সূর্য আর পৃথিবীর মিলনে ফুলের জন্ম হয় ঠিক তেমন, কিন্তু তার জন্যেও তাদের কত ধৈর্য ধরতে হয়। তাহলে আমরাই বা পারব না কেন? তাই এই বিরহ আমার ভালো লাগছে, আকাশ থেকে তুলোর মতো বরফ পড়লে যেমন লাগে, গরমের দিনে ঠান্ডা নদীর জলে চান করলে যেমন লাগে, তোমাকে প্রচণ্ড আদর করার পর শান্তির শ্বাস নিতে যেমন লাগে, তেমন ভালো। এখন এই রকম ভালো দিয়েই বেশ কিছুদিন চালাতে হবে, চিঠিটা শেষ করতেও ইচ্ছে করছে না। তবু আলাদা থাকলেও আমরা তো এক অর্থে এক হয়েই আছি, এখন শুধু সেটাকেই ধরে রাখতে হবে, আর চেষ্টা করতে হবে আমাদের নিজের নিজের ভাগ্যের নৌকা এমনভাবে বাইতে যাতে শেষ পর্যন্ত আমাদের কেউ আলাদা করতে না পারে। ভালো থেকো কনি, দেখা হলে খুব খুব আদর করব।
প্রেম এক অদ্ভুত চেতনা, আদিম, জান্ত, সাহিত্য শিল্পে তৈরি করা রোম্যান্টিসিজমের মোড়কের বাইরেও তার ব্যাপ্তি সুবিশাল। সেই ব্যাপ্তির মধ্যে কোনো পবিত্রতা বা অপবিত্রতা নেই, কারণ প্রেম কোনো ভেদাভেদ করতেই জানে না, সে জানে শুধু অপেক্ষা করতে। তার এই অপেক্ষার সামনে পৃথিবীর যে কোনো শক্তি মাথা নত করতে বাধ্য হয়, বা বলা ভালো, প্রেমের থেকে এই শক্তি ধার করে আমরা নতুন শতাব্দীর মানব সমাজ, আমরা সমস্ত ঘৃণাকে পদতলে মিশিয়ে দিতে পারি। We've got to live, no matter how many skies have fallen.
শুনলেন ডি এইচ লরেন্সের উপন্যাস অবলম্বনে লেডি চ্যাটারলিস লাভার। লরেন্সের জন্ম ইংল্যান্ডে 1885 সালের 11 সেপ্টেম্বর। ইউনিভার্সিটিতে পড়াকালীন লরেন্স কবিতা, ছোট গল্প ও উপন্যাস লেখা শুরু করেন। 1911 সালে প্রকাশিত উপন্যাস দ্য হোয়াইট পিককের মাধ্যমে সাহিত্য মহলে তাঁর পরিচিতি ঘটে। লরেন্স ছিলেন একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক। তাঁর লেখা উপন্যাসগুলির মধ্যে সানস অ্যান্ড লাভার্স, দ্য রেইনবো, উইমেন ইন লাভ এবং লেডি চ্যাটারলিস লাভার সর্বাধিক জনপ্রিয়। লেডি চ্যাটারলিস লাভার উপন্যাসটি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। নারীর শারীরিক কামনা, শ্রমিক শ্রেণীর পুরুষের সঙ্গে উচ্চ শ্রেণীর মহিলার শারীরিক সম্পর্ক, ভালোবাসার অলিন্দে দেহ ও মনের টানা পড়েন, এই সব লরেন্স খোলামেলাভাবে ফুটিয়ে তোলেন তাঁরই রচনায়। তৎকালীন সমাজ, এমনকি ভাবিকাল অশ্লীলতার দায় এই বইটিকে নিষিদ্ধ করে। ভারতেও এটি দীর্ঘদিন ব্যান্ড ছিল। 1930 সালের 2রা মার্চ তিনি মারা যান। সাহিত্য জগতের এক মহলের কাছে ডিএইচ লরেন্স ব্রাত্যই থেকে যান তাঁর দুঃসাহসিক লেখনির কারণে। আবার খ্যাতনামা লেখক ইএম ফস্টার লরেন্সের মৃত্যুর পর তাঁর বিষয়ে বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ইম্যাজিনেটিভ নভেলিস্ট অফ আওয়ার জেনারেশন। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন অরিক্ষ্ণ চট্টোপাধ্যায় এবং শতাব্দী ভট্টাচার্য, নির্দেশনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লেডি চ্যাটার্লি সুপ্রিয়া বৈদ্য, ক্লিফার্ড শুভদীপ নাথ, মেলার্স সাক্য রায়, মিকেলিস ঋতব্রত মুখোপাধ্যায়, সঙ্গে দীতিপ্রিয়া রায়, সৌভিক সাহা, বিন্দিয়া পাত্র, আর্য জানা, কিংশুক ভট্টাচার্য, আম্রপালী ভট্টাচার্য এবং তমালী চৌধুরী। গল্প পাঠে ও স্যার জেফরি এবং উইন্টারের চরিত্রে শেখর, গল্পের সূত্রধার এবং হিল্ডার চরিত্রে সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখোপাধ্যায়, সহকারী নির্দেশক আম্রপালী ভট্টাচার্য, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।